This track was downloaded from fusionbd.com.
Royal Tiger Green presents Jaha Bolibo, Sabto Bolibo. Recharge yourself. Bhul Shuddho Miliyei Manush. Apni jokhon bhul koren, apnar bibek tokhon ghumiye thake. Jodi keu na jane, to bibek jane apni koto boro bhul korechen. Poribar, somaj, রাষ্ট্র আপনাকে শাস্তি না দিলেও বিবেক আপনাকে প্রতি মুহূর্তেই শাস্তি দিচ্ছে। তবে দাঁড়ান, বিবেকের আদালতে সত্য আপনার শক্তি হোক। নির্ভয়ে বলুন, কি ভুল করেছেন আপনি, কেন করেছেন, কোন পাপের শাস্তি আপনার বিবেক আপনাকে দিচ্ছে। আপনার সত্য বলার সাহস হাজার হাজার ভুলের জন্ম থামিয়ে দেবে। সাহস আছে সত্য বলার? তবে আপনার জন্যে যাহা বলিব সত্য বলিব। প্রিয় শ্রোতা, রবিবারের রাতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি রয়্যাল টাইগার ড্রিম প্রেজেন্স যাহা বলিব সত্য বলিবতে। আরো একটি এপিসোড এবং আরো একজন বন্ধু আজকে লাখো জনতার সামনে মুখোমুখি হচ্ছে নিজের জীবনের সমস্ত কালো অধ্যায়, অপ্রিয় সত্য নিয়ে। কে এই মানুষটি এবং কি তার পরিচয় সেটা জানার আগে আপনাদেরকে বলতে চাই, যাহা বলিব সত্য বলিব এমন একটি কনফেস প্ল্যাটফর্ম যেখানে এসে আমাদের রেডিওর শ্রোতা যারা আছেন তাদের জীবনের অপরাধগুলো, ভুলগুলো লাখো মানুষের সামনে তুলে ধরেন। এই অর্থে ভুল কিংবা অপরাধ তিনি কিভাবে করেছিলেন, কেন করেছিলেন এবং তার শেষ পরিণতি আসলে কি হয়েছিল। আমরা এই অনুষ্ঠানটি মূলত এই জন্য করে থাকি, একজন অপরাধীকে, একজন ভুল করা মানুষকে সামনে এনে দেখাতে চাই যে ভুল কিংবা অপরাধ করে আসলে পার পাওয়া যায় না। যারা হয়তো ক্ষণিকের আনন্দে থাকেন তারা শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়ান এই অপরাধের শাস্তি হিসেবে, এবং সেটা জানার পরে আপনি নিজেকে প্রশ্ন করুন, নিজের বিবেকের জায়গাটি শাণিত করুন যে ভুল এবং অপরাধ করবেন কিনা। কে আজকের হাজার হাজার জনতার সামনে মুখোমুখি হচ্ছে, চলুন আবার প্রথমেই জেনে নেই আর যে রাজুর কাছ থেকে। রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্ট যাহা বলিব সত্য বলিব। রিচার্জ ইয়োরসেলফ।
ধন্যবাদ কি দিয়ে আমাদের আজকের অতিথি কোরবান আলী। মানুষের সাহায্য করতে ভীষণ ভালোবাসেন কোরবান আলী, বিশেষ করে গরিব ও দুস্থ মানুষের সেবায় এবং প্রয়োজনে টাকা দিয়ে তাদের সাহায্য করেছেন। মায়ের হাতের রান্না তার খুবই প্রিয়, আলু ভর্তা তার প্রিয় খাবার, আর ফলের মধ্যে রয়েছে আম। এছাড়া তার অনেক বন্ধু রয়েছে, আর যখনই একটু অবসর খুঁজে পান হাতে তুলে নেন পত্রিকা। আর খেলাধুলা যেহেতু কোরবান আলীর ভীষণ প্রিয় তাই পত্রিকা নিয়েই প্রথমেই চোখ রাখেন খেলার পাতায়। সাকিব আল হাসান তার প্রিয় খেলোয়াড়। যে মানুষটির এত ভালো গুণ রয়েছে সেই মানুষটি কেন আর যাহা বলিব সত্য বলিব মন্ত্রে, চলুন তা শুনতে আমরা চলে যাই আর যে কিপিয়ার কাছে।
রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্ট যাহা বলিব সত্য বলিব। রিচার্জ ইয়োরসেলফ।
ওকে প্রিয় শ্রোতা, আমরা রাজুর কাছ থেকে জানলাম যে আজকে আমাদের সঙ্গে রয়েছে কোরবান আলী। নামটা অনেক পরিচিত, ইন দ্য সেন্স আমাদের কালচারে, আমাদের বেঙ্গলি কালচারে এই নামটা খুব কমন একটি নাম, কোরবান আলী। কোরবান আলী আজকে আমাদের সঙ্গে রয়েছেন এবং তিনি তার জীবনের অপ্রিয় সত্যগুলো স্বীকার করতে যাচ্ছেন। অনুষ্ঠানের নিয়ম অনুযায়ী বরাবরের মতোই আমাদের সাথে যোগ দিচ্ছেন এক্সপার্ট প্যানেল থেকে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের প্রফেসর ডক্টর তাজুল ইসলাম। ডক্টর তাজুল ইসলাম, আরো একবার ওয়েলকাম আমাদের এই অনুষ্ঠানে। শুনছেন নিশ্চয়ই? জি, এবং শেষ পর্যন্ত আমাদেরকে অবশ্যই আপনি শুনে আপনার মূল্যবান মতামত জানাবেন। ওকে প্রিয় শ্রোতা, বরাবরের মতোই থাকছে এসএমএস পোল। যদিও এসএমএস পোল খুব বেশি একটা প্রয়োজন হয় না, কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় আমাদের অনুষ্ঠানের জন্য। যদি কোনো বিষয় আমরা খুব বেশি কনফিউজ হয়ে যাই তাহলে পুরোপুরি আপনাদের হাতে ছেড়ে দেবো। এই অনুষ্ঠানটি সামনের দিকে যাবে কি যাবে না আজকের অনুষ্ঠানটি সেটা সম্পূর্ণই আপনার হাতে নির্ভর করে। এসএমএস পোল থাকছে এবং একই সাথে আপনার অংশগ্রহণের সুযোগ থাকছে। আপনি চলে আসতে পারবেন ফেসবুক পেজে এবং আপনি আমাদেরকে এসএমএস করতে পারবেন। সেসব বিষয় নিয়ে আমরা পরে কথা বলবো, তবে তার আগে আমি কোরবান আলী আপনাকে প্রশ্ন করছি, আপনার বিবেক জাগানোর কাজটা আসলে কে করেছে যে কারণে আজকে আপনি এই রকম একটা অনুষ্ঠান রেডিওতে যেখানে লাখ লাখ মানুষ এটা শোনে, সবাই আপনার পরিচয় জেনে যাবে, তারপরেও আপনি লাখো মানুষের সামনে নিজের ভুলগুলো আজকে স্বীকার করতে যাচ্ছেন, এই বিবেক জাগানোর কাজটা আসলে কে করেছে?
এই বিরোধ জাগানোর কাজটা আসলে মূলত আমি বলবো আপনারই জন্য। কেন, আমি 2012 সালে যখন আমি একটা সেট কিনি, তোর থেকেই আমি ইয়ারফোন পাই। তো মূলত ক্রিকেটের ধারাভাষ্য জাফরুল্লাহ সাহাবাত ছিল আমার প্রিয় ধারাভাষ্য একজন, তারপরেই হলেন আপনি। আমি শুনি যে আহ, খুব ভালো লাগে ওনার ওনার ওই উপস্থাপনটা। তো ওনার অনুষ্ঠানটাও খুব চ্যালেঞ্জিং একটা অনুষ্ঠান। তো আমি নিয়মিত এটা শুনি যাই, আপনাদের তিনটা অনুষ্ঠান তিনটাই শুনে যাই, যা বলিব সত্য বলিব এবং জীবনের গল্প আপনারা দশ টিম তৈরি করেছেন এটাও আমি শুনি।
ওকে, শোনার পরে আপনার ভিতরে উপলব্ধি এসেছে যে আপনি আপনার এই ভুলগুলো আজকে লাখো মানুষের সামনে বলতে চান। আপনি কি ভুল বা অপরাধের সাথে এখনো জড়িত আছেন?
এখন জড়িত নেই, গেল অনেকদিন থেকে, গেল ছ মাস হবে আমি
এখান থেকে সরে এসেছি,
এখান থেকে সরে এসেছি এবং এখন আমি রিক্সা চালাচ্ছি।
ওকে প্রিয় শ্রোতা, আমরা খুব প্রাউডলি বলতে পারি যে এই অনুষ্ঠানগুলো মানুষের মধ্যে, আমজনতা যারা আছেন, যারা আমাদের শ্রোতা আছেন, তাদের মধ্যে কাজ করছে এবং সেটার বেস্ট এক্সাম্পল আমরা সবসময় আপনাদের সামনে হাজির করার চেষ্টা করি। অ্যান্ড আজকে হয়তোবা সেই দিক থেকে আরেকটি বেস্ট এক্সাম্পল আমরা হাজির করতে পারছি বা পারব। আমরা শুরু করতে চাই রয়্যাল টাইগার ড্রিম প্রেজেন্স যাহা বলিব সত্য বলিবর মূল পর্ব। ওকে কোরবান আলী, আপনি যখন থেকে আপনার মেমোরি আছে সেখান থেকে শুরু করুন, কারণ আমরা বিলিভ করি যে একজন অপরাধী, এটা আসলে ভুইফোর কোনো বিষয় নয়, তাকে আসলে সিচুয়েশন বাধ্য করে অপরাধের দিকে যেতে। জি, শুরু করুন।
আমি ছোটবেলায়, আমি একটা কথা আগেই বলে রাখবো যে আমাদের কোনো বাড়ির ভিটা নেই।
বাড়ির ভিটা নেই?
বাড়ির ভিটা নেই।
আপনাদের জেলা কোথায়?
আমাদের জেলা দিনাজপুর।
আপনি ওখানে জন্মগ্রহণ করেছেন?
হ্যাঁ, আমি ওখানে জন্মগ্রহণ করেছি। আমরা সাত ভাই এক বোন।
সাত ভাই এক বোন। আপনার বাবা কি করতেন?
আমার বাবা মসজিদের ইমাম।
মসজিদের ইমাম ছিলেন? আচ্ছা, মানে ওই ইমামতি করে যে পয়সা পেতেন ওটা দিয়ে আপনাদের সংসার চলতো?
ওটা দিয়ে আমাদের সংসার চলতো।
আপনাদের কোনো বসত ভিটা নেই কেন?
বসত ভিটা নেই কেন? আমরা যখন, এটা অতীত কাহিনী, এটা শুনে হয়তো আপনাদের মনে হবে ঠাকুরমার ঝুলির গল্প,
যেটি শুনি
ওটা হলো যে আমার দাদা নাকি ছিল 400 বিঘা জমির এস্টেটের মালিক।
ওকে,
তো উনি যখন, আমার আব্বার বয়স 3 বছর, আমার দাদি মারা যায়, তো আমার আব্বার বয়স যখন 11 বছর তখন আমার দাদু মারা যায়। তো বাবার এক ছেলে, কোনো ছেলে মেয়ে নাই,
একটা ছেলে ছিল বাপের,
একটা ছেলে ছিল। আমার দাদির বয়স শুনেছি যখন 63 বছর তখন নাকি জন্মগ্রহণ করে।
মানে আপনার বাবা আপনার দাদুর বয়স যখন 63 বছর তখন তাদের ঘরে জন্মগ্রহণ করে?
জি।
ওকে,
তো তখন আমার আব্বার চাচা ছিল একজন, নাম হলো কদম আলী সরকার। আমরা সরকার বংশ। কদম আলী সরকার কিন্তু আমার আব্বাকে দেখা গেছে জমির ভাগা বটরা কিছুই দেয়নি, উনি নিজেই ই করে খাইছেন,
সমস্ত জমি উনি আত্মসাৎ করেছেন।
আত্মসাৎ করেছেন, সেই জন্য ওই বাড়ির ভিড়াতে আমরা থাকতে পারতাম না, এটা আমি আব্বার মুখে জেনে শুনেছি, থাকতে পারতাম না। এই কারণে আমাদের সাথে হিংসা করতো, ওরা কোনো অনুষ্ঠান করলে আছে আমরা জ্ঞাতি গোষ্ঠী আমাদের দাওয়াত করতো না, আমাদেরকে বলতো না। তো তখন বলতেছে আসলে আমি হলাম এখানকার সবার শত্রু, আমি এখান থেকে সরে যাই।
মানে আপনাদের দিনাজপুরের ওই জায়গাটা থেকে যেখানে আপনারা বড় হয়েছেন, কোন কোন উপজেলা ছিল এটা?
এটা ছিল পঞ্চগড়। আমার বাবার, আমাদের অরিজিনাল যে দাদু বাড়ি,
জি,
এটা পঞ্চগড় ডিস্ট্রিক্টের দেবীগঞ্জ থানা।
ওকে, ফাইন। তো ওখান থেকে আপনারা সরে যাওয়ার চিন্তা ভাবনা করলেন?
হ্যাঁ, ওখান থেকে সরে গেল আমরা। আমার বুঝকালে, আমার বুঝ হওয়ার পরে আমরা 17 জায়গায় বাড়ি একখান থেকে আরেকখানে নিয়েছি, 17টা জায়গায়।
আচ্ছা আচ্ছা।
তো সেখানে মনে করেন যে সেখান থেকে চলে যাই লক্ষ্মীনারায়ণী জায়গা নামে একটা। আমরা তখন সবাই ছিলাম, সবাই একদম ছিলাম, আমার ছোটটা পরে। ওখানে 2 বছর থাকার পর আমরা চলে আসি ঝাড়বাড়ি নামে একটা জায়গা, ওটা বীরগঞ্জ থানার ভিতরেই বসে। তো সেখানে আমরা থাকি সব ভাই, মনে করেন সবাই ছোট ছোট, আমার বয়স তখন 5 বছর। সবাই ছোট ছোট, আমরা মনে করেন যে, আমার কেন মনে পড়ে কথাটা, মনে পড়লে খুব খারাপ লাগে আমার, যে কোনো খাবার দাবার নাই 3 দিন থেকে, আমাদের ঘরে কোনো রান্না হয় না। ছোটবেলা আমার মনে আছে, এটা আমাদের দেশ গ্রামের ভাষা, এখন মনে করলে হাসি পায় কিন্তু কষ্ট লাগে বেশি। যেমন যে মা ভঙ্গুলে, তখন ছোট ছিলাম, তখন বল বাবা রে কি করবি, তোর বাবা তো কোনো কিছু আনতে পারে।
ভঙ্গুলে মানে?
ভঙ্গুলে মানে ক্ষুধা লাগে।
ও, ক্ষুধা লেগেছে।
তো 3 দিন টানা, 3 দিন না খা থাকার পর 7 দিনের দিন সকাল 9টা বাজে এক ফকির, একজন মানুষ, ফকির বলা বললে ভুল হবে, এটা দর্শক শ্রোতারা বিশ্বাস করবেন কিনা আমি জানি না, মানুষটা রীতিমতো আমাদের দরজা বাড়ি আছে, বাড়ির ভিতরে ধারা, মনে করেন যে দেশে খ্যার চেনেন আপনারা, ওই খ্যার দিয়ে কিন্তু বেড়া দিয়েছিলাম দরজাটা, এভাবে এসে ই করতো, টোকা দিচ্ছে। তো বললো বাড়িতে কেউ আছেন? তখন আমি যা দরজা খুলে দিছি, আমার কিন্তু পিঞ্জারির হাড্ডি গুলা, পেট মনে করেন তোলা গেছে, পিঞ্জারির হাড্ডি গুলা বের হয়ে গেছে। আমি যাই বললাম কে আপনি, আমার মনে আছে এখন, কে আপনি? আরে এইটুক বাচ্চা, ওই লোক দাঁড়িয়ে আছে সুন্দর, মাথায় টুপি আছে, ওই লোক কাঁদতেছে, আমি জানি না আজও পর্যন্ত আমি এর রহস্য উদ্ঘাটন করতে পারিনি। ওই লোকটা কে? এই বাড়িতে এতদিন থেকে নাচে আছে, তোমার আব্বাকে বলিও যে তোমার বন্ধু এসে এই 50 টাকা দিয়ে গেছে। যখন চালের কেজি ছিল 8 টাকা আর আটার কেজি ছিল 6 টাকা, তখনকার কথা, 50 টাকা দিয়ে গেছে। তখন আব্বাকে যা আমি আবার দৌড় দিয়ে যা বললাম, ওনাকে আমি বললামও না যে আপনি বসেন, আমি দৌড় দিয়ে যা বললাম, আব্বা দেখেন একজন একজন মানুষ টাকা দিয়ে গেল, টাকা দিয়ে গেল, একজন মানুষ তো ভিতরে নিয়ে আসলি না। এই কথা বলে আব্বা উঠছে, আইসে দেখে মানুষটা নেই। তো আব্বা তখন সমাজে ইমামতি করে বেতন পায় 250 টাকা তখনকার দিনে। এই 250 টাকা দিয়ে দেখা গেছে যে আবার 4-5 মাসের বেতন বাকি। এভাবে আমাদের সংসার চলে অনেক কষ্ট করে। তো সেখান থেকে ইমামতি কি কারণে আবার ছেড়ে দিচ্ছেন আমি তা জানি না। তো সেখান থেকে চলে যাই আমরা, আমরা তখন বাস করি 3 নম্বর শতগ্রাম ইউনিয়নে। তো চলে গেলাম 2 নম্বর পলাশবাড়ি ইউনিয়নে, ওখানে একজন একটা বড় মসজিদ আছে। তখন মসজিদটা তখনও বড় মসজিদই ছিল, এখন কিন্তু মসজিদটা আরো বড় হয়েছে, 5টা গম্বুজ নিয়ে। ওই ডিস্ট্রিক্টের ভিতরে একটাই মসজিদ, 5টা গম্বুজ। তো ওই মসজিদে ইমামতি নিল আমার আব্বা। তো ওখানকার এক লোক বললো, যেহেতু আপনার বাড়ির ভিটা নাই, আপনি আসেন, আপনাকে আপাতত থাকার জায়গা দিচ্ছি, পরবর্তী আস্তে সুস্থে ছেলেগুলো বড় হবে তখন আপনার জায়গা নেবেন, আমরা আপনাকে সহযোগিতা করবো। সেখানে আমরা অল ফ্যামিলি সহ চলে গেলাম। সেখানে জায়গাটা এমন লোকের বাড়ির পাশে আমাদেরকে থাকতে দিয়েছে যে লোক হলো চরিত্রহীন। আমার বোন তো ছিল একটাই, আমার বোনের দিকে কুদৃষ্টি দিয়েছিল, এটা আমার আব্বা বুঝতে পেরে তখন সমাজের যে প্রধান যিনি সর্দার সাহেব ওনাকে বললো, দেখুন আপনারা জেনে শুনে আপনারা তো জানেন যে ওই লোকটা এরকম, তাহলে ওনার বাড়ির পাশে আমাকে জায়গা দিলেন কেন?
যে জায়গাতে আপনারা যেতেন ওখানে কি করতেন? মানে আপনাদের এই ঘরের বেড়া খাওয়া টিন এগুলো নিয়ে ওখানে গিয়ে কোন রকম
ঘরতে থাকতেন? তো তখন কি করলো, সেই সমাজের লোকটা কি করলো, একদিনই যাই আমাদের বাড়িঘর ভেঙে মসজিদের সামনে একটা জায়গা আছে সেখানে জায়গা করে দিল। তো তখন আমরা যে ছোট মানুষ এর ভিতরে আমরা ওইখানে গেলাম, আমরা যে লেখাপড়া করব, স্কুলে যাব, এই চিন্তা ভাবনা নেই মাথায়, কিভাবে আমরা 4টা কিছু খেতে পাবো সেই চিন্তা ভাবনাই আমাদের মাথায়। আমরা মনে করেন যে ওখানে আসলাম, ওখানে বাড়িঘর আমরা ই করলাম, বাড়িঘর উঠাইলাম, বাড়িঘর উঠাইয়া আমার আব্বা মসজিদে যায় আসে, তখন বাড়ির পাশে মসজিদ, সমস্যা হয় না। কিন্তু তারপরও আমার যা দেখা গেছে যে কোনোদিন এক বেলা খাইতাম, কোনোদিন দুবেলা খাইতাম, ভাগ্যক্রমে যদি আমাদের কপালে যেতে তাহলে 3 বেলা খেতে পারতাম। এই কষ্টের জায়গা থেকে তখন আমার আব্বা কিন্তু একটা নিয়ম ভালো ছিল, প্রত্যেকটা ভাইকে আমাদের কোরআন শিক্ষা দিয়েছে। ওই আমাদের যে প্রাইমারি স্কুল ছিল, ওই প্রাইমারি স্কুলে একদিন মাহফিল হচ্ছিল, তো সেখানে আমি সবার আগে উপস্থিত হয়ে মাথায় টুপি ছিল, আমার পাঞ্জাবি ছিল, ছোট মানুষ গেছি, ওখানে যাই বললো যে এটা তো হুজুরের ছেলে, এই তুমি এদিকে আসো, তুমি একটা সুরা বলো তো। তো আমি সুরা ইয়াসিন বলেছিলাম ওখানে, এক মবিন বলেছিলাম, এটা বলাতে আমাকে একজন হুজুর বললো সাবাস বাঘের বাচ্চা। আমার খুব ভালো লাগে ব্যাপারটা এখনো মনে করলে। তারপর যখন আমরা এইভাবে চলতে থাকি, আমার আরেকটা কষ্টের জিনিস মনে আছে, আমার ব্যাকগ্রাউন্ড আমি এতদূর বাড়াবো না।
জি বলুন বলুন।
আমার একটা জিনিস মনে আছে, 2 দিন ধরে আমাদের ঘরে কোন রকম ব্যবস্থা নেই, সমাজ থেকে মুষ্টির চাল উঠে, এই মুষ্টির চাল উঠে বড় জোর 10-12 কেজি।
এখানে একটু সবাইকে নোট করছি প্রিয় শ্রোতা, অনেকেই মুষ্টির চাল ব্যাপারটা বুঝতে পারবেন না। মুষ্টির চাল এই ব্যাপারটি গ্রামে প্রচলিত আছে, অনেকেই হয়তো বুঝবেন। সেটা হচ্ছে যে প্রতি 3 বেলা যে রান্নাটা হয় সেখান থেকে যে চালটা নির্ধারণ করা হয় প্রতি সন্ধ্যায়, গ্রামের মহিলারা যে চালটা নির্ধারণ করেন ওখান থেকে 1 মুঠ চাল তারা সেভ করেন, তুলে রাখেন, আলাদা করে রাখেন, এটাকে বলা হয় মুষ্টির চাল। এই চালটা অনেকেই অনেক কাজে ব্যবহার করেন, কখনো হয়তো দোকানের কাছ থেকে সদাই কেনার জন্য, এবং এই মুষ্টির চালটা কোনো কোনো কমিউনিটিতে বা গ্রামে এটা ধরে নেওয়া হয় ইমাম সাহেবের জন্য, এবং কোনো কোনো সময় এটা দিয়ে অনেক সময় গ্রামের মহিলারা তাদের প্রয়োজনীয় টুকটাক সদাই পাতি করে থাকেন। এটা মাসখানিক পরে দেখা যায় হয়তো বা 5 কেজি চাল হয়েছে, 7 কেজি চাল হয়েছে, এটাকে বলা হয় মুষ্টির চাল। এবং বাংলাদেশে এরকম একটা ঘটনা আছে, হয়তো কোনোদিন সুযোগ পেলে আপনাদেরকে আমি সেই স্টোরি শোনাবো, যে এই মুষ্টির চাল থেকে বাংলাদেশে ওয়ান অফ দ্য বিগেস্ট সমবায় সমিতি হয়েছে, মহিলাদের সমবায় সমিতি, সে স্টোরি অন্যদিকে যাবো আমরা। যাই হোক, আমি যেটা বলেছি সেটা তো ঠিক আছে না, মুষ্টির চালের ব্যাপারে? হ্যাঁ ওকে, তো মুষ্টির চালের ব্যাপারে বলছিলেন আপনি, হ্যাঁ বলুন। তারপর
মুষ্টির চাল দেখা গেছে যে সপ্তাহে উঠে বড় জোর 10 কেজি, আর আমাদের দিনে লাগে 3 কেজি চাল। তিন কেজি চাল যদি আমাদের দিনে লাগে বড় জোর 3 দিন যায়, আর বাকি 4 দিন আমরা কি করতে পারি? আমার আব্বা একটু ঝাড়ফুঁক জানে ভালো, যে কোনো মহিলা আসলে ওনার নিজস্ব সমস্যা, আমার পারিবারিক সমস্যা, বাড়িতে থাকতে পারতেছে না, হাজবেন্ডের সাথে সমস্যা, এরকম সমস্যা আব্বার কাছে আসলে ইনশাল্লাহ ভালো হয়ে যায়। যখন ভালো হয় তো এইভাবে টুকটাক টাকা পায়, মোটামুটি আমাদের সংসার চলে। এভাবে চলতে চলতে 2 দিন আমাদের ঘরে কোনো রান্না হয় না, আগের দিন সারাদিন না খেতে থেকে সন্ধ্যাবেলা কোথেকে চাল কোথেকে জানি ব্যবস্থা করছিল, ব্যবস্থা করে আমাদের ঘরে খাওয়ার মতো প্লেট ছিল না, আমরা করতাম কোলা পাত কেটে ভাত খেতাম, কখনো কখনো পাশের বাড়ির মহিলা থালা দিয়ে যাইত, এই থালা দিয়ে আমরা খাওয়া দাওয়া করতাম। তারপরের দিন আমরা জানি যে কোনো অন্য কোনো ভাবে ব্যবস্থা হবে, যেহেতু শুক্রবার তো আমি কিন্তু নামাজ পড়তাম, তখন নিয়মিত নামাজ পড়তাম, আব্বার সাথে মসজিদে যাই নামাজ পড়ি, নামাজ পড়ে এসে সকাল সকাল বের হয়ে গেছি আমি আর আমার বড় ভাই রহমান ভাই সহ।
শুক্রবার ব্যবস্থা হবে বলছিলেন, মানে শুক্রবার এলে কেন ব্যবস্থা হবে?
ওই যে মুষ্টির চাল,
ওই মুষ্টির চালটা আপনার আব্বাকে দিবে?
হ্যাঁ।
আচ্ছা, ওটা নিয়ে এসে রান্না বান্না হবে?
হ্যাঁ।
ওকে,
মুষ্টির চাল উঠানোর জন্য একজন মানুষই রাখা আছে আলাদা, কিন্তু ওই মুষ্টির চাল যে উঠাতে যাবে যে মানুষটা, ওই মানুষটা অসুস্থ, উনি যেতে পারেনি ওই দিন, এই জন্য আমাদের ঘরে খাওয়ার হয়নি। আমরা মাছ মারতে গিয়েছিলাম, আমাদের মাছ মারার নেশা ছিল, আমার বড় ভাই রমন ভাই যিনি বর্তমান গাজীপুরে বাস করে চাকরি করে গেলেন, ওই রমন ভাই সহ আমাদের ১২টা বক্সি ছিল, আমরা ১৩টা মাছ মেরে নিয়ে আসতাম।
মানে রমন ভাই আপনার আপন ভাই?
হ্যাঁ, আপন ভাই, আমার বড় যিনি।
ওকে,
দুই ভাইয়ে ১৩টা মাছ মেরে নিয়ে আসছি, আমরা তো খুব খুশি এই মাছ রান্না করে আজকে খাবো। তখন মা দেখি ঘুমাচ্ছে, আব্বা মসজিদেই আছে এখনো আসেনি, বেলা বাজে ৩টা, ওই যে মুষ্টির চাল পায় নাই, আমি বাসা গেলে আমি তো খাবো খাবো, আমার বাচ্চারা কি খাবে, মসজিদে বসে বসে কান্না করছে।
প্রিয় শ্রোতা, আমরা একটা বিরতি শব্দ শুনতে পেয়েছি। আজকে যাকে এখানে আমরা হাজির করেছি, জেবিএসবি মানেই হচ্ছে একজন অপরাধী, ইনোসেন্স জীবনের সবচেয়ে বড় অপরাধ নিয়ে লাখো জনতার সামনে মুখোমুখি হবেন, কিন্তু তার যে শৈশব এবং তার যে ব্যাকগ্রাউন্ড, সেখান থেকে ধীরে ধীরে অপরাধের দিকে যাওয়া, সেই জায়গাটি অনেক বেশি হার্ড টাচিং। আমরা তিন মিনিটের ছোট্ট একটা ব্রেক নিতে চাই, তিন মিনিট পরে আবারও ফিরে আসবো রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিবতে। আমি আরজে কিবরিয়া আপনার সঙ্গে রয়েছি, আপনারা শুনছেন এবিসি রেডিও এফএম 89.2, এবং আজকে এখানে আছে কোরবান আলী। কোরবান আলীকে যদি আপনারা দেখতে চান, চলে আসতে পারেন আমাদের ফেসবুক পেজে, আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/abcradiofm89.2। এবং যারা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চান নিজের জীবনের অপ্রিয় সত্যগুলো নিয়ে, তারা আমাদেরকে ফোন করতে পারেন, আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 0961389289। আমি আবারও বলছি 0961389289। যদি SMS করতে চান, SMS করার জন্য নিয়ম হচ্ছে প্রথমে লিখতে হবে ABC স্পেস JBSB স্পেস আপনার নাম, এরপর পাঠিয়ে দিতে হবে 2221 নম্বরে। ফিরে আসছি ঠিক তিন মিনিট পর। তিন মিনিট পর প্রিয় শ্রোতা, আরো একবার ওয়েলকাম রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিবতে। আমি আরজে কিবরিয়া আপনার সঙ্গে এই মুহূর্তে রয়েছি, এবং আপনারা শুনছেন ABC রেডিও FM 89.2। আজকে কোরবান আলী, তার জীবনের এই যে গূঢ় নিগূঢ় সত্য, আমরা যেটাকে বলি অপরাধ, যাই বলি না কেন আপনাদের সামনে সেটা উন্মোচিত করবে। অপরাধীর ব্যাকগ্রাউন্ডে আমরা রয়েছি, কিভাবে অপরাধের দিকে তিনি গেলেন, সেই শৈশব সেটা আমরা জানার চেষ্টা করছিলাম, সেখান থেকে আমরা ফিরবো। আর এই ফাঁকে বলতে চাই, যদি আপনি মনে করেন এই অনুষ্ঠানে আপনি যোগ দেবেন, কনফেস করবেন, তাহলে আমাদেরকে ফোন করুন। আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 0961389289। এখানে যাওয়ার পরে আপনি ফোন থেকে যে নির্দেশনা শুনতে পাবেন, সেই অনুসারে আপনি আপনার কথাগুলো রেকর্ড করবেন। ওকে, কোরবান আলী, আপনি যেটা বলছিলেন যে আপনার বাবা মসজিদে বসে জুমার নামাজের পর কান্নাকাটি করছেন, কারণ মুষ্টির চাল তিনি আনতে পারছেন না, বাটায় গেলে ছেলেমেয়েরা কি খাওয়া দাওয়া করবে, এবং আপনারা মাছ নিয়ে এসছেন, দেখেন যে মা ঘুমাচ্ছে। হ্যাঁ, বলেন। তারপর
মা ঘুমাচ্ছে, মাকে বড় হয়ে ডাক দিল, মা উঠো না, মা উঠো, এই যে মাছ নিয়ে আসছি, মাছ রান্না করো। মা বললো, বাবারে মাছ রান্না করে কি হবে, আমি তো ঘরে তো চাল নেই। তখন শুনে মনটা খারাপই হইলো, তখন আমার বড় ভাই আবার বুদ্ধি করে করলো কি, পাশের বাড়ি এক মহিলা, আমরা আপা ডাকি, বললো যে আপা আপনি মাছ নিবেন, তো না রে ভাই মাছের যে দাম মাছ নিব, তো টাকা দেওয়া লাগবে না, আপনি খালি মাছ নেন, আমাদেরকে আধা কেজি চাল দেন, আধা কেজি চাল দেন, আমরা কালকে সন্ধ্যায় খাইছি, সারাদিন আগে থেকে সন্ধ্যায় খাইছি, এবং আজকে সকাল থেকেও কিছু খাই নাই, এখন দুপুর বাজে ৩টা, এখনো কিছু খাই নাই, অন্তত আধা কেজি চাল দেন, আমরা সবাই মিলে অন্তত একটু একটু করে খেতে পারবো। আচ্ছা তাহলে নিতে পারি। ধরো ওই মাছগুলো মহিলা নিয়ে আমাদের আধা কেজি চাল দেয়, এই চালটা আমরা রান্না করি, রান্না করে সবাই মিলে খাই, লবণ ছাড়া, আমাদের ঘরে লবণ ছিল না, লবণ সরিষার তেল যদি আমার প্রিয় খাবার, কিন্তু তখন ওই সরিষা ওটাও ছিল না, শুধু লবণ ছাড়াই মনে করেন ক্ষুদার ঠেলায় সব খাই ফেলি, মনে করেন যে যতটুকু যতটুকু ভাগে পাই আমি ভাইয়েরা। তারপরে চাল তাল কোথা থেকে ব্যবস্থা করে আমি জানি না। তারপরে একদিন ওই মাহফিল হচ্ছিল, এটা বলছিলাম আমি, ওই মাহফিলে ওখানে প্রধান শিক্ষক, ওখানে কিন্তু স্কুল প্রাইমারি স্কুল, প্রধান শিক্ষক আছে যে তোমার নাম জানি কি, আমার নাম কোরবান আলী, তুমি হুজুরের ছেলে? হ্যাঁ। আরে হুজুরের ছেলে, এরকম ট্যালেন্ট, তার ব্রেন ভালো, সুরা ইয়াসিন মুখস্ত রাখছে, এটা খুব ভালো। তাহলে তুমি একটা কাজ করো, তুমি কি স্কুলে যাও না? স্কুলে তো আসি না, কালকে স্কুলে আসবো। হ্যাঁ, আমি তোমার নাম ভর্তি করে নিয়ে তোমাকে বই দিয়ে দেবো। তারপরে আমি স্কুলে যাই, আসি, তো সেখান থেকে আমার আব্বার চাকরি চলে যায়। একটা ঘটনা আমি আজকে না বলে পারবো না, আমি দায়ী করবো সেই মানুষটাকে যার জন্য আমার আব্বার চাকরিটা চলে গেছে। সেই মানুষটা ওখানে ওই সমাজে একটা ঘটনা ঘটছিল, একটা মেয়ে একটা ছেলে শারীরিক সম্পর্ক করতে গিয়ে ধরা পড়ে এবং সমাজের সর্দার গিয়ে নিজেই বিচার করে, এটার বিচার একটাই উপায়, তাদের গিয়ে দিতে হবে। সমাজে আইন যেটা বলে, তারা এই অবৈধ কাজ তারা করবে কি জন্য? এখন দেখা গেছে তাদের বিয়ে দিতে হবে, বিয়ে দিয়ে অলরেডি তারা রেডি করছে। আর সেদিন কিন্তু আমাদের তো খেরের ঘর, ঘর ভাঙছে আব্বা। আমরা তো কামলা ঠামলা পালনের মনে করেন যে সামর্থ্য রাখি না, আব্বা নিজেই ঘর ভাঙছে, ঘর ঠিক করতেছে। আর গায়ে কালি কুঞ্চন, আমাদের দেশে তো লাঠি দিয়ে রান্না করা করি। তো একজন লোক এসে বলছে, হুজুর বিয়ে পড়াইতে হবে, চলেন আপনাকে যেতে বলছে আমার সাথে। তো উনি বললো, বাবারে আমি তো ঘর ভাঙছি, ঘর ভাঙছি, এখন এই অবস্থায় গোসল করা লাগবে, তারপরে তো শেষ হয়ে যাওয়া লাগবে। তো ওর থেকে ওখানে স্কুল টিচার মকবুল সাহেব আছেন, উনি ধর্মীয় শিক্ষক, উনি যেন বিয়েটা পড়িয়ে দেন। আমি যেতে পারলাম না, আমি ওনাকে ইজাজত দিলাম। তো উনি এত কিছু না বলে খালি যাই বলছে কি, হুজুর আসতে পারবে না, হুজুর আমার কথা শুনে নেই। তখন ওখানকার কিছু কিছু মানুষ রাগ হয়ে যায় আব্বার প্রতি। হ্যাঁ, আমাদের সমাজে ইমামতি করবে, অর্থাৎ আমাদের কথা শুনবে না, বিয়ে পড়াতে হবে। তো ওই হুজুর কিন্তু ওখানে উপস্থিত, স্কুল শিক্ষক যিনি, তখন ওনাকে দিয়ে বিয়েটা পড়ায়। তখন শুক্রবারে কোনো কথা নাই, বার্তা নেই, একটা তো বলে হুজুর আপনি গিয়ে সেদিন আপনি যান নাই কেন? শুক্রবারের দিন আব্বার রেডি, শুক্রবার ফজরের নামাজ পড়েছে, অলরেডি পড়ছে পড়ে, শুক্রবার গোসল দিচ্ছে। তো একজন লোক এসে বললো, হুজুর আপনি মসজিদে যাবেন না। কেন? আমি মসজিদে যাবো না মনে হয় যে আপনার পিছনে ওরা নামাজ পড়বে নাকি? কেন? দশের কথা আপনি শুনেন না? তো না তো আমি দশের কথা শুনি নাই কখন, আমি অনেক কিছুই শুনি, আমি কিন্তু পিছনে তাকাই না। আবার একটা নিয়ম ভালো আছে, রাস্তা হাঁটলে মাথা নিচু করে হাঁটে। তো এই জায়গাটা থেকে আমি দশের কথা কখন শুনিনি, যখন যেটা ডাক দিয়েছেন আমি যথাসাধ্য চেষ্টা করছি আপনাদের কথা শোনার জন্য, এখন আমাকে মসজিদ থেকে বের করে দিবেন। মানে যাই হোক, ওই শুক্রবার যাওয়া হয়নি, অন্য হুজুরকে নিয়ে এসে নামাজ পড়াইছে। তখন ভরা সমাজ আব্বা বলছিল, আমাদের পুরো ফ্যামিলি সহ নিয়ে আসলেন, আমার দুনিয়া বলতে কিছু নাই, পুরো ফ্যামিলি সহ আপনারা নিয়ে আসলেন কেন? আমি যেখানে মানুষ সেখানেই থাকতাম, তাহলে আজকে আমাকে এই কষ্টটা করতে হতো না। এখন এই ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে আমি কোথায় যাবো? এই মুহূর্তে চাকরি পাওয়া পর্যন্ত কি খাবো আমি? আপনারা বুঝতে পারতেছেন কিছু? তো এই কথাটা কার্যকারিতা হয়নি, এই কথাটা সমাজের মানুষ শুনেনি। সেখান থেকে আমরা চলে আসতাম আরেকটা জায়গায়, ওখানকার ওই যে সমাজের একজন বড় মানুষ হাসানুল্লাহ হাজি নাম ওনার, ঠাকুরগা বাড়ি। উনি বললো যে, হুজুর আপনার চাকরি চলে গেছে, তাতে কি? আমি তো এখানে সবসময় থাকি না, ওনারা যেহেতু ইমাম সাহেব রেখে দিয়েছেন, এখন নতুন করে তো ইমাম পাঠানো যাচ্ছে না, আপনি যা কাজ করেন, আপনি পরীক্ষা দেন, আপনার পরীক্ষার টাকা আমি দিই। আমার আব্বা কিন্তু কোনো সার্টিফিকেট দাঁড়ি আলেম নাই, আপনি পরীক্ষা দেন, আপনার পরীক্ষা দিলে এটাতে আপনি চাকরি করছেন। পরীক্ষা না, আপনি আমাকে প্রশ্ন দেন, খাতায় লিখে দেন, আমি উত্তর দিচ্ছি, আমার কিচ্ছু লাগবে না, খালি যদি দুই তিন কাঠা জায়গায় নিয়ে দেন, আমার ছেলেগুলোকে একটু ঠাই করে দেবো, আমি আর কিছু চাই না, ওরা কাজ করে ভাত খাবে। তো আচ্ছা ঠিক আছে, আপনি ওই অমুক জায়গাটা আমার, ওই জায়গাটা বাড়ি করেন, সাত শতক জমি আমি আপনার নামে লিখে দিব, আপনি টাকা দিবেন আস্তে আস্তে, আপনার ছেলেগুলো বড় হলে ওরাই নিজেরাই টাকা দিয়ে দেবে, আমি যদি মারা যাই আমার ছেলেদেরকে দেবে।
ওকে,
তো ওখানে আমরা গেলাম, কিছুদিন পর ওনার যে বডিগার্ড হাসানুল্লাহ হাজির বডিগার্ড, ওই উনি এসে বলতেছে আপনারা এখান থেকে চলে। তখন কিন্তু ওই আমরা ওই যে আগের ঘটনা, যখন আমরা তিন দিন চার দিন পর্যন্ত নাকে থাকতাম, সেরকম দিন গেছে প্রায় আমাদের তিন মাস, কোনো ঘরে খাওয়া দাওয়া নেই, রান্না বাড়া নেই, হয়তো খাচ্ছি খাচ্ছি না, নিচ্ছি না, এরকম এরকম ভাবে চলতে চলতে একবার চাকরি হলো পাশেরই মসজিদে, ইমাম ছোট মসজিদ যেটাকে বলে, ছোট মসজিদে একবার চাকরি হলো দেখ 700 টাকা বেতন মাসে। তখন ওরা বললো কি, বড় মসজিদে যেহেতু আপনি নাই আর ওখানকার জমির মালিক যেহেতু আপনাদেরকে সরে যেতে বলছে, আপনারা এদিকে আসেন, আমরা সমাজের লোকগুলো নিয়ে আসি। হ্যাঁ নিয়ে আসেন, সমাজের লোক মিলে একদিনে বাড়ি ঘর ভেঙে একটা জায়গায় আমাদেরকে বাড়ি করে দিল, বাড়ি করে দিল। সেখানে আমার আব্বা ইমামতি করলো 5 বছর, আমার মূলত অপরাধ জীবনটা শুরু এইখান থেকে। তখন আমি কিন্তু এই দিক দিয়ে ফাঁকে লেখাপড়া যে করতাম, লেখাপড়া করতাম, মনে করেন ওখানে ক্লাস 4 বই নিছি আর ওখান থেকে আমাকে চলে আসতে হয়েছে, কারণ এই যে নাকে না দিয়ে থাকি আমরা স্কুলে আর যাওয়াটা হয় না। তো এখানে এসে প্রায় 2 বছর আমি স্কুলে যাইনি। আব্বা সকালবেলা আমাকে ডেকে দেয়, আমি হাইকিন নিয়ে মসজিদে যাই, আজান দিই, নামাজ পড়াই, আমি নিজে নামাজ পড়াই আব্বা শুধু শুক্রবারে।
আপনার বাবা পেশায় কি করছেন?
ইমামতি করছেন।
তখন ইমামতি করছেন?
এখনো ইমামতি করতেছেন। তো তখন অপরাধ জীবন আমার শুরু, যেমন আমি তখন ওই ক্লাস ফাইভে যখন আবার ভর্তি হলাম এইখানে, ক্লাস ফাইভ এর শেষে আমি বৃত্তি পরীক্ষা দিলাম, আমার দেশ গ্রামের লেখাপড়া কতটুকু ভালো হবে বৃত্তি পাইনি আমি। তো ক্লাস সিক্স এ যখন ভর্তি হয়েছি আমি পোলারবাড়ি মানি স্কুলে, ওখান থেকে যাওয়া আসা করি প্রায় 2 কিলোমিটার মাটি হেঁটে যাই হেঁটে আসতে। ওই যে ক্লাস ফাইভ এ থাকাকালীন একটা মেয়ে আমাকে, বনিতা, হিন্দু মেয়ে, নাম হলো বনিতা, এই বনিতা, বনিতার সাথে তো ওই যে স্কুল বাদ দিয়েছি তার সাথে আর দেখা সাক্ষাৎ হয় না, ও ছিল আমার জুনিয়ার, ও আমি থাকতাম ক্লাস ফাইভে, ও পড়তো ক্লাস ফোরে। ওই মেয়ে এসে আমার খোঁজ করতো কুরবান করি, আব্বা তো রাগ হইতো, একটা হিন্দু মেয়ের তোকে খুঁজে যায় কি জন্য। তো আমি আবার একদিন মেয়েটাকে দেখতে পেয়ে বলছি, এই তোর সমস্যাটা কি বলবি আমাকে, তুই আমাকে খুঁজিস কি জন্য, আমার ছোটটাকে যা জিজ্ঞাসা করিস, যা বলার আমার সামনাসামনি বলবি, তা না করে আমার আব্বার সামনে আমার ছোট ভাইকে জিজ্ঞাসা করিস, তখন আব্বা আব্বার রাগ হয় না। ওই তারপরও মেয়েটা শুনে না, এসে এভাবে ই করে, আমি যখন সামনাসামনি যাই তখন কিছু বলে না,
কিন্তু এমনিতে খোঁজ করে,
এমনিতে খোঁজ করে। তখন আমার মাথায় যাকে বলে শয়তান যদি ঘাড়ে উঠে তখন মানুষের বিবেক আর কাজ করে না। মেয়েটা কিন্তু এদিকে আসলে ওর বাড়ি আমাদের বাড়ি থেকে আধা কিলো, এদিকে আসলে রাত 8টা 9টার আগে যায় না। তো আমি ওই দিন বাইরে দাঁড়িয়ে আছি, আব্বা খুঁজতেছে কি ভাই মসজিদে যাবে ও নাই, আমি ওদিন সজর যখন আফে পড়ছি মাগরিব এশার নামাজ পড়িনি, তখন ওই মেয়েটাকে রাস্তা দিয়ে যাচ্ছে, আমি কিন্তু দেখতেছি রাস্তা দিয়ে যাচ্ছে, ওই ফাঁকা জায়গাটা গেলে মেয়েটাকে আমি ধরবো না, ওই ফাঁকা জায়গায় মেয়েটাকে আমি উঠে নিয়ে একটা ওই যে আমাদের দেশে যে ক্ষেত আছে গম ক্ষেত, গম ক্ষেতের ওখানে নিয়ে মেয়েটাকে আমি।
এই ব্যাকগ্রাউন্ডের পরে এটা আমাদের নিতে একটু সমস্যা হচ্ছে। ওকে, আপনার বয়স তখন কত?
আমার বয়স তখন মনে করেন
তখন
আমি ক্লাস সিক্স এর শেষের দিকে,
যদি বয়স এদিক ওদিক হয়ে থাকে তাহলে আপনার বয়স এই মুহূর্তে 12 থেকে 13 বেশি হওয়ার কথা না। আর মেয়েটা তখন কোন ক্লাসে?
আমি যাহা বলিব সত্য বলিব, অনুষ্ঠান যখন আমি যখন এসেছি আমি সত্যই বলবো, তখন তো ডিভিডি ছিল না, তখন ছিল ভিসিআর, ভিসিআর এ ইংলিশ দেখতাম, এখান থেকে ওই ওখানেও আমার আব্বার ইমামতি চলে গেল। তখন আবার আমরা চলে আসলাম ওই যে ঝাড়বাড়ি এলাকা, আমরা প্রথম যেখানে ছিলাম, প্রথম যেখানে ছিলাম ঠিক ওখানে যাইনি, ওখানে ওখান থেকে ঝাড়বাড়ি থেকে 3 কিলোমিটার দূরে হবে জায়গাটার নাম দেবারুপাড়া। আর দেবারুপাড়ার জায়গাটা কিন্তু হলো একটা খারাপ জায়গা, খারাপ জায়গা বলতে গেলে ওইখানকার মহিলারা ছেলের বয়সী ছেলের সাথে অবৈধ সম্পর্ক করে, এত কিছু তো আমি জানতাম না। আর ওই যে মেয়েটাকে আমি বললাম, তখন থেকে কিন্তু আমার শরীরে আসলো নারীর প্রতি নেশা। তখন ক্লাস ওই ওখানে একটা কথা আমি ছেড়ে দিছি, ক্লাস এইটা যখন আমি পড়ি তখন কিন্তু দ্বিতীয় সাময়িক পরীক্ষা দিতে গিয়ে আমি পরীক্ষা ফিস দিতে পারিনি, ফিস দিতে পারিনি দেখে স্যার আমার হাত থেকে খাতা নিয়ে রেখে দিল। তো তখন আমি ওখান থেকে বের হয়ে চলে আসি, এরপরে আর স্কুলে যাইনি। ওখান থেকে যখন লেখাপড়াও শেষ চলে আসলাম বাড়ি নিয়ে, আমার বড় ভাই, 2 নম্বর ভাই যিনি, ওনার নাম হলো ওবায়দুল, ওনার এখানে ওনার একটা জায়গা নেওয়া ছিল, উনি এখন বাড়ির জায়গা নিয়েছেন, পরিশ্রম করে জায়গা নিয়ে নিজের টাকা দিয়ে জায়গা নিয়ে ওই জায়গায় আমাদেরকে ঘর উঠাই দিয়েছে, যতদিন আপনারা জায়গা না পান আপনাদেরকে আর চাল মাথায় নিয়ে ঘুরতে হবে না। ঠিক আছে, ওখানে গেলাম, ওখানে গিয়ে তখন আমার বয়স আনুমানিক মনে করেন যে 15 বছরের 5 এর। তখন আমি মনে মনে বলি আমাকে টাকার মালিক হতে হবে।
কেন আপনার মনের মধ্যে এই ধরনের চিন্তা আসলো?
এই যে আমাদের বাড়ির দুটো নাই,
রাইট পয়েন্ট, ওকে বলুন। তারপর
দেখা গেছে যে মানুষ বলে আমরা চাল মাথায় নিয়ে ঘুরি, আসলে একটা যে সম্মান, একটা স্থায়ী একটা একটা জায়গায় যদি একজন মানুষ বড় হয় তার কিন্তু তেই থাকে আলাদা প্রভাব থাকে আলাদা তার ভিতরে, আমাদের সেটা নাই। একজন গায়ে পরে এসে ঝগড়া করে উল্টা দুটা দুই চারটা চর্থা বুঝে চলে যায়, আমাদের কিছুই করার নেই, সেরকম হয়েছে আমাদের ব্যাপারটা। তখন আমি বলি আমি ঢাকা যাবো, টাকা ইনকাম করবো, টাকা ইনকাম করে আমি দেখা গেছে যে জায়গা কিনে বাড়ি দেবো, বিল্ডিং বাড়ি দেবো, আমার মনের ভিতরে এই একটাই স্বপ্ন, তখন
একটা বাড়ি দরকার,
একটা বাড়ি দরকার, আমার
একটা মাথা গোঁজার ঠাই দরকার, রাইট।
তো এটা তো চিন্তা আছেই মাথায়, এর ভিতরে আমি কি ব্যাস গ্রামে কিছু দেখি তো কাজকাম করতে পারি না, তখন আমরা ধান কাটা কাজ করি, গম কাটা কাজ করি, খেত নিড়ানি কাজ করি, এই কাজ করতে করতে ওই এলাকারই একটা মেয়ে, নাম হলো তার লাকি, এই লাকি মেয়েটা কিন্তু অনেকজনই টার্গেট করে তাকে ব্যবহার করার জন্য, কিন্তু কেউ পারে না, কেউ সাহস করে বলতে পারে না। তো একদিন আমরা ওই যে আমরা যে গ্রামে গেছি ওই গ্রামে তো ছেলেপেলেদের সাথে পরিচয় হয়েছে, ও একদিন মানে ও একটু চাপা দেয় সবসময় আর কি, ও বলতেছে যে আমি আজকে তো লাকিকে আসলাম, কি বলছিস তুই, চাপা দিচ্ছিস না তোকে না। তখন আমি মনে মনে বলি যে ও যদি পারে তো আমি কি হয়েছি, দেখি তো আমি একটু নক করে পারি কিনা। তখন একদিন ঠান্ডার দিন আগুন তাপাচ্ছে, আপনারা হয়তো বুঝতে পারবেন, ঠান্ডার দিন দেড় গ্রাম আগুন জ্বালায় দিয়া ধারের কাছে বসে থাকে, ওইটাকে বলে আগুন তাপানো। আমরা আগুন তাপাচ্ছি, ওখানে মেয়েটাও বসে আছে, ওদেরই বাড়িতে সবাই এক এক করে যখন উঠে চলে গেছে, তখন আমি মেয়েটাকে বললাম, এ লাগছি আমাকে তো কেমন লাগে রে, তখন বললো কেমন লাগবে, ভালোই। তখন আমি বললাম যে আমি তোকে খুব পছন্দ করি, আমি এক একবার সরাসরি বলে ফেললাম খুব ভালোবাসি, তখন আর কিছু বলে না, একটা কিছু বল, হ্যাঁ অথবা না বল, আমি তোকে বিয়ে করবো, যেভাবে পারি তোকে যদি ঢাকা নিয়ে পালাও যেতে হয় তাও আমি তোকে বিয়ে করবো। তখন মেয়েটা কিছু বলে না, তোকে একটা কিছু বলতেই হবে, একটা কিছু বলা লাগবে, মানুষজন আসার আগে কর। তখন খালি মাথায় যে ঝাঁকি দিতে হা, আমিও তোমাকে পছন্দ করি, ঠিক আছে আজকের মতো এখানেই সমাপ্তি, আর কিছু বলি নেই। তারপরের দিন আমি বলছি যে আমাদের দেড়গ্রামে কিন্তু কাশুয়া বাগান হয়।
কাশুয়া বাগান, কাশুয়াটা কি?
কাশুয়াটা এক ধরনের একটা গাছ, ওটা দিয়ে কাজ হয় একটাই, সেটা হলো এই বেড়া হয়, এক ধরনের বেড়া হলে টেকসই দেয় ভালো।
আচ্ছা,
ওই নদীর ধারে কিন্তু অনেক কাশুয়া গাছ, এই কাশুয়া গাছের ওখানে আমি বলি আজকে সন্ধ্যার পরে কাছে পাশে ওখানে যাবি, কথা আছে। কাশুয়া গাছের ওখানে যাই, ওখানে গিয়ে ও মেয়েটাও যায়, মেয়েটা গিয়ে কথাবার্তা বলতে বলতে একসময় মেয়েটাকে আমি ধরি, ও তো ইচ্ছে নেই তার, ইচ্ছে নেই তার, তা কইছে তুমি কি আমাকে বিশ্বাস করছো না, মানে অনেক জোরের পর তাকে তার সাথে আমার অবৈধ কাজ হয়। আমাকে ঢাকা কেউ নিয়ে আসেনা, সবাই ঢাকা আসে, রিক্সা চালাতে আসে, কেউ প্লাস তো ওই কৃষি কাজ করতে আসে, ঢাকা কিন্তু কৃষি কাজও করা যায়, এই কৃষি কাজ করতে আসে, আমাকে কেউ নিয়ে আসে না, ঢাকার কাজের যে শ্রম তুই পারবি না, আমি দেড় গ্রামে কাজ করতে পারতেছি, ওখানে পারবো না। ঠিক আছে আমি যেদিন একা যেতে পারবো আমি একাই যাবো, এভাবে ওদেরকে বলি। তখন ওইখানে মেয়েটাকে ওই দিন করে মেয়েটাকে ছেড়ে দিই, তখন মেয়েটা সাতটা খানি আমার সামনে আসেনি, সরমে আমার সামনে আসেনি। তখন আমার মাথায় চিন্তা আসলো যে মেয়েটার সাথে আমার সাথে কথাবার্তা বলতেছে না, কারণ কি, একদিন দেখা হলো মেয়েটা রাস্তাতে যাচ্ছে, একা কই জেনে গেছিল যাচ্ছে, আমি জিজ্ঞাসা করলাম কিরে তুই আমার সাথে কথা বলিস না, তখন বলতেছে যে আপনার সাথে কথা বলবো না, আপনি খারাপ, এভাবে বলে চলে গেছে, চলে গেছে। তখন ওই যে আমার বন্ধুদের সাথে বলছিলাম যে তুই তো চাপা দিছিলি, আমি বাস্তবেই কাজ করে দেখেছি, এইভাবে বললাম। তো এইভাবে বলতে বলতে আমরা কিন্তু আমাদের একটা অভ্যাস ছিল, আমরা ছিলাম ভাই সিসকে চোর, কথাটা মনে পড়লো আমার, কথাটা খুব একটা গুরুত্বপূর্ণ কথা। দেশ গ্রামে যে স্যালো মেশিন দিয়ে পানি দেয় না, মেশিনের সাথে ছোট একটা লোহার পাইপ থাকে, আমরা ওই পাইপটা চুরি করতাম তিন চারজন বন্ধু মিলে, চুরি করে বিক্রি করে মোটামুটি দেশ গ্রামের পকেট খরচ চলতে ভালো। এইভাবে আমরা দেখা গেছে যে যখন ডাল সিজন থাকতো তখন তো চুরি জামার কিছু থাকতো না, তখন আমরা বসে বসে রাত একটা দুটো পর্যন্ত আড্ডা দিতাম। তো এই যে নানান বিষয়ে কে কি করছি না করছি এগুলো গল্প করি,
মানে অকাম কুকাম যেটাকে বলে,
এই গল্প করতে করতে একদিন আসলো যে ওই মহিলাটা ওই ছেলেটার সাথে সম্পর্ক করে, অথচ আমার এই বন্ধুর নাম হলো শহীদুল।
কোন মহিলা এটা? মানে কোন এক বন্ধুর কাছ থেকে আপনি জানলেন যে কোন একটা মহিলা তার সাথে সম্পর্ক করে, তাই তো?
ওই ওই ছেলেটার কাছে আমি শুনলাম, অবশ্যই সম্ভব, তুই বিশ্বাস করিস না, একেবারে কিরা কাটছে, একেবারে যা করা লাগে আর কি, যাইভাবে বিশ্বাস করানো লাগে একটা মানুষকে, কিরা কাটলো, আমি তো আচ্ছা ঠিক আছে বিশ্বাস করলাম। তখন বললাম এমন এক এলাকায় আমার আব্বা আসলো, তখন ওই সমাজে কিন্তু আব্বা ইমামতি করতেছে রানী, তখন আমার ব্যাকগ্রাউন্ড আমি ভুলে গেছি, আমি যে নামাজ পড়তাম সেটাও ছেড়ে দিছি, আমি মানুষকে কোরআন শিক্ষা দিয়ে নামাজের পথে নিয়ে আসছি সেটাও ভুলে গেছি আমি। তখন আমি ওই মহিলার সাথে কিভাবে মিশা যায় সেই চেষ্টা করি।
প্রিয় শ্রোতা, আমরা একটা বিরতি শব্দ শুনতে পেয়েছি, এখানে আমরা ছোট্ট একটা বিরতি নিতে চাই। আপনারা সবাই শুনছেন রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিব, এবিসি রেডিও এফএম 89.2 তে। আজকে এখানে কোরবান আলী তার জীবনের অপ্রিয় সত্যগুলো লাখো মানুষের সামনে কনফেস করছে, এবং আমরা সেটা অপরাধের দিকে যে যাওয়া, সেই যাওয়ার ব্যাকগ্রাউন্ড এবং অপরাধের দিকে ধীরে ধীরে যাওয়া, সেই পর্যায়ে রয়েছে। আমরা ফিরব ঠিক রাত 12:06। আর কোরবান আলীকে দেখার জন্য আপনারা চলে আসতে পারেন আমাদের ফেসবুক পেজে, আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/ABC Radio FM 89.2। রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্ট, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইউর সেলফ।
12টা বেজে 6 হচ্ছে সময়। প্রিয় শ্রোতা, আপনারা সবাই শুনছেন রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব এবিসি রেডিও এফ এম 89.2 এ। আমি আরজে কিবলিয়া আপনার সঙ্গে আছি এবং আমার সঙ্গে আছে আমার টিম মেম্বার আরজে রাজু এবং সাউন্ড এডিটর মঞ্জু। আর আজকে এখানে জীবনের অপ্রিয় সত্য নিয়ে লাখো জনতার মুখোমুখি কোরবান আলী। আমরা যে জায়গাটাতে ছিলাম ওখানে থেকেই ফিরতে চাই। এখানে আপনাদের সবাইকে বলছি যে যিনি অপরাধী তাকে ব্যক্তি হিসেবে না দেখে অপরাধগুলোকে দেখতে হবে, অপরাধের ব্যাকগ্রাউন্ডগুলোকে দেখতে হবে এবং একই সাথে সেই অপরাধগুলো যেন আপনার জীবনে না আসে সে ব্যাপারে সতর্ক হতে হবে। কোনো বিষয়ে কনফিউজ হলে আমরা এসএমএস পোলে যাব এবং আমাদের সঙ্গে আছেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের প্রফেসর ডক্টর তাজুল ইসলাম, যিনি আমাদেরকে শুনছেন তার মূল্যবান মতামত নিয়ে অনুষ্ঠানের শেষে জানাবেন। আর আপনি যদি অনুষ্ঠানে এসে কনফিউজ করতে চান প্লিজ কন্ট্যাক্ট উইথ আস, আমাদের ফোন নম্বরটি হচ্ছে 09613 892 892। আমি আবারও বলছি 09613 892 892। ওকে, ঠিক আছে, বলুন তারপর।
এই মহিলার সাথে আমার কিভাবে মিল দেওয়া যাবে? তো আমরা যেখানে বাড়িটা ছিল বাড়ির পাশে কিন্তু ওই মহিলাদের জায়গা ছিল, ওরা মনে করেন আধি জমি, বুঝেন, এই আধি জমি আবাদ করতো ওরা। তো ধান কাটতেছে মহিলাটা বসে বসে একা। আমি যা বললাম, আপা কামলা টামলা লাগবে নাকি? আরে নিজেই খাইতে পারি না, আবার কামলা নেবো কোথেকে? আমি কি আরে কামলা লাইলে কি টাকা দেওয়া লাগে নাকি? তাহলে তোর যদি ইচ্ছা হয় তাহলে কাটা দিই। এই একটা সুযোগ করলাম মনে হয় মহিলা ওনার সাথে আর কি মিশার, নিরামিষে কথা বললাম, কথাবার্তা বলতেছি নানান বিষয়ে, কি অবস্থা না অবস্থা এভাবে জিজ্ঞাসা করতেছি, সামনে বিয়ে শাদি দেখা গেছে করবি কিনা
আপনাকে বলছে।
আমি বললাম যে না, এত তাড়াতাড়ি বিয়ে শাদি করবো, এখন তো পেটের ভাত ইনকাম করতে পারি না, বিয়ে করে বউকে খাওয়াবো কি? এভাবে আর কি ওনার ওই মহিলার সাথে গল্প করতেছি। তো গল্প করতে করতে আমি মহিলাকে বললাম, জাপা তোমার কাছে আমি একটা জিনিস খাইবো, তুমি কি আমাকে ফিরিয়ে দিবা? কি যে তার মানে আপনাদের বোঝার বাকি থাকলো না। তারপর মহিলাটা কথা বলতেছে যে আপা তুমি কথা বলতেছ না কেন? তুমি কথা বলো, তুমি কি শর্ত দিবা? সে শর্ত আমি মানতে রাজি আছি, টাকা পয়সা তুমি কি চাও? আমি যেভাবে বাড়ি ম্যানেজ করে দিই। তো ঠিক আছে, মহিলা কিন্তু অর্থলোভী ছিল, আমি তখন বুঝতে পারি যে বেশি না, আজকে আমাকে একটা সিটি গোল্ডের চেন এনে দিতে হবে।
সিটি গোল্ডের চেন এনে দিতে হবে?
হ্যাঁ, সিটি গোল্ডের 120-130 টাকা দাম হবে। পাতিল ছিল ধান সিদ্ধ করার, আমি তাকে তো সেই পাতিলটা নিয়ে বিক্রি করবো, বিক্রি করে টাকা নিয়ে আমি ওই টাকা ফেলে দেবো। ওই পাতিলটা আমি অলরেডি নিয়েছি, নিয়ে দিয়া মনে করেন যে ওটাকে বাড়ি দিয়া মুস্কাইয়া মার্সাইয়া বস্তার ভিতরে নিয়ে বাজারে নিয়ে দিয়ে আসছে। ওখান থেকে টাকা পাই আমি 180 টাকা পাই, 180 টাকা দিয়ে তার মধ্যে সিটি গোল্ডের চেন দিলাম। তারপরে ওই দীর্ঘ প্রায় দিন আমি ওই মহিলার কাছে যাই, প্রায় মনে করি 2-3 দিন পর পরে মহিলার কাছে যাই। ওনার কিন্তু স্বামী আছে, কারণ ওনার স্বামী থাকে না, ওই যে ঢাকায় আসে কৃষি কাজ করতে, ওনার স্বামী যখন বাড়িতে থাকে তখন আমরা এইসব বিষয়ে আগ্রহ দেখি না। ওই বাড়ির মানুষটা যখন ঢাকায় আসে তখন আমরা এই অবৈধ কাজ চালিয়ে যাই। এক সময় আমার জিদ হইলো, আমি তো ঢাকা যেতে পারতেছি না, কারণ টাকা পয়সা পকেটে থাকে না, খারাপ লাগে, টাকা পয়সা পকেটে থাকে না খারাপ লাগে, আমাকে ঢাকা নিয়ে যাবে কি? তো ঝাড়বাড়ি হাটের পাশের বাড়ি একটা ছেলে অফার দিছে, ওই যে আমার দুই বন্ধু ছিল শহীদুল তাফিস, তাফিসকে অফার দিছে যে তোরা ঢাকা যাবি নাকি বল, আর 2-3 জন থাকলে সাথে নেয়, কাজটা হলো পাইলিং এর কাজ। এটা আপনাদের বুঝতে সমস্যা হবে না, ওই যে বড় বড় বিল্ডিং এ যে পাইল করে এই কাজগুলো, এই পাইলিং এর কাজ তোরা করবি নাকি? বেতন কত হবে? বেতন হবে 2500, খাওয়া দাওয়া নিজের, থাকা হলো কি? আমাকে যখন অফার দিল আমি বললাম আমি যাবো, সবার আগে আমি দাঁড়াইছি, আমি যাবো, তোরা যাবি যা, আমি যদি দেখা যাবে সুদের উপরে টাকা নেওয়া লাগে আমি ঢাকা যাবোই।
মানে আপনি ঢাকা যাবেন যেভাবেই হোক,
যেভাবেই হোক।
ওকে,
তো তখন বিকেলে বাজারে গেলাম, বাজারে যাই ওই লোকদের সাথে কথা বললাম যে ভাই আর কাছে নেন না নেন আমাকে ঢাকা নিয়ে যাবেন, আমার ঢাকা যাওয়ার খুব শখ নেই। আচ্ছা ঠিক আছে, আপনাকে নিয়েও নেবো বললাম। যাই হোক, আমাকে নিয়েছে ঢাকা। পরে যখন আমাকে নিয়েছে আমি টাকাটা ব্যবস্থা করছি কিভাবে, এখানে একটা কথা ফেলে গেছি, একজনের কাছ থেকে আমি 200 টাকা সুদের উপর
ঢাকা যাওয়ার জন্য,
ঢাকা যাওয়ার জন্য।
কত সালে এটা মনে আছে?
আমার সালটা মনে নেই। তখন 200 টাকা আমি সুদের উপর নিয়ে আসলাম ঢাকা, ওনারা আমাকে নিয়ে আসলো। নিয়ে এসে পাইলিং এর কাজ তো অনেকগুলো সেতর কাজ, বলতে গেলে কেঁদো পানি সবসময় ধরা লাগে, আর আমি তো কখনো নিজের কাপড় ধুয়ে দিইনি, আমার মা ধুয়ে দিত, মা সবসময় দিতে, তখন তো বোনটার বিয়ে হয়ে গেছে, বিয়ে দিয়ে দিয়েছি, তো নিজের কাপড় চুপ ধুতে পারি না, নোংরা ভাবে থাকা লাগে। এই নোংরা ভাবে থাকার কারণে আমার দুই পায়ের হয়েছিল ঘা। তো ওই পাইলিং এর যে রিগ মালিক উনি কিন্তু ভালো মানুষ ছিল, ও বলতেছে দেখো কুরবান তুমি ঢাকা আইস দুইটা টাকার জন্য, তুমি কাম করবা, তোমারও লাভ তো আমারও লাভ, তো তুমি করো, কাদের কাজ না করে শুকনার কাজ করো, এই আজকে থেকে কুরবানের শুকনার কাজ দিবা, হ্যাঁ আমি ওর চিকিৎসা করবো, বাড়ি যায় যদি বলে মা আমার এই কাজ করে এই অবস্থা হয়েছে, তাহলে বদনামটা তো আমার, আমি তোমার চিকিৎসা করি, আমার বেতন হলো 2500 টাকা, নিজের খায়া টিকবো কত, খুব বেশি হলে 1200-1300 টাকা। ওই বেচারা আমার পিছনে 3000 টাকা ভাঙছে, তো খাওয়াটা আমার শুকাইতে পারেনি। তখন আমি করলাম কি, ফোন দিলাম আমার 74 নম্বর ভাইকে, আমার বড় ভাইয়ের নাম আব্দুর রাজ্জাক, আমার বড়টার নাম রহমান, তার বড় উনি। আমার কথা হলো, আমি বললাম ওখানকার ফোরম্যানকে, আমি যেখানে কাজ করি, যে ভাই আমাকে আপনারা ছেড়ে দেন, কারণ এই অবস্থায় আমার পক্ষে কাজ করা সম্ভব নয়। ওনারা আমাকে ছেড়ে দিচ্ছেন না, যেতে দিবেন না, সুস্থ হবি বেড়া তোর পিছিয়ে 3000 ভাঙছে কোম্পানি, আরো 3000 ভাঙবে, যেতে পারবি না বাড়িতে। বাড়িতে আসতে প্রায় 1.5-2 মাস হয়ে যাচ্ছে, আমার দেখা গেছে যে বাড়ি যাবো আমি, আমি তো জীবনে ঢাকা আসিনি, আর বাইরে থাকো তেমন একটা অভ্যাস ছিল না, চোখ বন্ধ করলে দেখি আমি কোন কোন জায়গায় কি কি করছি, এগুলো মনে করে আমার। ওনারা ছেড়ে দেয় না। তখন আমি বলছি আমি এবার ওই যে পাইলিং এর ওয়ালিং এর কাজ চলে, ওয়ালিং করতে গিয়ে আমার চোখে শর্ট লাগছিল, শর্ট লাগাতে চোখ মুখ চোখ একবারে লাল হয়ে গেছিল, এই জায়গাগুলো পড়ে গেছিল আমার। তখন আমি এই অবস্থায় বললাম আপনার টাকা আমার লাগবে না, দেখি আমার ঢাকা শহরে আমার মা কেউ নাই মনে করতেছেন, আমি এই অবস্থায় বের হয়ে চলে যাবো। তখন বাইরে এসে পকেটে ওখানকার ইঞ্জিনিয়ার আমরুদ, আল্লাহ আমার ভালো করুক, আমি বললাম স্যার আমার কাছে তো 1 টাকাও নাই, আমি আমি তো কাইন্দে দিয়েছি, বলতে বলতে অলরেডি কাইন্দে দিয়েছি, আমি বড় ভাইয়ের কাছে যাবো, বড় ভাইয়ের কাছে ফোন করবো, উনি আমাকে 10টা টাকা দিবেন স্যার, 10 টাকা না তুমি 20 টাকা নিয়ে চলে যাও। 20 টাকা দিছে, আমি রপ্তানি গেটের কাজ করছিল, রপ্তানির ভিতরে আমদানি রপ্তানি সাবারে, রপ্তানি গেটের বাইরে এসে আমি ফোন করলাম, এখানে আসসালামু আলাইকুম সালাম টালাম দিলাম, যে এখানে কি রাজ্জাক ভাই আছে, বললো যে হ্যাঁ আছে। এ রাজ্জাক কথা বল, বড় ভাই আপনি আমাকে নিয়ে যাবেন, আমি তো এখানে দেখা গেছে যে বিপদে পড়ছি, তুই বাড়ি ফেলে আইছিলি কি করতে, সে কথা পরে হবে না হয়, আমার ভাই আমার কাছে তো টাকা নাই, তবু ও আইসা আমাকে নিয়ে যাবে। পরে দেখা গেছে যে ওখান থেকে বড় ভাই 2-4 দিন আমাকে রেখে বাড়িতে পাঠায় দেয়। যাওয়ার সময় আবার কোম্পানি আমার আমার হাতে 2000 টাকা দিয়ে দেয়।
আচ্ছা, যেখানে কাজ করছিলেন
টাকা দিয়ে, দেখো ও যে তো থাকবে না বেকার হতে জোরা জোরে লাগবে, কিছু টাকা টাটকা থাকলো আমাদের কাছে, সুস্থ হলে আবার আসবে, টাকা বেতন 2600-2600 টাকা আটকে রাখবে। এই 2000 টাকা নিয়ে আমি বাড়িতে যাই, আমি হঠাৎ করে শুনি আমার বিয়ে ঠিক হয়ে গেছে।
হঠাৎ করে শুনেন আপনার বিয়ে ঠিক হয়ে গেছে?
বিয়ে ঠিক হয়ে গেছে, অথচ কিন্তু আমি কিছু জানি না, কিছু জানলাম না।
আপনার যে বড় ভাই যারা ছিল তারা কি বিয়ে করেছে?
আমার বড় ভাই অলরেডি সবাই বিয়ে করেছে, সিরিয়ালে আমি তখন,
সিরিয়ালে আপনি তখন,
তো আমার যে বিয়ে ঠিক হলো আমি কিছু জানলাম না। আব্বাকে বললাম আব্বা আমাকে কিছু জানাইল না, তো নাই জানি, তুই যদি খারাপ পথে যাস তাহলে তো এর দাগ আমাকে নিতে হবে, কিন্তু বড় হয়েছিস। আমি কই বড় হয়েছি, আমার বয়স কয় বছর, আপনি আমাকে বিয়ে দিলেন। যাক, ওই যে দেশ একটা কথা বলে বাপ মায়ের কথা অমান্য করতে হয় না, তো দেখা দেখি করে বিয়ে হয়েছে, কিন্তু মেয়েটা আর বিজিক্যালি মেয়েটা আমার পছন্দ হয়নি, তাও মেনে নিলাম যেহেতু বাবা পছন্দ করে বিয়ে দিয়েছে, কিন্তু মেয়েটার ছিল মির্গি রোগ। তখন যতটুকু অপরাধের ভিতরে আমি যতটুকু ভালো ছিলাম তার থেকে ডবল খারাপ হয়ে গেলাম।
কেন খারাপ হয়ে গেলাম?
এই যে আমাকে এভাবে বিয়ে দেওয়া হইলো, আমি এটা কিছুতেই মানতে পারি না। মেয়েটার মির্গি রোগ, আপনারা খবর নাই খবর নাই, আমাকে আমাকে আজকালকার দুনিয়ায় ছেলে মেয়ে না দেখে কখনো বিয়ে হয়? এই কথাটা আব্বাকে সবসময় বলি, আর মাঝে মধ্যে ঝগড়া হয় আব্বার সাথে, আমি দেখা গেছে তাকে তো চোখ তাকে এই কথা বলতাম না, তখন আমি আব্বার সাথে ঝগড়া করি অলরেডি। তো এইভাবে চলতে চলতে আমি একদিন কি করি, চলে আসি নিউ মার্কেটে বিল্ডিং এর কাজে। আমি তখন বলি এই কাজে যাবো না, যাবো আমরা আমি অন্য কাজে যাবো। ওখানে দেখা গেছে একটা ছেলে আমাকে ফোন নম্বর দিয়ে গেছিলো আমদানি রপ্তানির ভিতরে, ওখানে থাকতে থাকতে পরিচয় হয়েছিল, তুই যদি এই কাজ করিস তাহলে আসিস, এই নম্বরে ফোন করে তোকে আমরা কাজ দিচ্ছি। আমি যে বিয়ে শাদী করছি আমার সংসারের দিকে কোনো খেয়াল নেই। আমি আসছি নিউ মার্কেটের যে নীলক্ষেত থানার পাশে যে একটা বিল্ডিং আছে পুলিশ কোয়ার্টার, তো ওই পুলিশ কোয়ার্টারে তখন কাজ করি। কোয়ার্টার তখন নতুন হচ্ছে, মনে করেন যে 2 তলার কাজ চলতেছে, তখন আমি কাজ করি। তো 2 তলার কাজ করতে করতে দেখলাম ঈদ চলে আসলো, ঈদে আমি বাড়িতে গেলাম। ঈদে বাড়িতে যাইয়া তো আমি শ্বশুর বাড়ি যাই না, অনেক কথাবার্তা হয়। তখন আমি দেখা গেছে ফিজিক্যালি যে আমার বউয়ের সাথে যে সার্টিফিকেটের সম্পর্ক থাকে স্বামী স্ত্রীর ভিতরে, এটা এখনো হয়নি আমাদের ভিতরে, আমার পছন্দ হয়নি, পছন্দ হয়নি। কেন আত্মা, তারপরও দ্বিতীয় কথা, একদিন গোসল করতে যায় মির্গি রোগ ছিল, মেয়েটার ছিল মির্গি রোগ। তো তখন আমার এমনিতেই তো পছন্দ হয়নি, আর মির্গি রোগ তো এই মেয়েকে আমি এই মেয়েকে আমি বউ হিসেবে কখনো মেনে নেবো না, একে আমি যেভাবে পারি ডিভোর্স দেবো। তখন আমি যে মহিলাটার কথা বলছিলাম না, ওই মহিলাকে বললাম যে তুমি কি ব্যবসা করবা, কি ব্যবসা, এই যেমন আমি তোমার কাছে আসি এরকম তোমার কাছে লোক লাগবে, তুমি টাকা পাবা বিনিময়ে।
এটা কাকে বলেন?
ওই যে একটা মহিলাকে, যে ওই একটা মহিলার সাথে আমি ধান কাটতে যাই, পরিচয় হলো।
ওকে, মানে যে মহিলা আপনার বয়সী ছেলের সাথে একটা অবৈধ সম্পর্ক করতো এবং যার জন্য আপনি হাড়ি পাতিল বিক্রি করে, ওকে, তাকে আপনি ব্যবসার করার চিন্তা ভাবনা করলেন তাকে? ওকে,
তো চিন্তা ভাবনা করলাম, যখন এভাবে বললাম যখন কাজটা কি ঠিক হবে রে, ঠিক হবে না, তুমি ভেবে দেখো, তুমি তোমারও টাকার সমস্যা, তুমি টাকার মালিক হয়ে যাবো, তুমি দেখা গেছো কিছুদিনের ভিতরে তুমি অনেক টাকা বানাইতে পারবো। হ্যাঁ, আশেপাশের ছেলের লোকজন আসে এগুলো জানতে পারলো না, আশেপাশে কেউ জানে না, যত লোক আসবে দূর দারাজের আশেপাশের ছেলেখালি ছেলেখালি একটাই জানতো, সেটা আমার বন্ধু শহীদুল, শহীদুল জানতো কথাটা। তখন ওই মহিলাকে দিয়া আমি অবৈধ আসলাম। দেখা গেছে যে আমাদের ওইদিকে কিন্তু হাটের দিন থাকে, একটা হলো বুধবার একটা হলো রবিবার। এই রবিবার বুধবারে হাটের দিন আমরা হাটে যাই, দেখা গেছে যে দেখা করতে বলে আমরা হাটের বাজারে যাই, বাজারে দেখা টেখা করে মহিলাকে নিয়ে যাই, কোনো এমন জায়গা নিয়ে যাই সেখানে সন্ধ্যা হলে মানুষজন চলাফেরা করে না, নিয়ে যাই কাজ কাম সেরে। আমাদের বেনিফিট থাকতো ওই 200 টাকা, তার মধ্যে মহিলা পাবে 100, আমি পাবো 100, এইভাবে চারজন পাঁচজন করে আসতো, 400 টাকা ইনকাম হতো। কিন্তু আমার যে পিছনে সংসার আছে এটা কিন্তু ওই আমার বউয়ের ভরণ পোষণ সব আড্ডা দিচ্ছে।
মানে আপনার বউ পছন্দ হয়নি, সুতরাং এটা আপনার বাবার রেসপন্সিবিলিটি তাকে টেক কেয়ার করার। হ্যাঁ,
সবকিছু উনি দিচ্ছে। এভাবে এভাবে মনে করেন যে চলছি প্রায় 3-4 মাস। একদিন আমি নিজে নিজে বলি যে না এটা খারাপ হচ্ছে, তোরে 10 দিন, সাহায্যের কিন্তু 1 দিন। ওই সাহায্যের কাছে যদি 1 দিন আমি পড়ি, সেদিন কিন্তু আমার তো মান সম্মান যাবে যাবে, আমার আব্বা একজন মসজিদের ইমাম, ওনারও কিন্তু মান সম্মান আর কিছু থাকবে না। এই এলাকা থেকে কোন এলাকা যাওয়া লাগবে কোনো ঠিক ঠিকানা, এমনিতে আমাদের বাড়ির ভিড়ে নাই। তখন এরই ভিতরে কিন্তু আমার বড় ভাই যে বিয়ে করছিল না, আমার বড় রহমান ভাই যে, ওই ভাই আবার ভাবিকে নিয়ে চলে আসছিল ঢাকা, আর তখন গার্মেন্টসে চাকরি নেই। তো আমি তখন আবার নিউ মার্কেটে আইসা যাই, কাজ করি 1-1.5 মাস, 2 মাস করে থাকি, যা টাকা পাই বাড়িতে যাই। আমার যে বাড়ির ভিটা নাই, আমি যে কোন ঘরের পোলাফান সেই দিকে আমার খেয়াল নাই। তখন আমি ভালো কাপড় কিভাবে পরতে পারবো, কিভাবে পাঙ্কুশে ঘুরতে পারবো, সেই চিন্তা ভাবনা। তো দেখা গেছে শেষ পর্যন্ত এই যে বিয়েটা হয়েছে, তো শ্বশুর বাড়ি থেকে একটা কথা আসছিল, শ্বশুর বাড়ি থেকে কথা আসছিল যে জামাই এতদিন হলো বিয়ে হওয়ার প্রায় 5-6 মাস হয়ে যাচ্ছে, তো কোন রকম কিছু দেখলাম না, তাহলে জামাই কি হিজলা। তো শুনে আমার তখন আবার শুনছিল কে ওই যে আমার বন্ধু শহীদুল, শহীদুল সম্পর্কে ভাতিজা হবে আর কি। শহীদুল আবার এটা আমার শাশুর শ্বশুর শাশুড়ি তারা নানানি করে ডাকে, আমার চাচি শাশুড়ি এই কথাটা বলছিল ওই ওই ছেলেটাকে, জামাই কি হিজলা নাকি। তখন চাষা আমার তো একটা কথা খুব খারাপ লাগলো, আমার চাষা এরকম এরকম হবে না, আমি আর এই এই জীবন আর দুনিয়াতে রাখবো না, আমি হয় চলে যাবো বিদেশে আর না হয় আমি মাটির তলে ঢুকবো। আগে আরে বাবা আগে বল না কথাটা কি হয়েছে, ক্লিয়ারলি বলবি তুমি এই ব্যাপার, তোরা হিজলা করেছি যে ঠিক আছে। আমি চাইছিলাম ওনার মেয়েটাকে ডিভোর্স দিয়ে উনি যেন অক্ষত অবস্থায় থাকে, সে অবস্থায় যেন আরেক জায়গায় দিয়ে
আমি
যাক। আমি তখন ওই স্ত্রীর মর্যাদা দেবো, আমি আমার আমার বউকে দিল দেওয়াতে একটা বাচ্চা হয়, বাচ্চাটা হয় মেয়ে। তখন আমি থাকি এই নিউ মার্কেটে, তখন কিছুদিনের জন্য কাজ বন্ধ ছিল এই পরিবাগে, পরিবাগে ওখানে একটা 15-তলা বিল্ডিং হয়েছে, বিল্ডিং এ কাজ করি তখন। তো এইদিকে তো আমি তো বাচ্চা যে হয়েছে ভরণ পোষণ আমি দেখতে যাইনি, ভরণ পোষণ কিছু দেই না, বাড়িতে আব্বার সাথে যোগাযোগ রাখি না, এদিক দিয়ে তো কথাবার্তা উঠতেছে আমার শ্বশুর বাড়ি থেকে যে কি ব্যাপার, কোনো খোঁজ খবর নাই, এটা কোনো কথা হলো। এভাবে চলতে চলতে একদিন বলতেছে আমাদের ওই যে আমার একটা বিষয় আপনার মেয়ের নিজেরও আপনি ঠিক করে দেন, তাহলে আপনার মেয়ে কিনে সঙ্গে করে হবো। এইভাবে বলার পর ওনারা নিয়ে গেছে, তখন আমি আসছি নিউ মার্কেট চলে আসছি, আমি ঢাকা চলে আসছি, ঢাকা চলে এসে কাজকাম করতেছি, এমন সময় বাড়ি থেকে খবর আসলো ওরা নিজেরাই ডিভোর্স দিয়ে চলে গেছে। তখন তো আমি হলাম ওই যে আমাদের দেড় একটা কথা আছে দড়ি ছিঁড়া গরু, আমার আর কোনো লাগাম দাম কিছু থাকলো না। আমার নেশা ছিল একটাই খারাপ বদ নেশা, আর সিনেমা দেখা, ফার্ম গেট কারণ বাজার বিডিআর হল, এই হলে ছবি দেখতাম আমি সপ্তাহে 3 বার। ওইদিকে পল্টনে ওইদিকে একটা হল আছে, এই হলে ছবি দেখতাম, এই 3-4টা হলে আমার কনফার্ম ছবি দেখতেই হবে। আমাদের যা হাজিরা পাইতাম, যা করতাম ব্যয় করতাম তার থেকে বেশি, কোনো চিন্তা ভাবনা নেই। আমার পিছনের ব্যাকগ্রাউন্ড আমি যে ওই অতীতে কষ্ট করছি এটা আমার খেয়াল নেই। তো এভাবে আমি বাড়িতে যাই, একদিন বাড়িতে যাই, তো ওই যে আমরা পোলার বাড়িতে 2 নম্বর পোলার বাড়িতে ছিলাম, ওখানে একটা ছেলের সাথে পরিচয় হয়েছিল আমার। ওই ছেলেটার বাড়ি আমাদের বাড়ি একটু দূরে ছিল, আব্দুর রহমান নাম আমার বড় ভাইয়ের নামে নাম।
আচ্ছা,
ওই ছেলে ব্যবসা করে ডলারের ব্যবসা।
জানলেন কিভাবে?
জানলাম কিভাবে, আমি গেলাম ওদের বাড়ি বেড়াইতে, যে রহমানের সাথে দুদিন থেকে দেখা হয় না, আমি ঢাকা থেকে বাড়িতে গেছি, তো একজনের কাছে একটা সাইকেল চাইলাম, দোস্ত আমার সাইকেলটা দেন, কতক্ষণ লাগবে বলে এই 2 ঘন্টা, 2 ঘন্টাতে তো আর হয় না, তারপরও কয়ে নিছি আর কি, 2 ঘন্টা বলে নিয়ে গেছি, সারাদিন রাখছিলাম। নিয়ে যাওয়ার বাড়িতে গেছি, যাই বললো আরে দোস্ত রে তোর দেখা তো একেবারে গলা জড়া জড়ি কত কিছু, দোস্ত এখন তুই কি করিস, দোস্ত রে এখন আমি বিল্ডিং এর কাজ করি ঢাকা কোন জায়গায় নিউ মার্কেটে।
আচ্ছা,
নিউ মার্কেটে এখন কাজ চলে 10 টাকা, ঠিক আছে, তো ঢাকা থাকিস কতদিন হয়ে 4-5 বছর, তোর একটা অফার দিব। এর ভিতরে আমরা দেখা গেছে যে নিজেদের জেলা গল্পগুলো এগুলো বললাম না, তোর একটা অফার দিব, তুই কি মনে করিস বল না। যে এই যে দেখতেছিস ব্যবসা, হনুমানই হনুমানই ব্যবসা। আমাদের একটা ব্যবসার নাম হলো হনুমান,
হনুমান হনুমান ব্যবসা। ওকে প্রিয় শ্রোতা, এখানে সবাইকে একটা নোট করছি, দিস পার্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর সোশ্যাল অ্যাওয়ারনেস, এবং সবার জন্য, সবার সচেতনতার জন্য এই পার্টটি খুবই গুরুত্বপূর্ণ। বিকজ ও যে অপরাধের কথা এখন বলতে চাচ্ছে সেটা আমাদের সমাজে অহরহ হয়, কিভাবে হয়, কারা এর খপ্পরে পড়েন, এবং যারা পড়েছেন তারা সবাই এই বিষয়টি খুব মনোযোগ দিয়ে শুনবেন এবং খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ বলুন। তারপর
তারপর সে আমাকে বলল যে এই ব্যাপার, এটা হলো হনুমানি ব্যবসা। হ্যাঁ রে দোস্ত, আরো আগেই শুনছিলাম যে হনুমানি ব্যবসা, হনুমানি ব্যবসা, আজকে একটু বলতো ব্যবসাটা কি। বললো যে ব্যবসাটা হইলো, তোর ঢাকায় কি পরিচিত কোনো ভালো মানুষ নাই যাদের টাকা আছে? হ্যাঁ আছে, যাদের টাকা আছে তাকে যায় দেখাবি। এটা এটার মান কিন্তু আমেরিকান ডলার 1 টাকা 80 টাকা। তুই যে 80 টাকা এই কথা কিন্তু তোকে তোকে বলা যাবে না। তুই বলবি দেখেন তো ভাই এটা কি, আমি তো লেখা পড়া জানি না, আমি দেখেন তো এটা কি। ওই তখন ও তো অবশ্যই বলবে এটা আমেরিকান ডলার। আপনি বলবেন ডলার কারে কয়? ও আমাকে বলতো তুই বলবি ডলার কারে কয়, তো সে তোকে বুঝাই দিবি এটা কোন দেশের টাকা আর কি। তারপরে তারপরে বলবি যে আমাদের দেশে এক মহিলা সিলেটে বাসা বাড়িতে কাজ করতো। তো কাজ করা অবস্থায় ওই বাড়ির মানুষ বিদেশ থেকে একটা বিটকেস নিয়ে এসেছিল। মহিলা মনে করছে যে বিটকেসটা হলো টাকার বিটকেস। বিটকেসটা রাতারাতি মহিলা চুরি করে নিয়ে আসে বাড়িতে, বিটকেস ছিল তালা মারা, তালা ভাঙ্গিয়ে দেখে ও আল্লাহ এডি কি, আমি যেগুলো চিনি না। তো মহিলা আমাদের আমার দূর সম্পর্কের বোন যায়। তো এই মহিলা, আমি তো ঢাকা থাকি, আমাকে বলতেছে ভাই কারোর কাছে কোষ না, দেখ তো এটা কি। আমি বললাম আচ্ছা আমার দেন, আমি তো কিছু বুঝি না, আমি ঢাকা আমার ভালো পরিচিত মানুষ আছে, আমাকে দেখাবো। আমি শ্রোতাদের উদ্দেশ্যে বলবো, আপনারা প্লিজ এই ঘুমাবেন না, আপনারা এই কথাগুলো শুনবেন একটু মনোযোগ দিয়ে। যখন এভাবে মনে করেন যে আমি দেখাবো ওই ওই লোককে, যা ওই লোককে আসা, ওই লোককে আসা মনে করেন যে দেখাচ্ছি আমি, তখন ওই লোক বলবো আচ্ছা ঠিক আছে, তো কত কত কি কি নোট আছে তুমি বুঝো না। অত কিছু তো বুঝি না, ওখানে আছে এক লেখা আছে কোনগুলো বান্ডিলের ভিতরে, কোনগুলোর ভিতরে 2 লেখা আছে, কোনগুলোর ভিতরে 5 লেখা আছে, কোনগুলোর ভিতরে 10 লেখা আছে, কোনগুলোর ভিতরে 20 লেখা আছে, কোনগুলোর ভিতরে 50 আর কোনগুলো 100। এই কয়েকটা মানে টাকার পুইয়া দেওয়া হয়, আইডিয়া দেওয়া হয়, ওগুলো কিন্তু থাকে অলরেডি আমাদের কাছে। তো ওগুলো সাজানো হয় কিভাবে আমি এটাও বলি, বিটকেসটা আপনাকে যখন আয়না দেখাবে, বিটকেসটা মনে করেন খুইলা দেখাবে, এই দিক দিয়ে যখন বিটকেসটা যে টাকাগুলো সাদা থাকবে ওগুলো হলো উপরে থাকে $1, $1 আর ভিতরে
রিয়েল আমেরিকান ডলার,
রিয়েল আমেরিকান ডলার। এখানে যে কোনোখানে আপনি গেলে আপনাকে ভাঙাই দিবে টাকা। আর ভিতরে যে বান্ডিল করা মানে রাবার দিয়ে বাঁধা, ভিতরে কিন্তু সব কাগজ মানে ওই অনুযায়ী টাকাটা কাগজগুলো
সমান করে কাটা।
হ্যাঁ সমান করে কাটা, এই টাকাগুলো এইদিকে ইয়া করে রাখে, ভিতরে রাখে আর উপরে খালি $1 দিয়ে রাখে।
জি
উপরে $1 দিয়ে রাখে। আর এই দিক দিয়ে যে কয়েকটা বান্ডিল থাকবে এই বান্ডিল গুলো উঠে ওই পাটের সামনে দেয়। আমরা তো আমাদের ভাষায় আমি বলতেছি পাটের সামনে দেখায়, পাটের দেখে তো মাথা নষ্ট।
পার্টিকে যে বান্ডিল গুলো দেন সেই বান্ডিল গুলো কয় টাকার নোট?
সেই বান্ডিল গুলো 100 টাকার নোট থাকে, 50 টাকার নোট থাকে,
এগুলো একদম পুরো,
এগুলো সবই অরিজিনাল, এটা নিজেদের ক্রয় করা।
আচ্ছা
নিজের নিজেরা থেকে কিনে রাখে, মূলত উদ্দেশ্য মানুষকে প্রতারণার ফাঁদে ফেলে।
সেটা আমরা বুঝতেই পারছি, মানে আপনারা পুরো জিনিসটা কিভাবে করেন সেটা তো আপনি আপনাকে দেখালো। তারপর
যখন মনে করেন ওই লোককে দেখাবে, ওই লোককে মনে করেন যে আমি মাঝখানে একটা কথা ছেড়ে দিছি, আমি দেখা গেছে ভুলের জন্য ক্ষমা চাচ্ছি, ওই লোককে ওই লোক বলবে যে তোমার কাজ করো, ওই মহিলাকে বলো নিয়ে আসতে। ভাই মহিলা মানুষ ভয় পায়, সব থেকে আপনি চলেন আমার সাথে, ওনাকে বোঝায় সোজায়া নিয়ে আসবে ওগুলো। আর আপনি ভাঙাইলেন ভাই বেনিফিট আমারও কিছু দিয়েন দাদা। কয়ে তা তো অবশ্যই, তোর ছেলে আবার এসে কাজ করা যায় নাকি? আচ্ছা ঠিক আছে। লোক কিন্তু অলরেডি মানুষকে আমরা ওই প্রতারণা মানে লোভের ফাঁদে ফালাইলাম। লোকটাকে মনে করেন যে তারিখ দিল, অমুক তারিখে আমরা যাচ্ছি, আমি আবার এইদিকে ফোনে যোগাযোগ করলাম।
আপনাকে তো এটা বলছে, আপনি তখনও প্রজেক্টে নামেননি, কাজে নামেননি।
হ্যাঁ
আমাকে জিনিসটা বলতেছে কিভাবে হয়,
কিভাবে হয়। হ্যাঁ যে লোকটা যখন আসবে, লোকটার সাথে আমরা সিন করব, সিন করে যখন লোক দেখা গেছে বলবে যে আমাকে দেনগুলো নিয়ে যাই, তখন যে মহিলা সাজানো থাকে, এটা তো মহিলা তো ডাগা কখনো আসেও নাই চিনেও না, ওই মহিলা আমাদের নাটকের একটা অংশ। ওই মহিলাকে ওই মহিলা বলবে ভাই আমি টাকা ছাড়া দেবো না, ভাই আমার ভাই আমার টাকা দেন। তাহলে তো আগে বলা উচিত ছিল আমাকে, আমি আগে টাকা নিয়ে আসতাম, দ্বিতীয়বার হারানি হওয়া লাগতো। আচ্ছা ঠিক আছে, কোনো কোনো পার্টি বলে কি আমাকে 1 টাকাও দেওয়া লাগবে না বাবু, আপনারা রাখেন আমি টাকা নিয়ে তারপর নিয়ে যাবো। কোন কোন পার্টি হয়ে বলে, কোন কোন পার্টি দেখে গেছে যে বলে
আগে দেন পরে টাকা দিয়ে,
পরে টাকা দিয়ে যাবো, একটু চালাকি করার চেষ্টা করে, কিন্তু মহিলার কথা মানে না, কথা শোনে না। তো বাড়িতে আইসা মনে করেন যে কোন কোন মানুষ 10 লক্ষ টাকা নিয়ে যায়, কোনো কেউ কেউ বাড়ি বন্ধক যে যেভাবে পারে টাকা নিয়ে চলে যায় ওখানে। তখন আমাদের কাছ থাকবে আমাদের ভুয়া কতগুলো পুলিশ আছে, ভুয়া পুলিশ বলতে গেলে পরনে থাকবে সিভিল ড্রেসই, খালি হ্যান্ডকাপটা থাকবে ওই যেখানে যেটা ব্যবহার করা হয় আসামিদের ক্ষেত্রে, এই হ্যান্ডকাপটা হাতে পরানো হবে। একজনের হাতে থাকবে একটা ছোট একটা লাঠি, আরেকজনের হাতে থাকবে একটা ডায়েরি। জায়া বলবে, জায়া দেখা গেছে যে তার এটা আমি পরে বলতেছি, এই কথাগুলো আমি পরে বলতেছি, জায়া দেখা গেছে টাকা পয়সা নিয়ে রেখে দিবে, আমার অতীত কথাগুলো মনে পড়লো যে আমি মানুষের যে কিভাবে, আমার তো আসলেই টাকা দরকার, দোস্ত ডান আমি কাজ করব।
প্রিয় শ্রোতা, আমরা আরেকটা বিরতি শব্দ শুনতে পেয়েছি, এ পর্যায়ে আমরা ছোট্ট একটা বিরতি নিতে চাই। আপনারা সবাই শুনছেন রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিব, এবিসি রেডিও এফএম 89.2 এ। আজকে এখানে কোরবান আলী তার জীবনের অপ্রিয় সত্যগুলো লাখো মানুষের সামনে উন্মোচিত করছে। আমরা সেই অপ্রিয় সত্যের যে জায়গাটিতে আছি সেখান থেকেই ফিরতে চাই। তাকে দেখার জন্য আপনারা চলে আসতে পারেন আমাদের ফেসবুক পেজে। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/abcradiofm89.2। ফিরছি ঠিক 4 মিনিট পর। রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্ট, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ। আপনি যদি আপনার জীবনের অপ্রিয় সত্য নিয়ে লাখো মানুষের মুখোমুখি হতে চান, বলতে চান কি ভুল করেছিলেন, কেন করেছিলেন এবং শেষ পর্যন্ত শাস্তি কি পেয়েছেন, এই অর্থে যে আপনার মতো করে ভুল আর কেউ কখনো না করুক, তাহলে আমাদেরকে ফোন করবেন। ফোন করে আপনার কথাগুলো রেকর্ড হবে এখানে এবং আমাদের ফোনের যে নির্দেশনা আছে সেই অনুসারে আপনি আপনার কথাগুলো রেকর্ড করবেন। আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 09613892892। আমি আবারও বলছি 09613892892। জি করমান আলী, আপনি আপনার এই বন্ধুর যে পরামর্শ ছিল, যে ব্যবসাটাকে আপনারা বলেন আপনাদের ভাষায় হনুমানি ব্যবসা, সেই ব্যবসায় আপনি রাজি হলেন, ডলার দিয়ে এক ধরনের প্রতারণা। জি, তারপর
আমি বললাম দোস্ত তাহলে আমার ব্যবস্থা করে দে। আর সে সময় আমি তো হলাম ফ্যাক্টরি 420, এমনি ঢাকা থেকে 2-3 হাজার বা 4 হাজার 5 হাজার টাকা নিয়ে যাই। আমি এমনই অধম, আজকে নিজের কপালে নিজে পায়ে নিজে কুয়াল মারতে ইচ্ছা করে। সেটা সত্য, আমি আমি সত্য বলতে এসেছি, আমি সত্য কথাই বলতেছি। যা টাকা নিয়ে যাই আমি ঢাকা থেকে, টাকাটা যদি আমি একটু একটু করেও কাজে লাগাইতাম তাহলে আমার জীবনটা ঘুরে যেতে হবে। অন্তত বিল্ডিং এর কাজের টাকাটা যদি আমি 4-5 হাজার টাকা নিয়ে যাই, কখনো 3 হাজার নিয়ে যাই, এই টাকাটা যদি আমি কাজে লাগাতাম তাও কিন্তু আমার জীবনে অনেকটা কিছু হতো। আমি বাড়িতে যাই হয়ে যাই 420 খাইতে গেলে দেখা গেছে ঠ্যাং দেবো, ঠ্যাং দিয়ে দোকানে বসি, চা খেতেছি, ওটা খেতেছি, এটা খেতেছি, কিন্তু অবৈধ কোনো নেশা করি নাই। যে গাঁজা দেখা গেছে সেবন, মদ সেবন এগুলো করিনি কখন। ফ্রাইডে যখন দেখি আমার পকেটে টাকা শেষ হয়ে আসতেছে 84 টাকা। এই অবস্থায় আমি দেখা করছি আমার ওই বন্ধুটার সাথে, ওই যে বন্ধু আমাকে এই অফারটা দিছে। তো সে আমাকে এই কথা বলে বললাম, দোস্ত রে এখন যাই হোক, তাহলে আমার একটা কথা রাখবি কি, তোর কাজ আমি করবো 100-এ-100, এই কথাটা রাখবি? তখন বললো যে ঠিক আছে রাখবো, তুই আমাকে একটু কবে যে আমাকে তাইলে 500 টাকা দেন, একটা গাড়ি ভাড়া লাগবে, গাড়ি ভাড়া হলো 200-300, আর আমার তো অফিস লাগবে, তাতে যাই তোর গাড়ি ভাড়া তো 500 কেন, তোর 1000 লয়ে দেবো আমি। এই কাজ যদি কিন্তু কাজ করে দেখে তুই, আর স্যাম্পল কখনো বিক্রি করে খাবি না, মনে রাখিস।
স্যাম্পল মানে মানে ওই ডলার যেটা থাকবে ওটা বিক্রি করে খাবি না,
যেটা আমাকে দেওয়া হবে। আমি বললাম যে থালায় খায় সে থালা কখনো ফুটা করে দি, কখনো দেখছিস? আমি বললাম আচ্ছা ঠিক আছে, তোর কথা তোকে আমি বিশ্বাস করি, তুই আমার ছোট বলার বন্ধু, আচ্ছা ঠিক আছে। তখন ওর ওর আপন মামা, নাম হলো শামসুল আলম, আমি একজন গডফাদারের নাম বললাম এসব ব্যবসার, ওই রহমান আমার বন্ধু, ওর মামাকে ফোন দিল। ফোন দিয়ে বললো, মামা আমার স্যাম্পল লাগবে। স্যাম্পল কত টাকা লাগবে? যে একটা 5 টাকাই লাগবে, আর 5-6টা 1 টাকা লাগবে। ঠিক আছে, এতগুলা এতগুলা দেওয়া সম্ভব? এগুলো তো দেখা গেছে যে এক জায়গা থেকে কিনে চলে 1000-1200 টাকা প্রথম দিন দিয়ে। আগে বড় কাজ করছে না, আগে বড় কাজ করে নতুন নতুন মিডিয়াকে তুমি 1000 টাকা দিবার কিন্তু কোন সাহস হয়? আবার বলতেছো গাড়ি ভাড়া দিতে হবে, না কাজ করতে পারবে, আমার উপর ভরসা রাখেন। যাক, আমাকে গাড়ি ভাড়ার জন্য টাকা দিয়েছে 500 এবং 11 টাকা ইউএস ডলার দিয়েছে আমাকে,
11 টাকা ইউএস ডলার।
এই টাকা নিয়ে আমি নিউ মার্কেট চলে আসি কাজের জন্য। তখন কিন্তু 20 টাকা কাজ শেষ, আমরা খালি টুকিটাকি কাজ করতেছি বা আউটসাইড এর ড্রফল, মানে যেটা টুকিটাকি কাজ হচ্ছে এই কাজটা করতেছি। এখন আমি চিন্তা করি, ওকে তো বলে আসলাম ব্যবসাটা আমাকে করতেই হবে, আমার তো যা কামাইছি জীবনে কিছুই ধরে রাখতে পারিনি, এই একটা সুযোগ, দুই তিনটা বড় ধরনের কাজ করে দেশে দেখা গেছে জায়গা নিয়ে, বাড়ির জায়গা নিয়ে
বাড়ি করবো। বারবার এই বাড়ির প্রসঙ্গটাই আসছে প্রিয় শ্রোতা, ওর শৈশবটা যদি আপনারা শুনে থাকেন তাহলে বুঝবেন যে ওর স্বপ্নের জায়গায় বাড়িটা এত গুরুত্বপূর্ণ কেন। ওকে বলুন
তো, আমি দেখা গেছে যে এসে চিন্তা করি কাকে দেবো এটা, না একটু ঠান্ডা মাথা। আর ওই বন্ধু আমার দেরি দিন ফোন করে, দোস্ত তোর কি খবর, লাইন পাইছিস কিনা। আমি দোস্তরে একটু রিল্যাক্স, মাথাটা ঠান্ডা কর, তাহলে চলবে। তখন আমি করলাম কি, ও তারপরও ডেলি দিন ফোন দেয়, এক কথায় আমাকে বিরক্ত করে। বিরক্ত করার পর আমি আবার বললাম যে স্যামসুং মামার নাম্বার আছে তোর কাছে? আমারও মামার নাম্বার, আমার কাছে থাকবো না, এটা কথা বললি, নাম্বারটা দে আমাকে। যার নাম্বারটা দিল, আমি বললাম মামা আমি আসলামই তো কয়দিন মাত্র, এই 15-20 দিন হয়, তো গরম মাথায় কিছু করে কি আমাকে বিপদে পড়তে বলতেছেন? না তোমাকে, তোমাকে তো জোর করি নি, তুমি না পারলে তুমি এই জিনিসটা দেখে আমাদের জিনিস আমাকে আমাদেরকে ফেরত দিবা। কিন্তু হুট করে কোনো কিছু রিস্ক নিবা না, ভেবে চিন্তা তারপর আচ্ছা ঠিক আছে রহমানকে একটু বলো না, আমাকে জানি বিরক্ত না হবে। ঠিক আছে পরে এবার মামা আবার রহমানকে বলছে তুই বিরক্ত করিস না, যেহেতু নতুন নতুন মিডিয়া, আমাদের ভাষায় হলো মিডিয়া, যেহেতু নতুন মিডিয়া তো মিডিয়া এইভাবে বললো। আমি তখন মনে করেন যে নিউ মার্কেটে কাজ করি, এর ভিতরে আমি দ্বিতীয় বিয়েটা যে করি এই তখনই কিন্তু এই বিয়েটার ঘটনা আমাদের এক ওই আমরা আমি ওদিন কাজ করি না, ওদিন আমি কাজ করি না, আমার কাছে স্যাম্পল টাম্পল সব আছে, আমি খেলি ধান্দাই করি, কাকে দিব, লোক খুঁজে বেড়াই। তো তখন আমাদের ডিস্ট্রিক্টের এক ছেলে ও পালাই আসছে ঢাকা, নিউ মার্কেটের সিগন্যাল আছে, নিউ মার্কেটের সামনে সিগন্যালটা, ওখানে এসে ঘুমাইছে 3 দিন। তো আমি ওদিন কাজ করি না, 420-420 ঘুরে বেড়াচ্ছি, আর কোনো কাজ কাম নাই। তো গেটের সামনে আসছে, আমাকে দারোয়ান চাচা বলতেছে এই কোরবান বাবার একটা ছেলের চেহারা দেখে খুব মায়া লাগলো, বললো দিনাজপুরের ছেলে, তোর এলাকার ছেলে, কাজ করে পাঁচ দিদিনে একটু দে। আমরাই করতেছি টুকটাক কাজ, এখন তাছাড়া আমি এখানকার তো কিছু না, ফোরম্যান যা করে তাই। এখন ফোরম্যানকে বললাম আলামিন ভাই আমি একটা কথা বলে রাখলাম, আলামিন ভাইয়ের মতো মানুষ এই ডিপার্টমেন্টের মানে রাজমিস্ত্রির ডিপার্টমেন্টে পাওয়া যাবে না, খুব ভালো একজন মানুষ, সৎ মানুষ, নিজের ক্ষতি করে তো অপরের ক্ষতি করার চেষ্টা করে না। তো ওনাকে আমি ফোন দিলাম, উনি বলতেছে যে আমি ওনাকে বললাম যে আপনি তো নিচে আসেন, আপনি কই, বা আমি তিনতলায়, একটু নিচে আসেন, নিচে আসেন। কেন আর ভাই আসেন না একটু? আচ্ছা ঠিক আছে আসতেছি, আসতেছি বলে নিচে আসলো। নিচে এসে বললাম ভাই দেখেন আমি আপনাকে রিকোয়েস্ট করবো না, বা দেখা গেছে যে একবার ছাইরেও দেবো না, মাঝখানে আমি আপনি এই ছেলেটার জন্য একটা কিছু করেন, আমার ডিস্ট্রিক্টের ছেলে, আমি এই বিষয়ে রিকোয়েস্ট করলাম, ওকে কাজে নেন। ছেলেটা তিন দিন থেকে আসছে নিউ মার্কেট সিগন্যাল ঘুমাইতেছে, কি যদি হিরো ইঞ্জিন পাল্লায় পড়তো তাহলে কি হইতো? ওর কাছে টাকা ছিল 1200 নিয়ে পরে ছাইরে দিত, যে একটা মাইটেক দিয়া। আমি বললো দেখ আমার হাতে একটা মোবাইল, তোর হাতে একটা মোবাইল, আমাদের সোহাগের ছোট ভাইরা ওর সোহাগের হাতে একটা মোবাইল, এই মোবাইল টোবাইল যদি কোনো রকম চুরি হয় তখন এই ছেলে চুরি করে কি রে এরকম কিছু করবি? না ভাই আমার কাজ দরকার, আমি কাজ করবো। একে কাজ দেওয়া ঠিক 10 দিনের মাথায় ঠিক যেটা সংগ্রহ করছিলাম এটাই করছে, ও একটা চুরি করছে। আমি সংক্ষেপে কথাটা বলছি, ও ঠিকই 10 দিনের মাথায় মোবাইলটা চুরি করছে, এই মোবাইল চুরি করে রেখে আসছে ইয়াতে, ওই নিচে আইসা খালি পায়ে আসছিল যে নিচে আইসা ইটের তলে রেখে গেছে। কিছুদিন পর তেল পায়ে আসো আগের মোবাইল, আমার মোবাইল তেমন একটা গুরুত্বপূর্ণ মোবাইল ছিল না, আমারটা নেয়নি, ওরটাই ভালো মোবাইল, ওর মোবাইলটা নিয়েছে। তো মোবাইল যখন নিছে তখন কিছুদিন পরে দেখি কিরে মোবাইল নেই। তখন খোঁজাখুঁজি করতে করতে দারোয়ান চাচাকে জিজ্ঞাসা করি, আমি দেখছিলাম এই ছেলেটা খালি পায়ে নিজে আসছিল, এই সন্ধ্যা হয়ে গেল। ওকে বহুত কষ্টে কোনোরকম মানে ভাই ব্রাদার বর্গ অনেক কিছু করে আমরা রাজি করাইলাম, যা ঘরে টাকা পয়সা ওর যে কয়েকদিন কাজ করছে ও আবার কিছু আলামিন ভাইয়ের কাছে জমা দিছে, এই টাকা পয়সা ওরা দিয়ে বিদায় করে দেওয়া হয়েছে।
মারধর করেনি?
মারধর তো শখ করছে, আমি কিছু করিনি, কারণ ওই যে আমার ডিস্ট্রিক্টের আমার একটা মহব্বত আছে।
ঠিক আছে,
তো ওই ছেলে সকালে ওকে বের করে দিছি, বিকেলবেলা আমার বর্তমান যে শ্বশুর শাশুড়ি ওনারা আসতে খুঁজতে, আমার শাশুড়ি করে রাস্তার কাম, আমার শ্বশুর রিক্সা চালায়।
এই ছেলেটা কি ওনাদের কি ছিল?
ওনাদের ছিল দূর সম্পর্কের ভাইয়ের ছেলে, ওনাদেরকে ফোন করছে এই বাপের একটা ছেলে এইভাবে ঢাকা।
ওনার শ্বশুর শাশুড়ি হয়নি আর
কি? হয়নি আর কি, এখন আমার শ্বশুর শাশুড়ি।
তো এর মাধ্যমে পরিচয় হয়ে আপনার দ্বিতীয় বিয়েটা হলো
আর কি? এর মাধ্যমে পরিচয় হয়ে আমি দ্বিতীয় বিয়েটা করি। তো বিয়ে করি, বিয়ে মনে করেন যে বিয়ে করার আগে আমি নিয়ে গেছি ওইখানকার ওই নিউ মার্কেটের স্যানিটারি কন্ট্রাক্টর, ওনারা কিন্তু কামরাঙ্গীরচরের আমাদের বাড়ি আছে, ওনার ছেলের নাম রিপন। ওই রিপনকে বললাম ভাই আপনার সাথে একটা কথা ছিল আমার। আরে আমার সাথে কি কথা? বলে ভাই একা যেতে পারবেন আসতে? কোথায়? এই মনে করেন যে গাছুলাদন সুপার মার্কেট, তো আপনারা অবশ্যই চিনেন। এই সুপার মার্কেটের উপরে তখন কিন্তু ই ছিল না, ওরকম একটা বসার জায়গা ছিল, আমার এমন দেখা গেছে এমনি বসার জায়গা সুন্দর ছিল। ওখানে যাইয়া আমি বললাম যে ভাই দেখেন তো টেকি ঠিক ইয়াটা দিছি আপনাকে, আমি ওনাকে দিছি ওই 5 টাকা নোটটা,
$5
বাকিগুলো আমি সেভ করে আলাদা করে রেখে দিছি, ওটাকে $10 না না সরি ভুল বললাম, আমি দুইটা দুই টাকার নোট দিয়েছিলাম, পাঁচ টাকা ওনাকে দিইনি। বললো ওটা তো ডলার, ডলার কারে ভাই? তখন বললো যে আমেরিকান টাকা, আমেরিকান টাকা, আমেরিকা এটা হলো বড় দেশ না? ওটা অনেক বড় দেশ, তুই জানিস না? আমি এত কিছু জানি না ভাই, মূর্খ মানুষ, লেখাপড়া করি নাই। তখন আমাকে বলতেছে যে ঠিক আছে তুই ভাই লিখবি, ভাই সত্যি কিরকম কারো কইেন না, মানে আমার যেটা অভিনয় করা লাগবে, যেটা আমাকে শিখাইছে সেভাবে আমি করে যাচ্ছি, ভাই আপনার পায়ে ধরে কারোর কাছে কইবেন না, কইেন না। এই টাকাটা একটা মহিলা সিলেটে বাসা বাড়িতে কাজ করতে যায়, মহিলাটা চুরি করে নিয়ে আসে।
আচ্ছা,
এখন টাকার বিক্রেস মনে করে ফিরে গেলে নিয়ে আসে, আয়না দেখে, তালা ভাঙিয়া দেখে, এগুলো কি মহিলা চিনে না। কতদিন হয়? এও তাও আড়াই তিন বছর, যে কোনো একটা টাকা দিই, এক একজনকে এক রকম বলি আর কি।
আচ্ছা,
আড়াই তিন বছর ধরে টাকা গুলো আছে, চাকচো বাড়ি, এখনো চাকচো আছে। লোকটাকে যদি সানি পড়তে দেয়, কোনো কিছু করতে দেয় ওর ভিতরে, মহিলা কাঁথা দিয়া পল্টায় কই কই রাখে, ওর কাছে কাউকে যাইতেই দেয় না। তখন বলে যাচ্ছে ঠিক আছে, এখন এটা কি করা যায়, দাঁড়া আমি এটাকে পরীক্ষা করে দেখি, তো টেনশনে ফেলে দিই আমার। তারপরে দিন ওর এক বন্ধু সহ, ওরও নাম রিপন, দুই বন্ধু, দুই রিপন দুই বন্ধু, ওকে ফোন দিয়েছে, ওকে ফোন দিয়ে একসাথে ওরা গেছে গুলিস্তান করেছে, যাই পরীক্ষা করছে। আমি আবার ওই দিন কাজে উঠছি, তো আমাদের এই ডিপার্টমেন্টের একটা নিয়ম, আমরা এগারোর দিকে চা খেতে নামি, ঠিক ও তো জানে এগারোর দিকে চা খাইতে নামবে নিচে মার্কেটের সামনে চায়ের দোকান। তখন আমাকে ফোন দিতে বলবান, তুমি চা খাইতে আইসা 15 মিনিট লেট করবা, যেভাবে হোক তুমি ফোনকে ম্যানেজ করো। কেন ভাই? তুমি লেট করবা, তোমার সাথে কথা আছে। আচ্ছা ঠিক আছে। তখন আমি আবার ফোনকে বললাম, ভাই মার্কেটে আমার একটা দরকার আছে, আমি 15 মিনিট লেট হইব। সে কি দরকার? ওই ডাক্তার শবন ভাই গেছিল, ওইখানে একজন ওষুধ সামসি দেওয়ান করতো, শবন ভাই কি জানি কাজ করাইবে করাইবে, আচ্ছা আচ্ছা করি যায়। তখন আমি নিচে আসলাম, নিচে এসে চা পানি খেলাম, খাইয়ে দেয়া ওরা বললো যে তুমি এটা কাজ করো, উপরে উঠলে তোমার ফোন তোমাকে দেখতে পাবে, ছাদের উপরে উঠলে, ছাদের পাশে তো বিল্ডিং, বিল্ডিং থেকে দেখতে পাবে। আমরা ওই ওই কানের মধ্যে যে লোকজন নেই, তো তুমি এই ডাঙ্গা দেখাইছো ওটা অরিজিনাল, এসব কথা কারোর কাছে কইছো নাকি? একেবারে ইমানদারি না, এসব কথা কারোর কাছে কম যায়?
মানে আপনি বুঝতেই পারছেন যে টোপ গিলে ফেলছে।
হ্যাঁ, টোপ গিলে ফেলছে।
ওকে,
কারোর কথা কি, কারোর কথা এসব কথা কম যায়? তাহলে একটা কাজ কর, ওটি ওগুলো নিয়ে আইতে, ওটি নিয়ে আসা পরের কথা। আগে বলি ভাই, যা কিছু করেন ভাই আমার করে ঠকাই আমি, ঠিক আছে? কয় ওই যে উপরে একজন বইয়া রয়েছে, ওই বন্ধুকে তো আমি চিনি না, রিপনকে চিনি, আরেক রিপনকে তো আমি চিনি না, ওই রিপন বলতেছে। ও উপরে যে একজন বইয়া রয়েছে, আমরা ওটাকে ভয় করি, মানুষের উপকারই করার চেষ্টা করি, মানুষের ক্ষতি করি না কখনো, ঠিক আছে? ওনাকে মনে করেন যে, আমি বললাম যে ঠিক আছে, তাহলে ওনারা নিয়ে আসবে না, কেননা মহিলা মানুষ ভয় পায়। এগুলো কি নাকি টাকা হইলে তো, এতদিন বাংলা টাকা হইলে সব ভেঙে যেত। এগুলো যেহেতু টাকা বলে কিসের বলতেছেন, ডলার ফলার বুঝি না, তাহলে আপনারা ফলেন। আমার বারটা মনে আছে, আমরা পয়লা বৈশাখের দিন বের হয়েছিলাম, পয়লা বৈশাখের দিন, কিন্তু কি সালে এটা আমার খেয়াল নেই। তো পয়লা বৈশাখের দিন আমরা বের হয়েছি, তিনজন টিকিট কেটে আমার গাড়ি ভাড়া লাগেনি, ওরাই দিছে আমার গাড়ি ভাড়া। আমরা গেছি, যাই, এটা রীতিমতো আমাদের নাটক সিন হইলো।
কি কি করেছেন আমাকে স্টেপ বাই স্টেপ বলেন।
স্টেপ বাই স্টেপ বলতে গেলে, ওকে আমরা প্রথমে ধরছি, ধরিকা আমাদেরকে রিসিভ করে নিয়ে গেছে ওই ছেলে, ওই যে আমার আমার ফ্রেন্ড,
যে আমাকে অফার, যে আপনাকে অফার দিল,
ও আমাকে, ও আমাদের কাছে নিয়ে গেছে। ওর পরিচয় হলো, ওর নাম হলো সাজ্জাদ, অরিজিনাল নাম কিন্তু দেবে না কেউ, আমার নাম আমি একটা ভুল করছিলাম, অরিজিনাল নাম দিয়ে দিছি, কোরবান আলী। তখন ভিতরে গেলে ও আমাদের কাছে নিয়ে গেল, এটা কি মহিলার থেকে এমন ভাবে সাজা গেছে, এটা মনে হয় খাস হিরোইন, যে যেটা করতে হবে আর কি, এটা হলো আমাদের করণীয়, টাকা কামাইতে গেলে কিছু করতে হবে। হিরোইনদের মতো সাজা গেছে, একটা সিরা ভরা লঙ্কি সিরা সহ সাত করে গেছে, রিসিভ করে নিয়ে গেলাম বাড়িতে। বাড়িতে যদি মনে করেন এই ঠাকুর গায়ে নামাইছি, কিন্তু ঠাকুর গায়ে নামাই, আমার নামাই ঠাকুর গায়ে, এখনো
ঢাকা থেকে ঠাকুর গায়ে নিয়ে গেছেন।
হ্যাঁ,
লোক কতটা বেশি হতে পারে একটা মানুষের। ওকে,
ঠাকুর গায়ে বেশি বংশ পাঠে গিয়ে আমরা ঠাকুর গায়ে নামাই।
আচ্ছা,
হ্যাঁ, কারণ অনেক লোক কিন্তু ঠাকুরগার নাম শুনলে করে যাতে পেরে ওঠে, ওরে বাবা ঠাকুরগা, ঠাকুরগা নামাইছি ঠাকুরগার থেকে, ঠাকুরগার থেকে বাড়ি বড় তোর 3 কিলোমিটার, বললাম 5 কিলো হবে। আমরা
ওই দুই রিপনি গেছে আপনাদের সাথে?
দুই রিপনি আমাদের সাথে,
টাকা পয়সা নিয়ে গেছে সাথে?
না, টাকা পয়সা নেয়নি, তখন
তখনও টাকা পয়সা নেয়নি। আচ্ছা ঠিক আছে। তারপর
তো ওনাদেরকে ঘুরা নিয়ে যাওয়া হয়, এই জন্য মানে
সবার চিন্তা না পারে,
চিন্তা না পারে।
ওকে,
ঘুরা নিয়ে যায়, ওখানে মহিলা গেল, ভাই এগুলো তো কারোর কাছে কইবেন না, আমি তো এগুলো চুরি করে নিয়েছি।
মহিলাও তো সেট করা থাকে আপনার?
মহিলা তো আমাদের সেট করেই থাকে
সবসময়, কন্টিনিউ। হ্যাঁ,
কারোর কাছে কইেন না ভাই, আপনাদের হাতে পায়ে ধরি না। তখন না, আমরা কারোর কাছে বলবো না, এই বিশ্বাস রাখবো না আপনারা। যাই হোক, এটা তারপরে প্রসঙ্গ আসলো যে এখন আমাদেরকে দেখেন, আমরা এগুলো নিয়ে বাংলা এটা নিয়ে আপনাদের লোক 1 টাকায় কয় টাকা? ওরা বললো 1 টাকায় 40 টাকা। 1 টাকায় 40 টাকা? তাহলে তো অনেকগুলো টাকা আছে, ব্রিফকেসটা কিভাবে কি দেখা লাগে তো আপনাকে বলতে লাগে, ব্রিফকেসটা দেখালাম, ওরা বলো তাহলে দেন, তাহলে দেন আমরা তাহলে ই করি অনেক দিনে ভাঙি। ওর ছেলে ওই যে ছেলে সাজানো হয় যাকে, ছেলের সাথে তো আমার বন্ধুই, আমার বন্ধু বলতেছে না আমরা টাকা ছাড়া দিব না, টাকা লাগবো। তখন বল কুরবান রে তুই আমার আগে কইছি, তুই আমার আগে কইছি তাহলে আমি টাকা নিয়ে আসতাম ডাইরেক্ট। তাহলে ভাই কে জানে ওরা এরকম কথা বলবে, আমাদের কাজই এটা আগে দেখায় লোভ করানো, তারপরে দেখে গেছে যে তাকে সে টাকা নিয়ে দৌড়তে দেবে, দেখে ওর মাথার তার ফিরে যাবে টাকা নিয়ে দৌড় দেবে। তো ও এদিকে চলে আসছে, চলে আসার পর দুনিয়া টাল বাহানা করতেছে যাবে না, মানে ওরা বলতেছে যে আগে আমাদের একশো টাকা একটা নোট দিতে হবে, একশো টাকার নোট, ওরা একশো টাকার নোট একটা কিনে নেয় দশ হাজার টাকা দিয়ে, দশ হাজার রিক্স কে নেবে, ওখানে যারা গডফাদার আছে সবাই একখানে বসে, দশ হাজারের রিক্স কেউ নিল না, মেজাজটা হয়ে গেল খারাপ। আমারও তো টাকার প্রতি নেশা চলে গেছে, আমারও মাথা গরম হয়ে গেছে, আমি টাকা পাচ্ছি না হাতে, খালি পরিশ্রম করে যাচ্ছি আর পিছনে শ্রম দিয়ে যাচ্ছি কিন্তু টাকা পাচ্ছি না। তখন বললাম আমার কাছে ছয় টাকা আছে, আরো ছয় টাকা দিতে হবে। কেন আমার কি আর পার্টি নাই, আমি আরো অন্যান্য পার্টিদেরকে দেবো, ঠিক আছে আরো ছয় টাকা ওরা দিয়ে দিছে, পাঁচ টাকা তো ওখানে দিলাম, দুই টাকা তো ওখানে দিলাম, সরি আমি একটা মিস করলাম এখানে,
দুই টাকা মানে কাকে দিলেন,
দুই টাকা তো আমি রিফান্ড করে দিয়েছিলাম,
ওই টাকা রিটার্ন দেননি,
না ওই টাকা রিটার্ন নেই, ওটা তো রিটার্ন নেবো না, ওটা ওরা ভাঙা পরীক্ষা করবে না।
আচ্ছা
আমার কাছে থাকলো নয় টাকা, আমি আরো ছয় টাকা নিলাম, আমি আরো ছয় টাকা নিলাম, নিয়ে আসলাম ঢাকা।
ওকে রিফান্ডটা একশো টাকা চাইলো, একশো টাকা দেওয়া হলো,
একশো টাকা দেওয়া হলো।
আচ্ছা
ওরা রিফান্ডটা চলে আসলো ওই দিন, আমি বাড়িতে তিন চার দিন থেকে আবার চলে আসলাম, চলে এসে আমার আমি এখন কই কার কাছে যাই এগুলা নিয়ে। ছয় টাকা নিয়ে যখন আমি ঢাকা আসলাম তখন পরে দেখি যে না রিবনের কাজটা প্রত্যেকটা হবে না, ওটা ওটা তখন আশা ছেড়ে
যায়, মানে ওরা কি আগ্রহ হারিয়ে ফেলেছে,
ওরা আগ্রহ মানে রিবনরা একজন বলছে দেখ এতগুলো টাকা অন্তত একশো টাকার নোট একটা আমাকে দেখা, তোর পাঁচ লাখ টাকা দশ লাখ আমি দেবো, তাও হয়েছিল পাঁচ লাখ টাকা, কিন্তু পরে রিবনরা আর যায়নি, ওরা
একশো টাকার নোট দেখাতে বলেছিল আপনাদেরকে, কেন
একশো টাকার নোট দেখলে ওরা পরীক্ষা করবে, একশো টাকার নোট যদি জাল হয়, আসল তো হলো মূল্য একশো টাকার নোটের।
যদি
ওখানে ওরা যায় দেখতে যদি যায় তাহলে সর্বোচ্চ তাদেরকে দেওয়া হবে দশ টাকা, একশো টাকা
দেওয়া যাবে না। এই জিনিসগুলো আপনারা খুব ভালো করে খেয়াল করবেন প্রিয় শ্রোতা, যেটা হয় এবং যদি আপনি কখনো এরকম ভিকটিম হয়ে যান, প্রথম কথা হচ্ছে লোভে পাপ পাপে মৃত্যু, যেই কাজটা লোভে পড়ে করতে যাচ্ছে সে কিন্তু পাপ করছে, সে যদি লোভে পড়ে এটা পেয়েও যায় তাহলেও সেটা পাপ, আর লোভে পড়লে যে কত বড় দুর্ঘটনা ঘটে সেটা তো আপনারা জানতেই পারছেন আজকে। হ্যাঁ বলুন, তারপর
তারপর ওখান থেকে টাকা নিয়ে আসি, এর ভিতরে টাকা নিয়ে আইসা আমি কই,
তার মানে আপনার প্রথম প্রজেক্ট মার খেলো,
প্রথম প্রজেক্ট মার খেলো, তখন আমি কই এখন কার কাছে যাই, লোক তো দেখতেছি না, তখন আসলাম গাউসুল আলম মার্কেটে, বর্তমানে দোকান আছে কিনা জানি না, তখন মার্কেট ছিল ইলিয়াসের দোকান, আমরা ওই দোকান থেকে সদাই খেতাম, চাল ডাল নিয়ে আসতো আমাদের সাইডে রান্না বাড়া হইতো, সদাই খেতাম, ওনাকে দেখাইলাম, মামা দেখেন তো এটা কি, ও উনিও একই কথা বললো, এইটা তার বলতে হবে না,
ঠিক আছে
একই কথা বললো, ওনাকেও নিয়ে গেলাম, তো উনি তো উনিও দেখে একই কথা বললো, বোর্ড এলো ওনাকে সম্মানজনক দশ টাকা দেওয়া হইলো, উনি বললো উনিও চাইছিল পঞ্চাশ টাকা, না হলো পঞ্চাশ টাকা দেন, যে উনি আমাদের যে সাইড গাইডার থাকে এলো আমাদের ভাষা আর কি, দেখেন গরিব মানুষের হক, এক টাকাও টাকা, দশ টাকাও টাকা, পঞ্চাশ টাকাও টাকা, একশো টাকাও টাকা, দশ টাকা নিলে আপনার সমস্যা কি, মহিলার তো একটু হলো লেখাপড়া জানে, মহিলা চেনে মহিলা পঞ্চাশ টাকা দিতে চাচ্ছে না, এটা হলো আমাদের কথার সাইড আর কি, যেভাবে ওনাকে আটক করা যায়, আচ্ছা ঠিক আছে দশ টাকাই দেন, উনি দশ টাকা নিয়ে আসছে, উনি দশ টাকা নিয়ে এসে তারপরে আমার মাথা নষ্ট, উনিও যেতে চাচ্ছে না, উনি আছে লাইনে, অন্য ওই রিবন টাকাইটা গেছে, উনি লাইনে এখনো আছে, এর ভিতরে আমার কাছে আরো আছে সাত টাকার মতো, সাত আট টাকার মতো, এই টাকা নিয়ে আমি চলে গেলাম কোথায়, বড় বাড়িতে, বড় বাড়িতে আলিমিয়া নামে একজন লোক আছে, উনি কিন্তু টুকটাক কন্ট্রাক্টারি করে মাঝে মধ্যে নিজেও কাজ করে, ওনাকে বললাম কাকু কাকু করে ডাকতাম কুমিল্লা বাড়ি, কাকু দেখেন তো এটা কি ক্যাশ ডলার, ডলার আবার কে রেখে কিছুই তো বুঝতেছি না,
মানে একই কাজ করলেন,
হ্যাঁ এই একই কাজ করলাম, তো এইভাবে বলার পরে উনি বললো আচ্ছা ঠিক আছে, দিনটা বারটা ছিল সবেবরাতের দিন মনে আছে আমার, বারটা ছিল সবেবরাতের দিন, আমি দেখা গেছে ওনাকে দিয়া চলে চলে আসলাম, উনি ফোন করে উনি পরবর্তী কি করলো আমি পরে বলতেছি, তারপর আরেকজন গেলাম ওই নিউ মার্কেটেরই যে বিল্ডিং কন্ট্রাক্টারি করতো লাবু মিয়া, বাড়ি হলো সিরাজগঞ্জ, আমি লাবু মিয়াকে দিলাম, তো লাবু মিয়াকে দিয়া আমি আবার চলে গেলাম বাড়িতে, লাবু মিয়াকে দিয়া ওই যে বললাম দ্বিতীয় বিয়েটা করছি, আমি ওই দ্বিতীয় বিয়েও করছি প্লাস পাশাপাশি এই কাজগুলো করছি, বিয়ে করার পরে এই শ্বশুর বাড়িতে ছিলাম তিন চার দিনে, তিন চার দিনে ঘোরাঘুরি করে এই কাজগুলো করছে। বাড়িতে যাই কাকে আগে আনাই গেল লাবু মিয়া, এর ভিতরে তো ওই যে দোকানদার ইলিয়াস ওর তো ওরা তো গেছে, লাবু মিয়া গেল। লাবু মিয়ার একই কথা, লাবু মিয়া কোনো টাকা নেয়নি, উনি কোনো টাকার প্রসঙ্গ উঠায়নি। উনি চাইছিল সবগুলো আমাকে দিবে, দিয়ে দিয়ে সবগুলো ভাঙাই আমি দিয়ে দেবো। ওনার কিন্তু অনেক টাকা মাইক্রো মাইক্রো টেবিলে, আমার টার্গেট কিন্তু খারাপ ছিল না। তখন লাবু মিয়াও আইসা আর যায়নি, ওনার কষ্ট করতে হয়নি, থাকতে যায়নি আমার। ওই যে আলী মিয়াকে দিলাম যে কুমিল্লা বাড়ি, উনি আবার মিয়া দেখাইছে নেসার মিয়া নামে আরেক কন্ট্রাক্টর আছে, উনি আবার এইসব টাকা জানে বলো, চিনি বলো। উনি আমাকে চিনছিল, একদিন দেখা হয়েছিল, কথাও বলছি, তখন বললো যে আচ্ছা কুরবানের নাম্বার আমার কাছে দেন, ওই আলী মিয়াকে বলছে, নাম্বার দিয়ে আমাকে ফোন দিছে। তখন আমার ভাসপির বিয়ে, আমি ঠাকুরগাঁয়ে অবস্থান করতেছি, বিয়ে আমি বিয়ে বাড়িতে আছি, এমন সময় ফোন দিছে। আমি কি অসেন নম্বর কি, আমি ওই সমস্যা নমস্যা হইল নাকি আবার, তো যাক ফোন দিছে, হ্যালো হ্যালো কে, তুই কি কুরবান, তুই কি কুরবান, জি আমি কুরবান, তুই আমার চিনবি না, আমি নেসার মিয়া, মনে আছে গুলশানে ওই দুই নম্বর রোডে একদিন যে তোর সাথে বই আমরা একসাথে দোকানে চা খাইছিলাম, হ ভাই মনে আছে, আমি নেসার ভাই, হ্যাঁ ঠিক আছে। আসলে এই যে আলী মিয়ার একটা জিনিস দেখাচ্ছে এটা কি, পরে আমি বিস্তারিত ফোনে খুলে বললাম, এগুলো তো বলা লাগবে না, এগুলো আগেই বলছি। খুলে বলার পরে যে তুই কাজ করার পরে আইতিক, আমি বললাম ভাই আপনার হাতে এত কিছু তুলে দিব, ওরা তো আপনার মতো মানুষটা, আপনারা যে ভালো না খারাপ একটু চেহারাটা দেখুক, আর দুই দুই চার পাঁচ হাজার টাকা না হয় গেলোই আপনাকে, সমস্যা কি, আপনারা আসেন সফর করে যান। আচ্ছা ঠিক আছে, আমরা আজকে সন্ধ্যায় রওনা দেবো, ফোন দিয়েছিল দুপুরে। রাতারাতি আমার ভাস্তির বিয়ে দিয়ে আমরা বিদায় দিলাম, বর বরযাত্রী আসলে ওরাও চলে গেল, আমি রাতে আর ঘুমাই না, পার্টি আসতেছে ঘুমানো আমার, এমনি কি টাকা পয়সা নাই হাতে, বিয়ে গেল আমি কিছু দিতে পারিনি বিয়ে বাড়িতে আর কি টাকার অভাবে। তারপরে ওই নেসার ভাই গেল, নেসার ভাই যাইয়া এদিকে কিন্তু বিয়ে করে রেখে গেছি আমি, এদিকে কোনো খোঁজ খবর নাই আমার, ওরা ফোন দেয় আমি রিসিভ করি না। তখন নেসার ভাই যাইয়া দেখা পরীক্ষা করলো নিজে হাত দিয়ে, সব অরিজিনাল, এগুলো কোনো কোনো করতে হবে ঠিক আছে। পরে উনি চলে আসলো, ওনাকে সম্মানজনক চাইলাম 10 টাকা, এক টাকাও লাগবে না, কুরবান যদি আমাকে আগে বলছি 1 টাকায় নিয়ে আসতাম ডাইরেক্ট, পরে যখন আইসা 3 দিন লেট হয়নি, ওই লোকটার মাথার এক্সিডেন্স ঠিকই মানে সেন্স এর কাজ করেনি, ওগুলো দেখার পরে ওনার সেন্স অলরেডি হারিয়ে গেছে। ওই লোক দ্রুত 2.5 লক্ষ টাকা ম্যানেজ করে, 2.5 লাখ টাকা ম্যানেজ করে চলে গেছে, তার মধ্যে 50,000 ছিল নিজের, বাকিগুলো জেনা করে নিয়েছিল, এটা আমি পরে জানতে পারছি।
ওকে প্রিয় শ্রোতা, আমরা একটা বিরতি শব্দ শুনতে পেয়েছি, আমরা এই জায়গাটায় ছোট্ট একটা বিরতি নিতে চাই। এই টাকাটা কিভাবে আত্মসাত করেছে ওরা এবং কিভাবে কাজগুলো হতো আমরা ডিটেইল জানবো ঠিক রাত 1টার টাইম চেক হওয়ার সঙ্গে সঙ্গে। আপনারা সবাই শুনছেন রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিব, এবিসি রেডিও FM 89.2 এ আমি আরজি কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে। আর আজকে যে কুরবান আলী আমাদের সঙ্গে আছে তাকে দেখার জন্য আপনারা চলে আসতে পারেন আমাদের ফেসবুক পেজে, আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/ABC Radio FM 89.2। রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইওর সেলফ। রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইওর সেলফ। সময় রাত 1টা, প্রিয় শ্রোতা আপনারা সবাই শুনছেন রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিব, এবিসি রেডিও FM 89.2 এ আমি আরজি কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে এবং কোরবান আলী আজকে তার জীবনের অপ্রিয় সত্যগুলো বলছে। কোরবান আলীর মতো আপনারা যদি আপনাদের অপ্রিয় সত্য বলতে চান মানুষকে সচেতন করার জন্য, যাতে আপনার মতো করে অপরাধ এবং ভুল আর কেউ কখনো না করে, তাহলে আমাদেরকে ফোন করবেন। আমাদের ফোন নম্বরটি হচ্ছে 09613 892 892। আমি আবারও বলছি 09613 892 892। এখানে ফোন করার পরে ফোন থেকে আপনি অটোমেটিক্যালি কিছু নির্দেশনা শুনতে পাবেন, সেই অনুসারে আপনি আপনার কথাগুলো এখানে বলবেন এবং মনে রাখবেন এই ফোনটিতে আপনি যে কথাগুলো বলবেন সেটা এখানে অটোমেটিক্যালি রেকর্ড হয়, যে রেকর্ডটি শুনে আপনার সঙ্গে আমরা ফোনে যোগাযোগ করি। জি কোরবান আলী, তারপর
তারপর হচ্ছে উনি 3 দিন যায় নাই, উনি টাকা নিয়ে একদিন, আমরা তো টেনশনে মাথা নষ্ট, আমাদের অঙ্গ সংগঠন বড় বড় যারা নেতা মানে যেগুলা ভুয়া পুলিশ সাজে ওগুলা মনে করেন যে বসে সবাই আড্ডা খাচ্ছি, সবার হাতে হাতে একটা করে সিগারেট দিয়ে সবাই সিগারেট খাচ্ছি, এমন সময় না স্যার মিয়া আমাকে ফোন দিছে গাবতলি থেকে, কুরবান আমি আসতেছি 2,00,000 টাকা নিয়ে, ঠিক তুই এখন কই, তুই চিন্তা করিস না, তোর ভবিষ্যৎ আমি করে দিব ঠিক আছে, তুই কোনো চিন্তা করবি না এটা নিয়ে ঠিক আছে, তুই তো আমার লোক আইতাছ সব দেখবি, আমি তো ওগুলো নিয়ে আইতে গেলে তো আমার লোকে আসি, বলা হয় আপনার আসলে টাকা নিয়ে আসলে আমরা একসাথে যাবো ওগুলো নিয়ে, এভাবে বলা হয়।
আচ্ছা,
তো ওনারা আসলো সিএনজি করে ঠিক ঠাকুরকে নামাইছি, আগে বেলা ঠাকুর নামিয়েছি, পরে বেলা ঠাকুর গায়ে রিসিভ করেছি। রিসিভ করে ওই মিশুক, তো আমাদের একটা পার্সোনালি মিশুক ইয়া থাকে, একটা সিএনজি আমাদের দেশে মিশুক বলে, পার্সোনাল সিএনজি, ওনাকে দরদাম করতে হবে, কিন্তু বুঝতে না পারে ভাই অমুক জায়গায় যাবেন কত 300 টাকা লাগবে ভাই, 250 টাকা জানে না ভাই কাকা রাখবে।
ওই সিএনজি গুলো পরিচিত আপনাদের?
ওটাও আমাদের এই আর কি একজন,
মানে ওরাও জানে যে ঝামেলা আছে এখানে। ওকে,
ঝামেলা বলতে গেলে ওরাও ভাগ খায় টাকার অংশ,
ও পায়। ওকে, এটা বিশাল চক্র।
যাক, ওখান থেকে নিয়ে আসলাম, নিয়ে আইসা নামলো, ওনার আবার নেফারমি আসছিল ডায়াবেটিক্স, আমি প্রসব করতে বসে বললো যে তুই এটা কাজ কর, 500 টাকা নোটা 250 টাকা দিয়ে আর 250 টাকা তোর কাছে রাখ, মানে আমাকে খুব আদর করতেছে। তখন আমি ভাড়াটা মিটিয়ে ভিতরে নিয়ে গেলাম, 2 মিনিটের কাজ। আমাদের পুলিশ মনে করেন যে যাদের ফিগার ফিটনেস ভালো তারা যদি রাস্তাঘাটে চলে কি বলবে না মনে হয়, এগুলা কোনো সিনিয়র অফিসার আমার, অথচ বর পিছনে শূন্য দিলে কি হবে সেটা বলতে পারবে না। এক সময় দেশে কাজ কামলা দিয়ে ভাত খাইতো, ওরা যায় বলে ইংরেজি একটু মোটামুটি মোটামুটি কেউ লেখা পড়া জানে যে ওকে সাজায় মূল এসপি, ভিতরে যায় ঢুকে সাইলেন্ট, এক পাও কেউ নড়বেন না, মানে পুলিশ ঢুকলো, পুলিশ ঢুকা দেখা গেছে সাইলেন্ট, কোনো বাধা দিবেন না বাধা। তারপরে আমরা দেখা গেছি ওরা পুলিশ পকেট থেকে টাকা পয়সা যা কিছু আছে হাতের ঘড়ি পর্যন্ত নিয়ে রাইখা দেওয়া হয়,
মানে ওই নেজারের কাছ থেকে। আর আপনাদের যে ব্রিফকেস,
ব্রিফকেস তো ব্রিফকেস আছে এখানে, ব্রিফকেস সামনে আনা হয়েছে, মানে ব্রিফকেস ও ঘরে ঢুকবে 30 সেকেন্ড যাবে না পুলিশে ঢুকবে, এটা আমাদের আর কি আগে থেকে প্রোগ্রাম করা, প্ল্যান করা। ব্রিফকেস নিয়ে ফালাইছে, ব্রিফকেসটা খুলাইছে, ওরা ওই চৌকি বসে চৌকিতে থেকে দেখতেছে, এমন সময় পুলিশ ঢুকলো, পুলিশ ঢুকে আমাদের কোমরে রশি বাঁধছে, রশি বাইন্দা টাইন্দা ওদেরকে বলতেছে যে ভাই আপনাদের বাসা কোথায়, ভাই আমাদের বাসা কুমিল্লা, কি হবে আপনাদের লাইফ, এরা এইগুলা নিয়ে আসছে নামে 3টা মার্ডারের মামলা আছে, এই মহিলা যে মহিলা নিয়ে আসছে এই মহিলা ওই বাড়িওয়ালাকে 20,000 মারছে আগে, তারপরে নিয়ে আসছে এইগুলা, এই মার্ডার মামলা মহিলার নামে ঢুকতেছে। আর এই ব্যবসা তুমি এখন ব্যবসা শুরু করে দিয়েছিলে, এগুলো বিক্রি করবা, মহিলা কই, মহিলা তো তখন এখানে থাকে না আরকি,
দৌড় দিয়ে ভাগছে।
তখন যখন এইভাবে বলে তখন বলে যে এখন কি করবেন আপনারা, এখন আপনাদের করণীয় কি, আমার সাথে থানা যাবেন? এদিকে সাংবাদিকে পরিচয় একজন ঢুকবে, ওরাতে ক্যামেরা থাকবে, এটা আমাদের কয় টাকাই বা লাগে একটা ক্যামেরা কিনতে। তখন বলে যে স্যার পিকা বাসতেছে, পিকা বাসুক সমস্যা কি, স্যার আমি একটা রিকোয়েস্ট করবো, কি এই লোকগুলো তো কিছু জানে না, এই লোকগুলোকে ছেড়ে দেন না, আপনি আপনি কি আপনি সাংবাদিক, আপনার মতো আপনি কাজ করেন, আপনি আসতেন, আপনি এগুলা যা যা করেন আপনি আপনার কাজ করেন, আমি ছেড়ে দেবো মানে। তখন ঢুকবে এলাকার মেম্বার, ও আমাদের সদস্য মেম্বার তো না, এগুলো ভুয়া,
সব সাজানো। যে বাড়িতে আপনারা করছেন সে বাড়ির আশেপাশের লোকজন এগুলো জানে না?
হ্যাঁ, লোকজন জানে, কারণ জানে যে ওদের বিরুদ্ধে কথা বলতে গেলেই অসুবিধা আছে। ওরা কিন্তু এই এই কাজ করতে করতে এমন হয়ে গেছে ওদের উপরে কেউ যদি খালি চোখ তুলে তাকাইছে খবর আছে, ওর খবর আছে। ওনার কাছ থেকে টাকা পয়সা নিয়ে তখন বলতেছে স্যার আপনি ছাড়বেন না কেন, তখন ঢুকলো মেম্বার ঢুকে বললো যে স্যার এই লোক দুইটা বিদেশ, এদের তো কোনো দোষ নাই, এরা জানে এগুলো আমরা আছে, এগুলো আমরা কিনে নিয়ে আসবো, ও আপনি পারলে টাকা পয়সা রেখে দিয়ে ওই লোকগুলোকে ছেড়ে দেন, কি বলেন আপনারা, আমাদের টাকা পয়সার দরকার নেই, সারাম করে ছেড়ে দেন, ওরা তো এই কথা বলতেই হবে ওদেরকে। যখন এই কথা বলছে তখন আচ্ছা ঠিক আছে, এই এলাকায় যেন কখনো আর না দেখি কোনো কিছু ঝামেলা করতে, আমরা আমরা যদি যদি টাকা চায় তাহলে ওরা আমাদের সাথে থানা চলুক, আছে টাকা না চায় তাহলে ওদেরকে আমরা ছেড়ে দেবো, ঠিক আছে। ওনাদেরকে যখন ঠাকুরগা যদি নামাইছি, ঠাকুরগা নামাইছি, নামা উঠে দেওয়া হয়েছে দেবীগঞ্জ, পঞ্চগড় ডিস্ট্রিক্টের দেবীগঞ্জে।
কিভাবে এটা তুলতেন, মানে সিএনজিতে করে চলে যেত? আবার
না, সিএনজি ভাগে দেওয়া হইতো, সিএনজি ভাগ। আর আমাদের পার্সোনালি মোটরসাইকেল থাকতো, অঙ্গ সংগঠনের ভিতরের একজন সদস্য, ও মোটরসাইকেল করে নামাই দিয়ে আসতো। এইভাবে ওনাকে কর দেওয়ার পর, এটা আমাদের ভাষা, ওনাকে কর দিলাম। তারপর নিউ মার্কেটের গাছলাদের মার্কেটে যে ইলিয়াস আলী দোকান করে, মুদির দোকান,
এই লোকে যখন চলে যায়, চলে যাওয়ার পরে আপনার সঙ্গে যোগাযোগ করে না, মানে টাকা পয়সা নেওয়ার পরে
যোগাযোগ করতে পারে না, কারণ আমরা তো মোবাইল সব রেখে দিই, যোগাযোগ করবে কি দিই, আমাদের নাম্বার তো মুখস্থ নাই।
তারপরে
গেলো এই,
আপনি 2,50,000 থেকে কয় টাকা পেলেন?
1,00,000 থেকে পাইলাম আমি, 1,00,000 টাকা পেলাম।
1,00,000 টাকা আপনাকে দিয়ে দিলো?
কারণ প্রথম মিডিয়া 1,00,000 টাকা যদিও দিত না, এগুলো পার্সেন্টেজ হিসাব হলো 1,00,000 তারা 30,000 দেয়, কাউকে 35,000 দেয়, কাউকে 40,000 দেওয়া লাগে, যেগুলো পুরোনো মিডিয়া যারা অভিজ্ঞতা আছে কাজ করে। আমাকে 1,00,000 দিল কি জন্য, আমি নতুন আমাকে লোভ ধরাইলো।
ওকে ওকে পয়েন্ট। তারপর
তারপর আমি ওই যে বিয়ে করে রেখে গেছি, এই সুযোগে আমি আসলাম
জীবনে প্রথম এত টাকা হাতে কি
হাতে দেখলাম, আমি তো মনে করলাম যে ভ্যারি হ্যাপি, কি বলবো আর, জীবনে প্রথম এত টাকা পাইছি, একটা ভিক্ষুকে দেখলো তখন আমি 100 টাকা দিচ্ছি, আমার ভিতরে এরকম শান্তি এসে চলে গেছে, চলে আসছে। আর আমার যে বাড়ির ভিড়ে নাই সেদিকে আমার কোনো খেয়াল নেই, আমি যদি টাকাটা তখন আটকাইতাম যার টাকাটা আটকাতে পারিনি, আর তখন আমার বউকে এসে আমি নিয়ে যাই আমার বাড়িতে, আয়সা নিয়ে যাই, আয়সা দু তিন দিন ছিলাম, এই দুই তিন দিনের ভিতরে যোগাযোগ হয় এদিকে ইলিয়াস আলীর ভাইয়ের সাথে যে আপনি কি যাবেন, কাহা যাবো কো বাবা রে, আমি বড় জোর নিয়ে যাইতে পারি 20,000 টাকা, 30,000 টাকা স্বীকার দিচ্ছিল, 30,000 টাকা। তখন আমি ওই চ্যানকে বললাম, দোস্ত রে মাত্র 30,000 টাকা, এই 30,000 টাকা খাইয়া এটা তো প্রকল খরচাই হইব না রে, আসুক তুই আর আমি কর দেব, এখানে কোনো ভাগ হবো না, তুই 20,000 নিবি আমি 10,000 নিব, যা ঠিক আছে পারবি তো, পারবো এখনো ভাইবা দেখ, কিন্তু এটা কিন্তু দেখা গেছে 700 টাকাটা কাজ না, না পারলে কিন্তু একেবারে নির্ঘাত মরণ। গেল ওই লোক মনে করেন যে চলে গেল, কিন্তু এই 20,000 টাকা নিয়ে আরেকজনকে সাথে নিয়ে, এরা তো আত্মীয় সামর্থ্য কম, এদের তো তেমন টাকা পয়সা নাই, এরা টাকা কে চিনে ভালো, ওদেরকে যখন আমরা মনে করেন এটাকে বলি প্রশাসন কট, যেটাকে আগে শুনাইলাম আপনাকে, আর এটা হলো নর্মালি কট, যেটা আমরা এখন কট দিতে যাচ্ছি। নর্মালি কট দিতে যাইয়া এই পাশাপাশি বাড়ি ছিল, বাড়ির একটু দূরে ক্ষেতের মাঝখানে নিয়ে গেছিলাম, ও টাকার লোভে ওরাও গেছে, ওখান থেকে ওরা চিল্লা চিল্লি করে, এমন চিল্লা চিল্লি শুরু করে দিছে,
টাকাটা নিয়ে কি করেছিলেন, দৌড় দিয়েছিলেন,
দৌড় দেয় নেই পুরোটা খুলে বলি, আমি যখন যাই ওদেরকে বলছিলাম ওই যে দেখা যায় না অন্য করে ভিতরে কিছু দেখা যাচ্ছে না, ওই যে দেখা যাচ্ছে বাড়িগুলা ওই বাড়িগুলা হয়, এখন কান্দর দিয়ে যাইতে হবে, আমাদের দেশে কান্দর বলে চক বলে, কান্দরের মাঝখানে যেতে হবে, চলো সমস্যা কি, যাচ্ছি, আমাদের তো মনে করেন আগেই ঠিক করা আছে যে তোরা এই জায়গায় থাকবি আমরা এই দিক দিয়ে যাবো, তোরা আমাদেরকে ঘেরাও করে ফেলবি, আর আমার কোমরে একটা লাঠি দিবি আমি দিব দৌড়, এটা হলো আমার বন্ধুর প্ল্যান, তোর কোমরে লাঠি দিব তুই দিবি দৌড়, এই দিক থেকে আমরা টাকা পয়সা নিয়ে ভাগাই দিব, ঠিক আছে। তো আমার যে দিক যেভাবে যাবে হয়েছে ঠিক সেভাবে আমরা করতেছিলাম, কিন্তু ওনারা চিল্লা চিল্লি করাতে এলাকার মানুষজন, রাত তখন বেশি একটা হবে না আনুমানিক 10টা হবে, এলাকার মানুষজন টের পাইছে, টের পাইয়া আমি কি করবো সে সময় বুঝতে পারি নাই, উঠছি রাস্তায় আর রাস্তায় কিছু মানুষ আমাকে ধরে, কিছু মানুষ আমাকে ধরে ফেলায়, ধরে ফেলাইলে এই দিক দিয়ে আবার রহমানের শ্বশুর বাড়ি ওই জায়গায়, ওই যে জায়গাটায় আমরা কর দিচ্ছিলাম আমাদের ভাষায় কর দিচ্ছিলাম, ওই জায়গাটার পাশে কিন্তু বেশি দূরে নাই রহমানের শ্বশুর বাড়ি,
রহমানের
এটা ওই আমার ফ্রেন্ড,
ওকে আপনার ফ্রেন্ড রহমানের শ্বশুর
বাড়ি, তো রহমানের শ্বশুর বাড়ি যেহেতু রহমান উঠছে রাস্তা রহমানকে ধরে ফেলাই, তোরা তুই এদিকে কি করতেছিলি, ওরা বললো ওইদিকে আরেকজনকে ধরা হয়েছে, চারজন ছিলাম আমরা কিন্তু বাকি দুজনকে ধরতে পারেনি, ওরা ওরা করছে কি ক্ষেত বাড়িতে শুয়ে বসেছিল, ধান ক্ষেত বাড়িতে শুয়ে বসেছিল, ওদেরকে আর ধরেনি, আমি দৌড় দিছি যখন তো খালি আমি ধরা পড়ছি এই জন্যই যে একটা মহিলা কইছে এদিকে একজন চোর গেল সন্দেহ, ওরা মনে করছিল আমরা
চোর,
বিচার বসেলো এলাকার মেম্বার টেম্বার আসলো, ওর যারা ঢাকায় ঢাকা দুজন যারা ছিল গাছলাদম মার্কেটে একজনের পেস আটের দরকার দোকান আছে, আর আরেকজনের নাম জাহাঙ্গীর আর ওর নাম ছিল মজিবর, মজিবর
মজিবর, ওদের কি করলো,
ওদেরকে বললো আপনারা ভাই চলে যান, না বললো আমরা এলাকার চেয়ারম্যানের সাথে দেখা করে যাবো,
বুঝতে পারছি এটা একটা ট্র্যাপ,
না ওরা তখনও বুঝতে পারেনি, তখনও বুঝতে পারেনি, ওরা আমরা সিদ্দিকের কবলে বসছিলাম, ভালো বের হয়ে গেল, তখন আমাদেরকে নিয়ে গেলো ইউনিয়ন কাউন্সিল, কাউন্সিলের চৌকিদার আমাদেরকে এমন মারে যা বলার আর শেষ রাখে না, তবু আমরা স্বীকার করি নাই যে আসলে এটা কি, তোরা ওরা মারতেছে চোরের চুরি করে কি চুরি করতে, কারো আর চাকরি করতে চাকরি করে আসছিল বল, আমরা আমরা চোর না, আর সত্যি কথাই তো বলতেছিলাম আমরা চোর না, যেমন তারপরও মারতেছে স্বীকার করবি না ব্যাপার, চৌকিদারের হাতের লাঠি তো বলা লাগবে না আপনাকে, আর তারপরে যেটা হইলো সে চেয়ারম্যান সাহেব আসলো, চেয়ারম্যান সাহেব এসে দেখে ওনাদের হাতে ওই যে পেস আর্টের যে যার দোকান ছিল জাহাঙ্গীর, ওনার হাতে একটা ক্যামেরা ছিল, উনি কিন্তু যেহেতু পেস আর্টের কাজ করে, ওই ক্যামেরা দেখে সন্দেহ করছিল আপনারা আসলেন কি জন্য, আমার মানি ব্যাগে পাইছে $6 টাকা, ওই এলাকার মেম্বার মারতে খাইছে খাইছে 6 টাকা হাতে পাইছে, এগুলো সহ ওদের কাছে টাকা ছিল 30,000, এই 30,000 টাকা সহ ঠাকুরগা থানায় ফোন করলো, আইসা আমাকে আমাদেরকে ঠাকুরগা থানায় নিয়ে গেল,
আপনাদের সবাইকে
সবাইকে ওই দুজন সহ,
ওকে
আমি বলবো ওনারা ভুল করছে এই জায়গায়, ওনাদেরকে যখন গ্রামের লোক বলছিল ভাই আপনারা চলে যান, ওদেরকে চলে যাওয়া উচিত ছিল, তাহলে মাঝখান থেকে মামলা গুলা ওরা খাইতো না,
ওকে
তা আসামি হইলাম আমি, 1 নম্বর, 2 নম্বর হলো রহমান, 3 নম্বর ওই জাহাঙ্গীর আলী মজিবর, এখানে মামলা 1টা থেকে 2টা করে ফেলায় ওরা, একটা হলো 420 চিটিং করা, আর 406 হলো এটা হলো ওই ডলার পাইছে আমার কাছে বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইনে,
ওকে
এই মামলাটা আমার নামে, হয়তো জেলখানায় যাই আমি জেলখানার কথা কিছু বলবো, এর ভিতরে
ফেল হয়ে যায় আপনার নাকি আপনার সাথে পুলিশের মানে আমি যেটা জানতে চাচ্ছি যে আপনাদেরকে তো নিয়ে গেল, নিজের পরে কি আলটিমেটলি সত্য ঘটনা পুলিশকে বললেন?
হ্যাঁ, এক কথা আমি ছেড়ে দিয়েছি মাঝখানে।
বলেছেন আপনি পুলিশকে? বলেছেন
পুলিশকে? স্বীকারোক্তি দিতে বাধ্য হয়েছি মায়ের ছেলে, স্বীকারোক্তি দিতে বাধ্য হয়েছি আমি। তাহলে আমি কিছু জানি না, রহমানের সাথে আর দুজনকে, রহমানকে বলতেছে আর দুজনকে, আমাকে বলতেছে আর দুজন তোদের সাথে ছিল, বল ওরাকে। রহমান বলতেছে আমি চিনি না, আমি বলছি আমি জানি না, রহমানই সব ঠিক করছে। আমি তো আমার মায়ের সঙ্গে তো অবাস করলাম, ছোটবেলা থেকে মারামারি খুব কম করছিলাম। তো তখন ওরা বেদম মারতেছে থানার ওসি গোপাল শীল, এখনো মনে আছে থানার ওসির নাম গোপাল, অনেক মারামারি করতেছে আমাদেরকে। তখন ও বলতেছে যে আমরা জানি না, ওনার তো ওর নাম জানি না। যখন তখন নাম জানত বলবিই না, যা এখানকার গডফাদারের নাম একটা এখানে অভাব নাই, ওই এলাকার গডফাদার আছে একজন নজরুল আর একজন ইউসুফ, ওদের নাম দিয়ে দিয়ে মোট আমরা ছয়জন আসামি। আসামি করে সবাই এক এক করে জামিন হয়ে গেল, আমার আর জামিন হচ্ছে। আমি কুরবানির ঈদ ভিতরে করছি, রোজার ঈদের সাত দিন পরে আমি ধরা পড়ছি। তার মধ্যে এই যে 1,00,000 টাকা আমি পাইছি, তখন তো মনে করেন আমি হয়ে গেছি এলাকার একজন মত মানে কোটিপতি, এলাকায় ঘুরি সবসময় ফুট টোয়েন্টির মতো, দিন অনেক টাকা ভাঙি, অনেক টাকা খরচা করি, যার কোনো শেষ নেই। যথা ঘরের মতন বউ, তাকে নিয়ে ছবি দেখতে যাচ্ছি, এটা করতে যাচ্ছি, সিনেমায় যাচ্ছি, কখনো কখনো বেড়াতে যাচ্ছি, এভাবে করতে করতে সব মিলে আমার টাকা শেষ, এখন আছে মাত্র 10,000 টাকা। এই 10,000 টাকা দেখে আমি ওখানে গেছিলাম, ওখান থেকে পাচ্ছি 15,000-20,000 টাকার মতো। তখন আমার সেন্সে আনতেছি, আরে টাকাগুলো শেষ করলাম রে, একটা জায়গা কিনে রাখলাম না। ঠাকুরগা থানায় ওই 10,000 টাকা উল্টা মনে করেন যে খরচ হয়ে যাইছে, উল্টা আমার আব্বাকে এই বৃদ্ধ বয়সে এসে কষ্ট করা লাগছে শুধু আমার বলে।
আপনার ফ্যামিলি কি জানলো যে আপনি চিটিং ব্যবসায়তে ধরা পড়েছেন?
হ্যাঁ, চিটিং ব্যবসায় ধরা পড়ছিল, ওই যে রহমান ধরা পড়ছে, যে রহমানের মামারা এসে খবর দিয়ে গেছে।
আপনার ফ্যামিলিতে সব ঘটনা জানিয়েছে এই কারোর এইভাবে ধরা পড়েছে?
এইভাবে ধরা পড়েছে, পরে আব্বা বললো না আমার ছেলে তো এরকম হতে পারে না, খালি রহমানের সাথে ঘুরতে করতে এতটুকু জানি যে রহমানকে ছোটবেলা থেকেই ছোটবেলা ওর সাথে ঘুরে বেড়াইতো মাঝে মধ্যে দেখতে। তখন বলছে যে দুঃখ করেন না, ওদের জামিন করার ব্যবস্থা করবো আমরা। তারপর রহমান 1.5 মাস থেকে বের হয়েছে, আমি ছিলাম 3 মাসের মতো।
মানে ওর মামাই বের করেছে?
ওর মামাই কিন্তু উকিল ধরে বের করেছে। জেলখানা থেকে বের হওয়ার পর টাকা তো হাত পকেটে নিয়ে, টাকা পকেটে নিয়ে এখন কি করবো আমি, আবার অতীতের জীবনে ফিরে চলে গেলাম।
মানে এই এই চিটিং ব্যবসা,
চিটিং ব্যবসা, ওই যে আমি প্রথম যেরকম অসহায় ছিলাম এরকম অসহায় হয়ে গেলাম, কি করব। তখন আমার বউ আমাকে বুদ্ধি দিল, দেখো তুমি একটা কাজ করো, চলো আমরা ঢাকা যাই, আমি চাকরি করব আর তুমি তোমার কাজ করবা, এদে হাজিরা দিবা মামলার, ভালোই বলছো, খারাপ না। তো আইসা আমি ঠিক শ্যামলির ঘটনা বলি, শ্যামলিতে আসছিলাম, শ্যামলি আদাবর 10 নম্বর রোড, ওখানে আইসা ওরা আমার শ্বশুর বাড়ির পাশে রুম নিলাম, রুম নিয়ে থাকলাম, আমি রাগ করে চলে গেলাম আমার রাজনাক বই থেকে গাজীপুরে, গাজীপুরে চলে গেলাম। আর এদিক দিয়ে আমার বউ হলো প্রেগনেন্ট, তার জন্য টাকা লাগবে, কি করবো, গাজীপুরে গেছি এক বিঘের এক সেট নাই, হাড়ি পাতি রান্না করে খাবো কিসে, ভিন্ন খেতে গেল, কষ্টে পড়ে গেলাম। তখন আমি বলি না আমাকে একটা কাজ করতে হবে, যেভাবে তখন যে সাইডে কাজ করে গেলাম শ্যামলিতে, ওই সাইডের ইঞ্জিনিয়ারকে ঢুকলাম, ওনার নামটা আমার খেয়াল নেই, বাড়ি হলো পাবনা, বললাম স্যার কেমন আছেন, ফোন নম্বর আগে নিয়ে রাখছিলাম ভালো, এ আমি তখন নাম চেঞ্জ করছি আমার, তখন আমি নাম দিলাম আলামিন, স্যার আমি আলামিন, ঠিক আছে তো কি মনে করে ফোন দিলাম, স্যার এরকম একটা আপনার সাথে কথা ছিল, সাইডে আসো, সাইডে গেলাম আড়ালে নিয়ে এটা দেখাইলাম যে যা সেটা যা হইলো সেটা তো বলার শের পিয়া বলল কয়জন হয় না। তখন উনি ওনাকে নিয়ে যাইয়া কর দেওয়া হয়েছে
2,80,000 টাকা।
আমি তখন ঢাকায় ছিলাম, ওই ইঞ্জিনিয়ার ভাবছিল কুরবানকে ছাড়াই আমি একা যাবো, আমরা আমি যে ওনাকে নিয়ে গেছি দেখাইছে আমার একসাথে মালাম সহ দেখাইছি, উনি যখন টাকা নিয়ে যায় আমাকে বলে নাই, আমাকে বলে নাই, উনি একা চলে যাওয়াতে ওনার কাছে 2,50,000 টাকা রেখে দিয়েছে, আমি পাইছি মাত্র এখান থেকে বেনিফিট মাত্র 12,000 টাকা, বলছে যে কাজ হয়েছে 15,000 টাকার মামু। ওই যে নজরুল ইউসুফের যে নাম বসাই দিল তোমাকে লাগে আমাকে নামে মামলা হয়েছে, এখন আমাকে কাজ দাও, এখন আমাকে কাজ দাও, হ্যাঁ মামা কাম দিব মামা, একটু ধৈর্য ধরা লাগবো বাবা, একটু ধৈর্য ধরা লাগবো, ঠিক আছে ওই যে কাম দিছি ওই আমাকে আমাদের জন্য ওরা দেখা গেছে যে ধরা খাইছে, ওদের কিছু টাকা খরচ দিয়েছে, ওরা শুধু আসলে ওষুধ ফেলে নিছে।
আচ্ছা,
2,80,000 তার মধ্যে আমি পেলাম 12,000, মোটামুটি কয়েকদিন ভালো চলছে। তারপর কি করি কি করি, আবার তো ভালো চলতে পারতেছি না, এদিক দিয়ে মাস শেষে রুম ভাড়া আবার হাজিরা দিতে হয়, যা কষ্ট, কষ্টের আমার কোনো শেষ নেই। তখন তখন আমি টার্গেট করলাম যে কার কার কাছে যাওয়া যায়, আর তো লোক নাই বড় বাড়ির এদিকে, আমি কিন্তু ভুলও আসি না, কারণ ওই যে বড় বাড়ি নেসার মিয়ার বাসা ওইখানে, গাজীপুর বড় বাড়ি, ওইদিকে আসি না, গাজীপুর চৌরাস্তা আমি দেখে গেলাম, আমি এখনো একখানে দাঁড়াইলে পাঁচ মিনিট থাকি না, কি যদি পরিচিত লোক আমার সামনে এসে পড়ে যায় তো খবর আছে আমার। তখন আমি টার্গেট করলাম ওই যে নিউ মার্কেটে ছিলাম ওইখানে একজন কন্ট্রাক্টরের ভাগিনার সম্বন্ধে ছিল, ও লেখাপড়া করে প্লাস চাকরি করে, তাই করলাম ওকে যা কিছু টাকা হয় মিস্ত্রির 15,000 টাকা যা হয় তাই ভালো। গুগলের ফোন নাম্বার ম্যানেজ করলাম ওই আলামিন ভাইয়ের কাছ থেকে, আলামিন ভাইয়ের কাছ থেকে ফোন নম্বর ম্যানেজ করে কি রে গুগলের নাম্বার দিয়ে কি করবি, হ্যাঁ আমি কথাবার্তা কইতাম আপনার বাড়ির মানুষ দেওয়ান বাড়ি ওদের দেওয়ান বাড়ির মানুষ, তখন বললো যে ঠিক আছে নাম্বারটা দিলাম, আমি নাম্বার নিলাম, নাম্বার নিয়ে ওনাকে ওইভাবে ফোন করে বললাম, উনি আসলো ওনাকে দেখাইলাম উনিও গেছে, উনি যাইয়া 1,00,000 টাকা কর দিছে বিনিময়ে আমার, মানে আমাকে ছাড়াই সব টাকা ১,০,০০০ টাকা মাত্র 30,000 টাকা আমাকে ওখান থেকে টাকা দিল 6,000। এই অবস্থায় আমার বড় আমার বউ প্রেগন্যান্ট ছিল, বাচ্চা হওয়ার সময় কি করব মাথা নষ্ট, আবার বাচ্চা যেদিন হয়েছে তার দুদিন পরে হাজিরাও দেওয়া লাগবে। তখন আমি কি করলাম আমাকে ফোন করে বললাম যে কাজ বলে হয়েছে তাহলে আমাকে জানাইলেন না কেন এতদিন, ওরা কট খাইছে, কট খাইয়া যখন ঢাকায় আসছে, ঢাকায় এসে আমাকে ফোন করে কুরবান রে তোর মনে কি এই ছিল, রুবেলের নাম্বার আমার কাছে এখনো আছে, তোর মনে কি এই ছিল, কি হয়নি আমার মনে কি ছিল মানে, তখন বলতেছে যে তুই যে তোর কোনো ক্ষতি করছিলাম রে, না তো ক্ষতি করার নেই, তা আমার ক্ষতি করলি কে, তবু বাড়িতে গেছিলাম তবু গেছিলাম টাকা ডুবে লইয়া, তো মানুষ আমার এত এইভাবে যা কিছু ছিল হাতের ঘড়ি বেসে সব খুলে নিছে, আপনারা গেছেন আমরা জানাইছেন, আমার জানালে তো এইসব এই সুখ হইত না, তখন আমি এক কথায় যে কাজ করি চিনতেন ওই সিমার রাখি না, সিমটা ফালাই দিই বা ভেঙে ফেলে চিনতেন, তখন মনে করেন যে রুগল তখন আমার তো উঠে গেল মাথা গরম, যে আরে কাজ হইলো আমি খবর পেলাম না, কাজ হয়েছে আরো 10 দিন আগে, তখন ফোন দিলাম মামা আপনারা 2 নম্বরে শুরু করে দিয়েছেন, এর আগে কাজ হইলো আমি সাফর দিলাম আর কি, এর আগে কাজ হয়েছে 3,00,000 টাকা আমাকে দিলাম 12,000 টাকা, এবার কাজ হয়েছে 2,25,000 টাকা কত টাকা দিবেন, মামু 30,000 কাজ কিন্তু ভালোই হয়েছে, এখনো আমি জানতে পারিনি কত টাকার কাজ হয়েছে, যখন আমাকে দিল ওখান থেকে মাত্র 7,000 টাকা, তো আমায় বিশ্বাস করো ইমানদারি কসম কাটতেছে যে আমরা টাকা পাইছি মাত্র 30,000, ফাস্টাগ দিয়ে মোবাইল টোবাইল পাইছি দিয়ে, আচ্ছা ঠিক আছে তোমার দেবেন যা দেন দেন 7,000 টাকা বিকাশের মাধ্যমে আমি এটা গেল, আমি তো রাস্তার কাজই করবো না, এসব কাজ করবোই না, মানুষের সর্বনাশ করতেছি মাঝখান থেকে আমি কোনো টাকাই পাচ্ছি না, কি লাগে সব কাজ করে, তো আমার বউর সাথে গন্ডগোল হওয়াতে একটা ফ্যামিলিতে যা হয় বাবা মটন হলে কঠিন সমস্যা যায়, এই জন্য আমি চিন্তা করি না ডুম ভাড়া আর থাকবো না, যতদিন পর্যন্ত আমার মামলা শেষ না হয় আমি বাড়িতে থাকবো, বাড়ির ওইদিকে ধান কাটা কাজ করবো, মামলা শেষ হবে যদি সাদা হয় 2-4 বছর খেটে টেটে তারপর টাকা আসবো, এর আগে না, তো চিন্তা করলাম গাজীপুর থেকে যখন যাচ্ছি তাহলে একটা কাজ করি, ওইখানকার এক মানুষ শিক্ষিত মানুষ ওনার সাথে আমি এই কাজটা করাতে খুব খারাপ হয়েছি, মানে যা বলার শেষ রাখে না, এই কাজ যে এই কাজ যারা করে একটা মানুষকে জীবিত মেরে ফেলা যা এই কাজ করাতা, একটা মানুষের সদ উপার্জনের টাকা যদি এইভাবে মেরে দেওয়া যায় তাহলে তার মনে কত কতটা কষ্ট পায় সেই অভিশাপই আমাকে লাগছে, তো এটা পরবর্তীতে আসতেছি আমি, তখন আমি মইনুল ভাইকে ধরলাম ওইখানকার, মইনুল ভাইকে ধরলাম যে মইনুল ভাই আমি কিন্তু সরাসরি বলার সাহস পাইনি, কারণ কোনা বাড়িতে অনেক কাজ কাম হয়েছে, অনেক মিডিয়া ধরাও খায় এসব কাজ দেখাতে ডলারের স্যাম্পল দেখাতে যায় আর কি,
কারণ
অনেকে জেনে যায় ব্যাপারটা, তখন দেখা গেছে যে ওনাকে বললাম দেখেন তো আমি মানি ব্যবসা ওইটা করে গেছি, আরে কুবান তুমি যদি 1 টাকা না পাইয়া যদি 1 টাকা দিয়েছিলাম 1 টাকা না পাইয়া 100 পাইতা তাহলে তোমার কুবার ঘুরে দিত, কেমনে এই ব্যাপার, ও আচ্ছা ঠিক আছে, পরে ওনাকে ফোনের মাধ্যমে ব্যাপারটা খুলে বলি আমি সামনাসামনি বলার সাহস পাইনি, ওনাকে ফোনের মাধ্যমেই উনি দেখা গেছে যে টোক দিয়ে ফেলছে, উনি গেছে যাইয়া 3 দিন করাইছি, 3 দিনের মাথায় টাকা নিয়ে গেছে 2,96,000 2,96,000 টাকা হিজাব কিতাব কুড়া নিয়ে গেছে, নিয়ে টিয়া যাইয়া ওরা আমার চোখের সামনে কর দিল এতগুলো টাকা, আমাকে টাকা দিছে মাত্র 30,000, ওরা তখন গডফাদার ওদের চোখের থেকে টাকায় হয়তো কিছু বলতে পারবো না, কিছু করার নেই, এই দুঃখে তখন আমি চিন্তা করি নেসার মিয়ার ফ্যামিলি ধ্বংস হয়েছে, যে নেসার মিয়ার কথা আমি প্রথম যাকে কাজ করছিলাম ওর ফ্যামিলি ধ্বংস হয়েছে শুধু আমার কারণে, ওর বড় মেয়েটা এদিক দিয়ে একটা ছেলের সাথে পালিয়ে গেছে, সে দেখা গেছে এখন প্যারালাইসিস হয়ে গেছে এই টেনশনে, পরে আমি জানতে পারি আলামিনের কাছে তুই এটা কাম করছিস, আমার এলাকার লোক যে আলামিন দেয় আর কুরবান দেয় আমি যে তোরে পাই তোরে আমি ছাড়বো না, আমি কিন্তু তোরে খুব ভালোবাসতাম, তুই আমার সামনে করিস না কারণ আমার এলাকার লোকের ক্ষতি করছিস, তুই তোর ফ্যামিলিটা ধ্বংস হয়েছে এখন ওই বাড়িতে আয় করার মানুষ নেই, মহিলা এখন বাধ্যগত মানুষের বাসা বাড়িতে কাজ করে, শুনে এখন আমার খুব খারাপ লাগে, এখন আমি রিক্সাতে চালাই রিক্সা চালা ছেড়ে দিয়েছি, আমার স্বাস্থ্য এরকম ছিল না।
রিক্সা চালানো শুরু করলেন কবে থেকে?
রিক্সা চালানো শুরু করলাম আমি এই গেল 3-4 মাসে।
কেন রিক্সা চালালেন? আপনি কি বাড়ি গিয়ে আমরা এখনো হাজিরা দেন?
এখনো হাজিরা বলতে গেলে আমি টাকার অভাবে গেল 27 তারিখে হাজিরা দিতে পারিনি।
তারপরে আপনার নামে ওয়ারেন্ট জারি করে
ময়নুলভাইকে নিয়ে যাওয়ার পর ময়নুল ভাই আসলো। ময়নুল ভাই মনে করেন যে ময়নুল ভাইকে কর দিলাম, গাজীপুরের ময়নুল ভাই কর দিলাম। কর দেওয়ার পরে যখন চলে আসি এই 30,000 টাকা পাইয়া, তখন আমার বউ কিন্তু আমার কাছে ছিল না, ওরে রাখো চলে আসছিল ঢাকায়। কথা হচ্ছে যে ময়নুল ভাইকে যখন আমরা পাঠায় টাঠায় দিয়ে 30,000 টাকা পাইলাম, এই 30,000 টাকাও আমি রাখতে পারলাম না, কোনোভাবে টাকাটা আটকাতে পারলাম না। একটা গরু নিয়ে রাখলাম যে টাকাটা আমি আটকাবই যেভাবে হোক। 17,500 টাকা যে একটা গরু নিছি, আমাকে সেই গরু বিক্রি করতেই নিছি শেষ পর্যন্ত। বাড়িতে ওই যে আরেকজনের মাটি যে ঘরে নিয়ে গেছি, ঘরের অবস্থা এমন অবস্থা যে কোনো সময় হালকা বাতাস হলেও ঘরটা উঠে চলে যাবে। আমার ছোট ভাই হয়েছে একজন, ও লেখাপড়া করতেছে, লেখাপড়া খরচ চালাবে না সংসার চলবে? এখন যদি সংসারে আমরা বড় ভাই গুলো নাই, সবাই সবার মতো কেউ গার্মেন্টস চাকরি করে, কেউ রিক্সা চালায়, কেউ টিউবওয়েল মিস্ত্রি, কিন্তু ওই টাকা আমাকে ভাঙ্গিয়া ঘর ঠিক করতে হয়েছে। এই ঘর ঠিক করতে যাইয়া এখন দেখা গেছে এর ভিতরে আমার বউ, আমার শ্বশুর সহ আমার বউ গেছে, যে যা হইতে হইছে হাত পা ধরে দেখা গেছে যে মাপসাপ চাওয়াই নিয়ে থাকতে হয়েছে, মানে রেখে দিয়ে চলে আসছে। তারপরে আবার আমি ঢাকা আসছি, ঢাকা এসে কি করবো, বিল্ডিং এ চাকরি করতে পারি না। 99% কন্ডাক্টর হলো কুমিল্লা ডিস্ট্রিক্টের, কুমিল্লা ডিস্ট্রিক্টের প্রত্যেকটা কন্ডাক্টরের কাছে ফোন নম্বর দেওয়া আছে যে এই ফোন নম্বরটা খোলা পালে কুরবার নামে কোনো ছেলে পাইলেই খালি জেরে আটকে রাখবেন। আমি এই ভয়ে কিন্তু বর্তমানে দেখা গেছে যে রিক্সা চালাচ্ছি। শেষ একদিন খালি একজনের চেহারা দেখছিলাম, নেসার মিয়ার সাথে খুব ভালো সম্পর্ক, ওই লোক আমাকে চিনতে পারেনি কারণ আমি দাঁড়িয়ে রাখছিলাম। আমি চাকরি নেবো বিধায় আইডেন্টিটি দাঁড়িয়ে নাই, গার্মেন্টে চাকরি করবো আইডেন্টিটি দাঁড়িয়ে নাই, এখানে একবার দাঁড়িয়ে রাখছিলাম। দাঁড়িয়ে রাখাতে আমাকে চিনতে পারেনি। 3-4 মাস থেকে রিক্সা চালাচ্ছি আমি, রিক্সা চালা বর্তমানে আমি 2-3 দিন হয় যাই অবস্থান করি। এতদিন কিন্তু আমি শ্যামলীতে রিক্সা চালাইছি, আমার শ্বশুরবাড়ি আবার ওখানে যাই আমরা রুম নিয়ে রিক্সা চালাচ্ছি, কিন্তু দেখা গেছে এমন অবস্থা ওই এলাকাটার পরিবেশ ভালো না, পুরুলিয়ার পরিবেশের সাথে মিশতে পারতেছি না। মাসে 6-7 দিন আমার পাতলা পাখানা লাগেই থাকে। শেষ পর্যন্ত কি করলাম, আমি বললাম দেখো তুমি আমার বাড়িতে যেরকম করে আসলা আমি এখানে থাকবো না, কি করবো কি করবো করবো আমার মনে আছে। আমি বাড়িতে হাজিরা দিব কথা বলে আমার বউকে কথা বলে চলে গেছি আমি আমার বড় ভাই। এখন আমার বউ কিন্তু জানে, আমার বউ আছে বর্তমান আদাবর শ্যামলি আদাবরে, আমার বউ জানে আমি বাড়িতে, আমি আসতে কিন্তু আমার বউকে বলছিলাম আমি যা বলি সত্যগুলো অনুষ্ঠানে যাবোই যাবো, আমি কি দিয়ে ভাইয়ের সাথে কথা বলবোই বলবো, সে যে কোনো প্রকারেই হোক আমি এই জন্য সপ্তাহে একদিন করে ফোন করতাম।
প্রাশ্চিত্য বলতে গেলে যেটা বুঝি যে আপনার এখন যেটা অবস্থা দাঁড়িয়েছে, সে আপনি যদি আপনার বাড়িতে যান তাহলে আপনি জেলে চলে যাবেন, জেলে চলে গেলে আপনার কতদিন জেলে থাকতে হবে আপনি জানেন না।
জি, ও এখানে একটা কথা ছেড়ে দিছি, উকিল বলছিল তোমার মামলা তো অনেক দিকে চালাচ্ছি প্রায় 2012 থেকে 2011-12 থেকে চালাচ্ছি, এখন 15 সাল ওই উকিল বলতেছে হয়ে যাবে বলতে বলতে এখানে নিয়ে আসছে, এখন উকিল বলতেছে হাইকোর্ট করতে হবে, এখন হাইকোর্ট করার মতো আমার কাছে কোনো টাকা নেই। এত টাকা পাবো কোথায়? হাইকোর্ট করতে গেলে 3-30,000 টাকা দরকার আছে, উকিল বলতেছে 30,000 টাকা লাগবেই লাগবে, এই 30,000 টাকা পাবো কোথায় মামা? একটা কাজ করি আমি আর হাজিরা দেবো না, আমি বলবো দেশে আমার কি আছে, নাই জায়গা নাই জমি নাই বাড়ির ভিটা, বাবা মা আছে, বাবা খালি বাবা মরে গেলে খুব কষ্ট পাবো, যেন অনেক কষ্ট করে আমাদের মানুষ করছে, বাবা মা যদি মারা যায় আমি দেখতে পাবো না, এটাই কষ্ট লাগবে, তুমি হাজিরা দিবা না কিভাবে দেবো? হাজিরা দিতে গেলে আপনি বলতেছেন যে ঢাকা হাইকোর্ট করতে হবে, হাইকোর্ট ছাড়া এখানে সাজা হবে নিশ্চিত, $6,000 পাইছি, মামলা তো হয়ে গেছে 2টা, তো যেটা চিটিং এটা তুমি 80% নিশ্চিত থাকো তুমি খালাস পাবা, কিন্তু যেটা ডলারের এটা কিন্তু খালাস এখানে হবে না, এটাকে হাইকোর্ট করতে হবে, হাইকোর্ট করতে হলে কত টাকা লাগবে? 30,000 টাকা লাগবে। এই 30,000 টাকা কোথায় পাবো আমি, কোথায় পাবো আমি এই 30,000 টাকা? আমার কাছে তো কোনো টাকা নেই, 30 টাকা বের করার মতো ক্ষমতা নেই।
আপনার সন্তান কয়টা এখন?
আমার সন্তান বর্তমানে ওই যে প্রথম দিকে করছিলাম ওখানে মেয়েটা, ওটা আমি সত্যিকারে বলবো আমি কোনো খোঁজখবর রাখি না, এখনো কোনো খোঁজখবর কোনোদিন প্রয়োজনও মনে করিনি খোঁজখবর নেওয়ার। এখন সন্তান জীবিত বর্তমানে আছে একটা ছেলে, এক ছেলে, ছেলেটাকে মনে করেন যে আমার শ্বশুর বাড়ির ওখানে যে রুম নিয়ে রাখে রাইখে আসছি ওইভাবে আছে, আমার মনের কথা আমি ওখানে যাবো না, আমি ওইদিকে চাকরি বাকরি পাইলে পরে আমার ওয়াইফকে নিয়ে যাবো।
দিস ইজ লাইফ প্রিয় শ্রোতা, কি বলবেন আপনি, কোন অপরাধে ওকে আজকে দোষী বানাবেন, কিন্তু ওর মতো মানুষরা যখন এই ধরনের কাজগুলো করে সেটা কতটা নির্মম বাস্তবের মুখোমুখি হয়ে করে সেটাও ঠিক, এবং এই কাজগুলো কতটা ভয়াবহ রকমের নির্মম বাস্তবতার মুখোমুখি করে দেয় মানুষদেরকে যারা লোভে পড়ে এই এই ধরনের ডলার নিয়ে এসে বিক্রি করার কথা ভাবেন, শেষ পর্যন্ত নিজের সর্বস্ব খুইয়ে তারা যাচ্ছে কতটা নির্মম ভবিষ্যতের দিকে যান। আজকের এই পর্বটি শুধুমাত্র যারা ধরনের কাজ করেন তাদেরকে সচেতন করা না, বরং যারা শুনলেন প্রত্যেকটা মানুষই সচেতন হবেন। কোনো অন্যায় উপায়ে আপনি যদি লোভ করে অর্থ বাড়াতে চান তাহলে সেটা আপনার জন্য কতটা ভয়াবহ হতে পারে। আমরা এই পর্যায়ে আমাদের যিনি এক্সপার্ট প্যানেলের নিয়মিত বিশেষজ্ঞ আছেন তার মুখোমুখি হচ্ছে, তিনি কি বলতে চান আমাদের আজকের যে কোরবানালি আছে তাকে তার সম্পর্কে, এবং একই সাথে লোভ নিয়ে উনি যদি কিছু বলেন, সাইকিয়াট্রিক যদি কোনো ব্যাখ্যা থাকে। ডক্টর তাজুল ইসলাম, ও ছোটবেলা থেকে যে পরিবেশের মধ্যে বড় হয়েছে সেটাকেই হয়তো আপনি ইনফাইসিস দেবেন, সবকিছু মিলিয়ে কি বলার আছে আপনার?
এখানে অপরাধের ক্ষেত্রে আমি প্রতি অনুষ্ঠানে যে কথাগুলি বলি যে সমাজের প্রত্যয় বা সমাজের কারণেই অপরাধ এই সমাজে বেশি টিকে থাকে এবং টিকে রয়েছে। আর আরেকটা হচ্ছে যে একটা সংঘবদ্ধ বখাটে ছেলে মেয়ে তরুণ তরুণী বা কিশোর কিশোরী এদের কাছ থেকেই এই বিশ্বাস তৈরি হয় এবং এদেরকে প্রশাসন এবং রাজনীতির লোকেরা লালন পালন করে এবং সেই দাবি সব সমাজে যেরকম আমাদের সমাজে এই দাবি এই অপরাধী চক্রগুলি বেড়ে ওঠে বড় হয়ে ওঠে এবং মদত পেয়ে থাকে। এক্ষেত্রে তাই একই অবস্থা দেখছি, দেখেন আমরা অপরাধের সব অপরাধের বেশিরভাগ দেখেছি যে তারা খুব অল্প পড়াশোনা করে, হয়তো অল্প অথবা অন্য কারণে পড়াশোনা করে না, অর্থাৎ খুব ভালো ছাত্ররা পরবর্তী বিভিন্ন কারণে হয়তো অপরাধী হইতে পারে। বেশিরভাগ অপরাধীর কাহিনী আমরা একই রকম দেখি যে তারা হয়তো এই পড়াশোনা বন্ধ করতে বা এই কারণে চিহ্নিত কেউ বেশি করে না, অর্থাৎ দারিদ্রতা এবং অশিক্ষা নিরক্ষরতা অপরাধের বড় ধরনের কারণ। যে সমাজে দারিদ্রতা মুক্ত না হবে, যে সমাজে শিক্ষার হার না বাড়বে, যে সমাজে আলোচিত হয় না, সেই সমাজে অন্ধকার লোক দিয়ে ভালো মানুষ ভালো পদ করতে পারে না। আর দ্বিতীয় কথা হচ্ছে ওই যে বন্ধুদের কথা বলা, আমরা সমাজকে দেখেছি যে শুরু হয় তাদের যেহেতু তারা পড়াশোনা করতে পারে না তখন তারা ভালো ছাত্রছাত্রী হয়ে উঠতে পারে না, তারা নীতি দিয়েছে তাদের মতো আরেকজন যিনি করেছেন বা আড্ডা মারতেছেন গল্প করতেছেন তাদের সঙ্গে, এবং এটাকে বলে আমরা জ্ঞান। এই যে সংঘবদ্ধ তারা একত্র হয়ে কি করে স্বাভাবিক পথে হাঁটতে না পারার কারণে তারা বিপদে চলে গিয়ে তখন তারা করে কি অল্প সময় অল্প পরিশ্রমে অধিক টাকা উপার্জনের কিছু দানটা থাকে বা সুযোগ থাকে পথ থাকে সেগুলি খুঁজে নেয় এবং সেই ক্ষেত্রেই তখন তারা হয় মাদকের ব্যবসা করে অথবা তারা এই যে এখানে সেখানে ওর জন্য ডলারের ব্যবসা করে প্রথমে আশ্রয় নেয় অথবা কাউকে হুমকি দিয়ে অথবা সন্ত্রাসী অপরাধ করে টাকা পৌঁছায়। এইভাবে তাদের কিন্তু হাতে করি হয় অপরাধের এবং এই ক্ষেত্রে তাই হয়েছে এবং এই প্রধান থেকে যেতে যেতে সে ডলারের ব্যবসা করছে। ডলারের ব্যবসা কিন্তু একাত্তর অবশ্যই এটা দেয়নি, তখন তো ডলারের ব্যবসাটা কত দেয়নি হয় না, কিন্তু তারা একটা পুরোপুরি দেয়নি এবং অপরাধ নিয়ে কাজ করে। এটা একটা খুবই বড় ধরনের অপরাধ এবং লাখ লাখ মানুষকে পথে ঢুকে দেওয়ার মতন ব্যবসা। তাহলে আমি যদি এখন একটা সবার জন্য বলার সবসময় যেটা বলি এখনো সেটা বলছি যে ছেলে মেয়েদের লেখাপড়া করার ক্ষেত্রে আমাদেরকে সচেতন হতে হবে যাতে তারা শিক্ষিত হয়, ভালো ফলাফল করতে না পারুক, তারা অন্তত অক্ষর জ্ঞান সম্পূর্ণ হোক, তারপর তারা কোনো একটা ভালো কাজে বা ভালো একটা ক্ষেত্রে তারা নিজেকে নিয়োজিত হোক, তাহলে কিন্তু সে সঠিক রাস্তায় থাকে। যদি সেটা না থাকে তারা যদি বেকারের মতন ঘুরতে থাকে তখন তারা ওই খারাপ বন্ধুদের সঙ্গে বা ওই সংঘবদ্ধ দলের সঙ্গে আশ্রয় করে, সংঘবদ্ধ দলের সঙ্গে যে চলাফেরা করতেছে দুর্ঘটনা করতেছে সেখানে যদি খারাপ হয়ে যাচ্ছে এই ক্ষেত্রে পরিবারের ভূমিকাটা বারবার আমি বলি। পরিবার লক্ষ্য করে না যে আমার ছেলে পড়াশোনা করে না অথচ সে কি করে, সে ওই যে খারাপ ছেলেদের সঙ্গে বসে সিগারেট খাচ্ছে, মেয়েদের পিছনে দুরাগুরি করতেছে অথবা আরো কোনো খারাপ কাজ করতেছে, যে সবচেয়ে বড় কথা আসছে আমি আইন পিছনে আসছে, আমি তো করার কথা তাদেরকে শাস্তি দেওয়ার কথা, অথচ কিন্তু তারা আইনেরই কষ্ট করছে এবং সেই ক্ষেত্রে তারা বুদ্ধিটা তাদের খারাপ চলে। তাহলে সেই ক্ষেত্রে এই যে পরিবার থেকে শুরু করে সমাজ রাষ্ট্র প্রশাসন আইন এই সবগুলির ক্ষেত্রে যদি আমরা যে রক্ষা করব যদি সঠিকভাবে না করতে পারি, আমরা একটা কথা বলে শেষ করতে যাচ্ছি সেটা হচ্ছে এই যদি আমরা এই রাষ্ট্র এবং প্রশাসন বা এবং আইন বিভাগ বা পুলিশ বিভাগকে আমরা তৈরি করা হয়েছে অপরাধ এজেন্সি হিসাবে, কিন্তু আমাদের দেশে এটা অপরাধ দমন এজেন্সি না হয় অপরাধকে প্রণোদনা দেওয়া বা আখ্যান একটা পালন করার কথা সঠিক এবং আন্তরিক ভাবে যদি তারা সেই অপরাধ দমনের ক্ষেত্রে সেই এজেন্সি হিসাবে ভূমিকা কঠোরভাবে নেয়, এবং যেহেতু অপরাধ শনাক্ত করে বিচারে আওতা নিয়ে আসে, তাহলে বোধ হয় এই ধরনের কোরবানির মতন যারা খারাপ পথে চলে গেছে, অপরাধের পথে চলে গেছে, তারা খুব দ্রুত অপরাধ থেকে ফিরে আসতে পারবে এবং অপরাধ আমাদের সমাজ থেকে অনেক কমে আসবে।
অনেক অনেক ধন্যবাদ ডক্টর আব্দুল ইসলাম আপনার মূল্যবান মতামতের জন্য।
আপনাদের সকলকে ধন্যবাদ।
প্রিয় শ্রোতা, আমরা এই পর্যায়ে ছোট্ট একটা ব্রিদিং স্পেস নিতে চাই। একটু পরে আমরা আবারও ফিরে আসবো আমাদের কোরবান আলীকে নিয়ে এবং তাকে আপনারা যে মন্তব্যগুলো করেছেন সেগুলো আমরা তাকে পড়ে শোনাবো। আমরা ফিরে আসছি একটু পরেই, আশা করছি আমাদের সাথেই থাকবেন।
রয়্যাল টাইগার ডুইং প্রেজেন্ট, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইওর সেলফ।
অনেক টেক্সট পেয়েছি প্রিয় শ্রোতা, এসএমএস এবং ইমেইল, অনেক ধন্যবাদ যারা আমাদেরকে প্রতিক্রিয়াগুলো জানিয়েছেন, সেটা যে ধরনের প্রতিক্রিয়া হোক না কেন, ফিডব্যাক ইজ মোর ইম্পর্টেন্ট ফর দ্য শো। মিথিলা লিখেছে ঢাকা থেকে, ভাইয়া কোরবান আলীর গল্পটা শুনলাম, কোরবান আলীকে অনেক ধন্যবাদ যিনি এখানে এসে অপরাধগুলো কনফেস করেছেন সেই কারণে। দিরাজ রেলগেট থেকে লিখেছে, ভাইয়া কোরবান আলী আসলে একজন খারাপ মানুষ, তা না হলে মানুষ এভাবে কিভাবে ঠকায়? মানুষ যখন খুব লোভের মধ্যে থাকে, লালসার মধ্যে থাকে, তখন বোধ হয় হিতাহিত জ্ঞান মানুষের থাকে না। সিগমা কক্সবাজার থেকে লিখেছে, ভাইয়া একবার ভেবে দেখেন মানুষের বিবেক কোথায় থাকলে সে মানুষের সাথে প্রতারণা করতে একটু দ্বিধাগ্রস্ত হয় না, তার বিবেক একবারও তাকে বাধা দেয় না, মানুষের মনুষ্যত্ব কোন পর্যায়ে পৌঁছলে সে এত বড় রকমের ক্রাইম করতে পারে। কান্তা কাজীপুর থেকে লিখেছে, ভাবতে সত্যি লজ্জা হয় যে জাতি মানুষ হয়ে অন্য মানুষের সাথে প্রতারণা করতে পারে, সে জাতি কোনোদিন উন্নতি লাভ করতে পারে না। আমি মনে করি আমাদের একজন নেতা আসা উচিত যিনি আমাদের সঠিক নেতৃত্ব দেবেন, যদিও মানুষের হাতে ধরে ভালো করা সম্ভব নয়, তবু অন্তত একজন একজন থেকে শুরু হোক এই নেতৃত্ব। মিলন ঢাকা থেকে লিখেছে, ভাবতেই ভয় লাগে এই মানুষটির নামে দুটি কেস আছে, তারপরও এদের কোনো ভয় নেই, জীবনের মায়া নেই। নুজহাত কুমিল্লা থেকে লিখেছে, আমাদের দেশে সৌদি আরবের মতো নিয়ম করা উচিত, কেউ অপরাধ করলে তার না। এখানে আরো বেশ কিছু বড় বড় কথা আপনি কমেন্টস লিখেছেন, প্রতিক্রিয়ার জন্য ধন্যবাদ। আমরা সবসময় একই কথা বারবার বলতে মানে বলতে বাধ্য হই এই টেক্সটগুলো পড়ে, সেটা হচ্ছে যে যিনি এখানে কনফেস করতে আসেন তাকে কিওর করা, তার প্রতি প্রতিক্রিয়া দেখানো, এটা আমাদের মূল উদ্দেশ্য নয়। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে একজন কোরবান আলীকে সামনে এনে বাকি কোরবান আলীকে সতর্ক করা, এই অর্থে যে তার মতো করে আপনাকে যেন এই অনুষ্ঠানে বিবেক বোধের জায়গা থেকে বসতে না পায়, আপনার জীবনটা যেন অনেক বেশি সুন্দর হয়, অনেক বেশি অনুকরণীয় হয় আপনার যারা অনুজ রয়েছে তাদের জন্য। তারপরও অনেকেই অনেক ধরনের প্রতিক্রিয়া জানান এবং সেগুলো নিঃসন্দেহে আমাদের গেস্ট যারা আসেন তারা ওটা মাথা পেতে নিয়েই বাড়ি চলে যান খালি হাতে, কারণ তারা আসলে কিছু পাওয়ার জন্য আসে না। ওকে, কোরবান আলী আপনার কি বলার আছে যারা শ্রোতা আছে এবং সবকিছু মিলিয়ে?
সবকিছু মিলিয়ে শ্রোতাদের উদ্দেশ্যে বলবো, আপনারা জীবনে সৎ উপার্জনের যতটুকু ইনকাম করেছেন ঠিক সেটা নিয়েই সন্তুষ্ট থাকবেন, বেশি লোভ করতে যাবেন না। আর যারা এই এইসব সংগঠনের ভিতরে জড়িয়ে আছেন তারা ভালো হয়ে যান, আর যিনারা এইসব শুনতেছেন এখনো এইসবের কোনো কথাবার্তা শুনেন নাই, তারা একজন আরেকজনের কাছে শেয়ার করবেন যেন ভবিষ্যতে এরকম কাজ না হয়। যাই হোক, আপনারা সচেতন হবেন এই আশায় আমি কিন্তু এসেছিলাম এখানে। আর আমি একটা কথা না বলে পারলাম না, পুরো দেশের মানুষকে একটা কথাই বলবো যে আমার শুধু দারিদ্রতাই আমার প্রধান শত্রু, এর জন্যই আমাকে এই অপরাধ জগতে যেতে হয়েছে। আপনারা আমার ব্যাকগ্রাউন্ড শুনছেন, আর নতুন করে কিছু বলার নেই। আমি শেষে একটা কথাই বলবো যে আপনারা এমন কেউ কি আছেন আমার মামলা থেকে অব্যাহতি পাইয়ে দেওয়ার জন্য, তাহলে উনি যা বলবেন আমি তাই করব। উনি যদি বলেন আমার বাড়িতে 5 বছর শুধু বিনামূল্যে কাজ করতে, আমি তাকে তা করে দিব, কোনো টাকা পয়সা লাগবে না। এমন কেউ আছেন আমার মামলাটা থেকে অব্যাহতি পাইয়ে দেবেন, এর জন্য আমি কিছু করতেও পারছি না, না পারছি ঘুমাতে, না পারছি আমি চাইতে।
প্রিয় শ্রোতা, শেষ হলো আজকের রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিব। নাথিং টু সে, আমরা কিছুই বলতে চাই না, আমরা শুধু বলতে চাই এই নির্মমতার সাক্ষী যেন আর কেউ কখনো না হয়। প্রিয় শ্রোতা, আমরা এবার আর্য রাজুর মুখোমুখি হব, সে আমাদেরকে পড়ে শোনাবে এই সপ্তাহে পাঠানো চিঠি বা মেইলের বিশেষ একটু।
রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্ট, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইওর সেলফ।
আমি শিহাব চট্টগ্রাম থেকে লিখছি, বেশ কিছুদিন ধরেই আমার মোবাইল সেটটি ঝামেলা করছিল, কেউ কথা বললে আমি শুনতে পেতাম না, আবার আমি কথা বললেও কেউ শুনতে পেত না। বেশ মূল্যবান ছিল আমার মোবাইল সেটটি, দু একজনকে দেখিয়েছিলাম কিন্তু তারা মোবাইল সেটটি ভালো করতে পারেনি। শেষে একদিন রাগ করে আমি আমার সেটটি ফ্লোরে আছাড় দিয়ে ভেঙে ফেলি, পরে অবশ্য খারাপ লাগছিল এবং এখনো খারাপ লাগে, কিন্তু তার থেকেও বেশি খারাপ লাগে এই ভেবে সেদিন আমি আমার আম্মুর সামনে মোবাইল সেটটি ছুড়ে মেরেছিলাম। বলা যায় আম্মুর সামনে চরম স্পর্ধা দেখিয়েছিলাম। আর এই সব মিলিয়ে আমি প্রচন্ড মানসিক যন্ত্রণা ও অপরাধ বোধে ভুগছিলাম, যে কারণে আমার এই চিঠি লেখা। আমার ভুল স্বীকার করতে পেরে ভীষণ ভালো লাগছে, আর আমিও চাইব এরকম ভুল আর কেউ যেন না করেন, সেটা ছোট হোক কিংবা বড়।